This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Twin presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro. আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
সপ্তাহান্তে আরো একবার রবিবার প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিভরি আপনার সঙ্গে রয়েছি এবং আমার মঞ্চ আলোকিত হয়েছে আরো একজন বন্ধু, নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই আর জি রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে আমাদের সাথে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ
ধন্যবাদ কি দিয়ে আমাদের আজকের অতিথি সুমন। সমাজের আর পাঁচটা মানুষের মতো তিনিও সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন, দায়িত্ব নিয়ে কাজ করেছেন, সব সময় বিপদে আপদে মানুষকে সাহায্য করেছেন। ইচ্ছা ছিল বড় গায়ক হবার, নিজে বেশ কিছু গানও লিখেছেন। এছাড়া খেতেও ভালোবাসেন সুমন, খাবারের মধ্যে কই এবং শিং মাছ তার বেশি প্রিয়। খেলাধুলা করতে ভালোবাসেন, ফুটবল তার ভীষণ প্রিয়, নিজে এখনো ফুটবল খেলেন। এত কিছু পরেও সুমন আর যাহা বলিব সত্য বলিবর মধ্যে, কিন্তু কেন তা জানতে চলে যাচ্ছি আর জি কিভরির কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম যে আজকে আমাদের রয়্যাল টাইগার প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবার মঞ্চে রয়েছে সুমন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। সুমনের কাছে আমি যাব, তবে তার আগে আপনাদেরকে বলছি বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। আপনি ভোট দিয়ে গল্পটিকে থামিয়ে দিতে পারেন, সেই পাওয়ার আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি আমাদের যাহা বলিব সত্য বলিবার ইতিহাসে, কিন্তু সেই সুযোগটি আছে। আরো থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি অনুষ্ঠানের শুরুতেই একটু তার সঙ্গে কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, ধন্যবাদ আরো একবার আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, আশা করছি শেষ পর্যন্ত আপনার মতামত আমরা পাবো, আশা করছি আমাদের সাথেই থাকবেন। ওকে, প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব, এবং শুরু করার মূলে যে বিষয়টি আমাদের খুব 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিবেক। আজকে যে বিবেকের তাড়নাবোধ থেকে আমাদের এখানে সুমন এসেছেন, আমি সুমনের কাছে প্রথমেই যে প্রশ্নটি করতে চাই যে আপনার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে?
আমি দেখা যাচ্ছে কিছু কিছু কাজ যদি করতে যাই সেখানে আমি ব্যর্থ হই, তখন আমি বুঝতে পারি যে আমি হয়তো এই ঘটনাটা ঘটনার কারণে আজকে আমি পিছিয়ে যাচ্ছি, আমি আগাইতে পারছি না।
ওকে,
আস্তে আস্তে যেখানে মানে যাই তখনই বাধা পড়ে যে আমার এই কাজটা করা ঠিক হয়নি।
ওকে,
আমি এই কাজটা ভুল করেছি, মানুষকে ক্ষতি করে কোনো লাভ নেই।
জি,
আস্তে আস্তে আমি সবগুলো এখন বুঝতে পারছি, আমি সবগুলোর পাপের পাশে একটু নিজে এখন দিচ্ছি।
ওকে, এই জন্যই মূলত আপনি আজকে এসেছেন।
জি,
এবং প্রত্যেকটা কাজে প্রতি মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছেন।
জি,
যেটাই আপনার আসলে বিবেকটাকে জাগ্রত করেছে।
জি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে সুমন কি কারণে আজকে কিভাবে তার বিবেক বোধের দ্বারা লাখো মানুষের সামনে মুখোমুখি হচ্ছেন। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। জি, আপনি শুরু করুন, একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুনতে চাই।
2003 সাল থেকে আমার সবকিছু মনে আছে।
2003 সাল?
হ্যাঁ।
2003 সালে আপনার বয়স কত?
2003 সালে আমার বয়স হবে তখন সম্ভবত 11 থেকে 12 বছর হবে।
11 থেকে 12 বছরের আগে আপনার কোনো মেমোরি নেই?
না।
কেন নেই?
মানে নাই বলতে তখন বুঝি কম,
বুঝেন কম। আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন?
রাজবাড়ি জেলা, এটা ফরিদপুর রাজবাড়ি।
ফরিদপুর রাজবাড়ি,
জি।
আচ্ছা, আপনার বাবা কি করতেন?
আমার বাবা সংসারিতে থাকেন।
সংসারি কাজ করেন?
হ্যাঁ, সংসারি কাজ করেন।
কৃষক?
কৃষক।
আচ্ছা, কয় ভাই বোন আপনারা?
আমরা তিন ভাই দুই বোন।
তিন ভাই দুই বোন,
জি।
ঠিক আছে, আমরা একটু শৈশব থেকেই শুনি, ছোটবেলা থেকেই, যতটুকু মনে আছে আপনার।
তখন যখন স্কুলে লেখাপড়া করি তখন একটু মানে দুষ্ট ছিলাম, লেখাপড়াটা কম করতাম, ভালো লাগতো না লেখাপড়া, ইংলিশ পড়াটা একেবারেই করতে পারতাম না, মাথায় ধরত না। তারপরে স্কুলে যাইতাম, যাওয়ার পরে খেলাধুলা করতাম, করতে করতে এক সময় ক্লাস যখন ভরে উঠি তখন আমার বন্ধু বান্ধব যারা আছে স্কুলে যাওয়ার আমাকে অনেক চেষ্টা করে আমি স্কুলে যাওয়াটা অফ করে দিই, মানে যাইতে ভালো লাগে না, স্কুলে যাওয়াটা অফ করে দিই। যেমন গ্রাম থেকে অন্য একটা গ্রামে যাই বসে থাকতাম, ওই জায়গার লোক দেখে বলতো যে কি হয়েছে, আমি বলতাম যে আমার কলমটা হারিয়ে গেছে। তখন সে এই কথা শোনার পরে আমি বুঝতে পারছি যে এই মহিলাটা টের পেয়ে গেছে আমার এখানে থাকা যাবে না, যেখানে স্কুলে না যায় এখানে আমি সময় পার করছি, এখান থেকে অন্য একটা এলাকায় যেতে হবে। পরে স্কুলে না যায় অন্য একটা এলাকায় যাইতাম, কিন্তু বাড়ি থেকে সবাই জানতো যে আমি স্কুলে যাচ্ছি, লেখাপড়া হচ্ছে। মারধর করে স্যাররা অনেক ভয় দেখাইছে আমার আব্বাকে, তারপরে আমাকে বলার পরেই আমি এই ধরনের কাজগুলো করছি। অন্য একটা এলাকায় যাওয়ার পরে সেই লোকটা বলতেছে আমাকে, একটা মহিলা, যে কি ব্যাপার তুমি এখানে প্রতিদিন এখানে স্কুলে টাইম এসে থাকো? আমি বললাম আসলে আজকে ভালো লাগতেছে না, তো যার কারণে এখানে এসে রয়েছি। পরে বুঝতে পারলাম যে আর এভাবে থাকা যাবে না, বাড়িতে যাই। বাড়িতে গেলাম, যাওয়ার পর তার পরের দিন স্কুল থেকে আমার বন্ধুদেরকে পাঠাইছে, পাঠানোর পরে বলতেছে যে কি ব্যাপার স্কুলে যাস না কেন, কিন্তু বাড়ি থেকে সবাই জানে কিন্তু আমি স্কুলে রেগুলার যাচ্ছি।
ওকে,
তারপরে সেদিনকে স্কুলে আমার আব্বুকে বুঝতে দিলাম না আমি স্কুলে গেলাম।
জি,
ওদের সাথে স্কুলে যাওয়ার পরে স্যাররা আমাকে দেখে, কিন্তু স্কুলের স্যাররা খুব ভালোবাসত আমাকে, মানে কাজের দক্ষতা আমি অনেক এগিয়ে থাকতাম, যখন যেটা প্রয়োজন হবে স্যাররা সেটা আমাকে দিয়ে করাতো। যদিও লেখাপড়ার মানে আগ্রহী ছিলাম না, স্যাররা খুব ভালোবাসত। পরে যাবার পরে সে আমাকে বলতেছে যে কি ব্যাপার তোমার এতদিন পার হয়ে গেল, তিন মাস আড়াই মাস হয়ে গেছে, তুমি স্কুলে কেন আসো না? পরে আমি বললাম স্যার, মাথাটা নিচে করে বললাম, স্যার আসলে স্কুলটা আসলে আমার কাছে কেমন জিনিস লাগে, ভালো লাগে না লেখাপড়াটা, ঘুরতে ফিরতে মনে চায়, খেলাধুলা থাকতে মনে চায়। পরে এভাবেই কিছুদিন যাবার পরে আস্তে আস্তে সময় বেড়ে হয়ে গেল, পরে আবার প্রায় এক মাস গ্যাপ, তখন ক্লাস ফাইভ উঠি, এক মাস গ্যাপ হয়ে যায়, তখন আবার আমার ওই বন্ধু বান্ধব আসে, আমাকে সবাই আগে খুব একটু বেশি ভালোবাসত।
বন্ধু বান্ধবরা?
হ্যাঁ, বন্ধু বান্ধবরা, খুব সবার সাথে মিলতে পারি, যেরকম আমার থেকে সিনিয়র প্রায় 20 বছর 30 বছরের সিনিয়র, আমার বড় ভাই থেকে সিনিয়র তাদের সাথেও মিমিশি, কিন্তু আমার থেকে ছোট যারা তাদের সাথেও মিমিশি, মানে সবাইকে আমি ভালোবাসতে জানি কিংবা সবাইকে হাসাতে জানি, এটা আমার একটা অভিজ্ঞতা, সবাইকে ভালোবাসতে ভালো লাগে।
ওকে,
পরে যাই হোক, এভাবে পরে ক্লাস সিক্সে ভর্তি হলাম, কিছুদিন কিছুদিন লেখাপড়া করি, স্কুলে যাই, তো এরকম আস্তে আস্তে মানে যত মানে ক্লাস সেভেন পর্যন্ত পড়ছি, মানে গেছি আসছি,
মানে লেখাপড়া আপনার মন ছিল না?
মন ছিল না।
এই যে লেখাপড়ায় মন ছিল না, এটার পিছনে কারণ কি ছিল আসলে?
আসলে কারণটা সেটা আমি বলতে পারবো না কি কারণ ছিল, আসলে আমার নিজের ভিতর থেকে ভালো লাগতো না, তখন বুঝতাম না যে লেখাপড়াটা কি, কিন্তু এখন বুঝি যে লেখাপড়াটা না করলে কি হয়। আঙ্কেল ছিল স্কুলের মাস্টার, সে ধরে মানে হাত পাও বেঁধে, মানে সর্বপ্রথম মায়ের বাবা মার হাতে কিংবা ভাইয়ের হাতে সেদিনই মার খাই, সেদিন থেকে মানে একটা শিক্ষা অর্জন করি যে জীবনে হয়তো যদি লেখাপড়া না করি কিন্তু এমন শিক্ষা অর্জন করবো যে কখন যাতে আমার পিছিয়ে না পড়তে হয়।
আচ্ছা,
পরে এভাবে মানে কাঁচা কুঞ্চি দিয়ে মারা হলো, বাঁশ দিয়ে বেড়ানো হলো, মাটিতে গড়াগড়ি করছি, সেই হলো মায়ের মার খেলাম। তারপরে আমার মন থেকে মানে একটা ধারণা হলো যে আমি আর লেখাপড়া করবো না, যে কোনো একটা কাজ কাম করে খাই, কাজ কাম করি, টাকা পয়সা দেখি অর্জন করা যায় কিনা। আস্তে আস্তে এলাকায় তেমন কোনো কাজ পাই না, যেরকম ইরি ধান আছে তো শখের বিষয়, তখন পকেটে টাকা 10 টাকা পেলে অনেক খুশি হতাম, 2 টাকা পেলেও তখন 2 টাকার অনেক কিছু পাওয়া যেত, টাকাটার মূল্য ছিল। তখন নিজে নিজে ভাবলাম যে লেখাপড়া যেহেতু নষ্ট হয়ে গেছে তো আমি দেখি ঢাকা যাইতে পারি কিনা। এভাবে ঢাকা আসার পরিকল্পনা হলো, ইরি ধান খেতে ইরি ধান লাগাই, 10 টাকা করে দেয় আমাকে রোজ,
মানে আপনি বাড়িতে যেটা বলে
কামলা
কামলা দেওয়া শুরু করলাম।
জি,
এগুলো কি আপনার ফ্যামিলি থেকে মানত? আপনি কি না করেছেন?
কখনোই মানত না।
আপনি না জানিয়ে কাজগুলো করতেন?
হ্যাঁ করতাম, শুধু টাকার জন্য, অর্জনের জন্য।
এই টাকা দিয়ে কি করতেন?
এই টাকা দিয়ে দেখা যাচ্ছে তখন তো 10 টাকা রোজ দিত আমাকে, 10 টাকা দেখা যাচ্ছে কিছু তো হতো না। হতো না বলতে আবার আমাদের হতো তখন মানে 2 টাকা 5 টাকা তো মূল্য ছিল, 2 টাকা 4টা 5টা লজন দিত, সে তখন ভালো লাগতো আর কি। স্কুলে গেলে যখন বাবা মা 5 টাকা দিছে তখন আমি খুশি হইতাম। তো এভাবে কিছুদিন কাজকাম করার পরে আমার আব্বু আমাকে বলতেছে, তখন মানে দেখলাম যে পটল, যে পটল তরকারি যেটা, সেই খেতে মানে ঘাস উঠায় দেখেছি। আমার বাবা বলতেছে আমাকে, আমার স্বাস্থ্য ভাই একটা ঢাকা থাকে, নাম হলো আলমগীর, তাকে মানে বলতেছে তুই ওর সাথে ঢাকা যেয়ে কোট প্যান্টের কাজ শিখ। পরে আমি সাথে সাথে ওই পটল ক্ষেত থেকে যাইয়া আমি তার ওই আমার ওই স্বাস্থ্য ভাইয়ের সাথে দেখা করি, যে আলমগীর, যে বললাম যে ভাই যে আমার ঢাকা যেতে হবে, কাজ শিখতে হবে, আপনি কি একটু নিয়ে যেতে পারবেন? তো আমাকে বললো যে যে কাজ শিখবি যে 3,000 টাকা লাগবে, তো বাড়ি থেকে দিবে? আমি কাবা বাড়ি থেকে দিবে, সেটা তো কোনো সমস্যা নেই। পরে আমি আব্বুর কাছে এসে বললাম যে 3,000 টাকা প্রয়োজন। বললো আচ্ছা ঠিক আছে, দেখো কি কর। পরে এভাবে কিছুদিন কথাবার্তা, 7 টাকা কথা থাকার পরে যে ঢাকা যাবো এটা মানে মাথায় আছে, আর তাকে যে বলছি সেটাও মাথায় আছে। পরে আমার একটা বোন বিয়ে হয়েছে, আমার বড় বোন যেখানে বিয়ে হয়েছে তারই দেবর, সে আমাকে হঠাৎ করে বললো যে তুমি কি ঢাকা যাবা আমার বিয়েই? আমি বললাম হ্যাঁ আমি তো ঢাকা যাবো। পরে সে বলতেছে যদি ঢাকা যাও তাহলে আমার সাথে ঢাকা যাইতে পারো, আমার সাথে গেলে টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ খরচ আমি দেবো, কাপড় চোপড় যা লাগে সবই আমি দেবো, আমার সাথে 2 বছর থাকতে হবে, এর মাঝে তোমাকে দিয়ে কামাই করে যা নিতে পারে আমি নেবো।
আচ্ছা
সবকিছু আমি দেখবো, পকেট খরচ যা লাগে সবকিছু আমি দেখবো। তখন সম্ভবত 2003 সাল পার হয়ে গেছে, তখন আমি ঢাকা আসি, আমার ওই বিয়ের সাথে এলাকাটা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। তো সেখানে রেডিমেড গার্মেন্টস পাঞ্জাবি পোশাক শিল্প কারখানা, সেখানে যাই, যাওয়ার পরে পায়ে ঘোরানো মেশিন গুলা আস্তে আস্তে আমাকে মানে দেখানো হলো, কারখানা সবকিছু দেখানো হলো, কিংবা এলাকা ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু মার্কেট দেখানো হলো, যে এখানে আসলে কি হারাই যাবো একা? আমি বললাম যে না একলা হারাবো না, 2-4 বার আসলে ঠিক হয়ে যাবো, চিনে যাবো। তাই পাশে একটা নদী আছে বুড়িগঙ্গা সেতু, সেটা হলো আপনার সদরঘাট আর কালীগঞ্জ মাছ পয়েন্টে যে নদীটা, সেই নদীর সাইডে একটা মার্কেট ছিল, সেই মার্কেটে থাকতাম 5 তলা, বিল্ডিংটা ছিল 6 তলা, আমরা থাকতাম 5 তলা। পরে আস্তে আস্তে দিন যায়, কিন্তু আমি প্রতিদিন সকালবেলা সবাই যে নাস্তা খেত, মানে খিচুড়ি দিত, ভাত দিত, আমি প্রতিদিন সকালে নাস্তা গুলো খাইতে পারতাম না, খেলে আমার বমি আসতো।
আচ্ছা
অভ্যাস নেই একেবারে, প্রায় 6 মাস 7 মাস আমি খাইতে পারি না। পরে আমার একটা রোগ হয়ে গেল জন্ডিস, কাজ কিন্তু এই ফাঁক দিয়ে কাজ কম বেশি শিখতেছি, আস্তে আস্তে কাজগুলো শিখতেছি, ওস্তাদের সাথে কম বেশি ওস্তাদ আমাকে দেখতেছে, যখন যেটা প্রয়োজন হইতেছে দেখতেছে। পরে 6 মাস থাকার পরে একটা রোগ হয়ে গেল জন্ডিস, জ্বর হলো, কোনো মতেই ভালো হয় না। যে মালিক, সেই মালিক আমাকে বলতেছে যে তোমার তো রোগ ভালো হচ্ছে না, তাহলে এক কাজ করো, উনি খুব ভালো লোক ছিল নামাজি, পরে আমাকে বলতেছে ওকে বাড়ি পাঠিয়ে দেন। আমাকে আমার যে ওস্তাদ সে তাকে বলতেছে, ওস্তাদের নাম হলো হাবিব, যে ওকে বাড়ি পাঠিয়ে দেন, ওর চিকিৎসা এখানে হচ্ছে না, তাই দেশে যায় ওর খালি পায়ে হাঁটতে হবে, জন্ডিসে যেহেতু ভাব মাটির ভাবটা পাইলে ওর শরীরে পরিবর্তন হবে। পরে আমার ওস্তাদ আমাকে গাড়ি ভাড়া দিয়ে টাকা পয়সা দিয়ে গাড়িতে উঠাই দিল, আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সবাই আমাকে দেখে কাহিল যে আমার শরীরটা এমন হয়ে গেছে। তো পরে বাড়ি থেকে আসলাম, ঢাকা আসার পরে কাজকাম শুরু করলাম, আস্তে আস্তে কাজ প্রায় মানে ভালো একটা ধারণা আছে যে আমি কাজগুলো করতে পারবো, শিখতেছি, ওস্তাদের খুব ভালোবাসে, যাদের সাথে থাকি যারা ওস্তাদ সবাই আমাকে বন্ধু ভেবে নিছে, মানে আমি যে জুনিয়ার সবার সাথে মিলতে পারি, সবার সাথে কথা বলতে পারি। আস্তে আস্তে ওখানে প্রায় 1 বছর কাজ করতে করতে শেষ হলো, 1 বছর পরে ওখান থেকে মানে এপার চলে আসলাম সদরঘাটে। সদরঘাটে আসার পরে আর একটা মার্কেটে কাজ করি,
সেই কাজ যেন ছিল আপনার এখানে,
সেই কাজটা হলো পাঞ্জাবির কাজ।
আচ্ছা সেই কাজটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই, কি কাজ ছিল আপনার ওখানে?
সেখানে
পাঞ্জাবি কাজ মানে কিসের কাজ?
পাঞ্জাবি আমি সেলাই করতাম।
আপনি মানে প্রথমে তো সেলাই শিখলেন?
জি,
দর্জিগিরি শিখলাম,
দর্জিগিরি শিখলাম।
তারপরে আপনি এখানে মার্কেটে আসলেন? এখানে
এখানে আসার পরে তখন 1 বছর যে ফেল হয়ে গেছে তখন কিন্তু আমার কাজের অভিজ্ঞতা শিখা হয়ে গেছে মোটামুটি ভালো, আর 1 বছর বিতে আমার কাজটা কমপ্লিট করতে হবে। তো এখানে আসার পরে কাজগুলো আস্তে আস্তে সবকিছু আমার মাথায় হলো একটা ধারণা, যত তাড়াতাড়ি আমি কাজটা শিখবো তখন আমার ভালো হবে, যে আমি আস্তে আস্তে কাজগুলো শিখার পরে আমি নিজে রোজগার করতে পারবো। পরে আমি আমার মনটা একটু খারাপ দেখে তাই চিন্তা ভাবনা করলাম আজকে কতদিন ধরে আসছি বাড়িতে একটু কথা বলে দেখি।
রাইট,
পরে কথা বলার পরে যে আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তারপরে কাজ কাম শুরু করলাম, আবার কাজ কাম ভালোই করতেছি, আস্তে আস্তে কাজ কাম প্রায় আমার শেষ পর্যায়ে। পরে আমাকে আমার উস্তাদ বলতেছে যে আর 2 মাস আছে, এর ভিতরে তোর কাজ কাম শেষ করতে হবে।
আচ্ছা,
কাজ কাম শেষ করে তোর নিজের কাজ তৈরি করে নিজেই উপার্জন করতে হবে। বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো। পরে আস্তে আস্তে কাজ যাই হোক শিখা হয়ে গেল, আমি বাড়িতে গেলাম, আমার উস্তাদ আমাকে 1500 টাকা দিলে আমি অনেক খুশি।
আচ্ছা, কত সালে এটা?
এটা হলো আপনার 2005 সাল পরে নি।
2005 সাল পরে নি, মানে 2004 সালের শেষের দিকে।
হ্যাঁ, 2004 কিংবা 2005। পরে 1500 টাকা দিলে আমি অনেক খুশি হলাম, 1500 টাকা আমার অনেক কাজে লাগছে। যেরকম 100 টাকা দিয়ে আমি এক জোড়া স্যান্ডেল কিনছি, খুব ভালো লাগছে। একটা ব্যাগ কিনছি 200 টাকা, অনেক সুন্দর হয়েছে। পরে বাড়িতে থেকে আসার পরে আমি সবাইকে বললাম যে সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন ঢাকা যাই ভালো মতো সুন্দর মতো কাজ কাম করতে পারি। বললো আচ্ছা ঠিক আছে, সুন্দর মতো কাজ কাম করবে।
এই 1500 টাকার যে আপনি নিলেন, তখন আপনি কোথায়?
তখন আমি বাড়িতে, রাজবাড়িতে।
ফরিদপুরে রাজবাড়িতে।
আপনি
এই টাকা নিয়ে ঢাকায় আসার চেষ্টা করছেন?
এই টাকা মানে কিছু কেনাকাটার পরে কিছু টাকা রাখছি গাড়ি ভাড়ার জন্য।
একবারে ওইটুই আপনার পুঁজি?
পুঁজি, হ্যাঁ পুঁজি।
অতটুকু নিয়ে আপনি ঢাকায় আসার চিন্তা ভাবনা?
হ্যাঁ চিন্তা ভাবনা করি।
কোথায় যাবেন, কি করবেন, কোনো প্ল্যান ছিল?
হ্যাঁ প্ল্যান ছিল।
কি প্ল্যান ছিল?
সেটা হলো যে মালিকের জায়গায় কাজ করব, তার সাথে মানে ফোনে যোগাযোগ করছে আমার ভাইয়ের সাথে, যে আমার ছোট ভাইকে আপনি একটু দেখে শুনে রাখবেন, আমার ওই বড় ভাইয়ের নাম্বারটা আবার তার কাছে দেওয়া ছিল।
আচ্ছা,
মানে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার আগে আমি বলছি যে যদি ভালো হয় আমাকে রাখেন, তাহলে আমি কাজ কাম করবো সুন্দর মতো, যদি আমি কাজ কাম করতে পারি। পরে তার সাথে যোগাযোগ করার পরে আমার বড় ভাই বললো যা তাহলে যে টাকা পয়সা আছে তুই চলে যা ঢাকা, যায় কাজ কাম কর। পরে কাজ কাম শুরু করি ঢাকা সদরঘাট।
ঢাকা সদরঘাটে?
জি।
কার কাছে আসলেন ঢাকা সদরঘাটে?
মালিকের নাম হলো মুসলিম মিয়া, আমরা বলতাম মুসলিম, আমি মামা ডাকতাম।
ওনার কাছে আপনার আগে থেকে পরিচয় ছিল ওনার সাথে?
জি।
তো ওনার কাছে আসলেন আপনি কাজে জয়েন করার জন্য। ওখানে কাজটা কি ছিল?
ওই পাঞ্জাবি ডাক্তার।
পাঞ্জাবি কি কাজ করতেন?
আমি সেলাই করতাম।
পাঞ্জাবিটা সেলাই করতাম?
হ্যাঁ।
পুরো পাঞ্জাবি সেলাই করতাম? পাঞ্জাবির যে কোনো একটা পার্ট?
না না, পুরো পাঞ্জাবিটা কমপ্লিট করতাম, পাঞ্জাবি ফতুয়া,
পাঞ্জাবি
পায়জামা।
তো ওনার কাছে আসলেন 2005 সালের দিকে?
হ্যাঁ 5 সাল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, 3 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আপনারা নিশ্চয়ই জানেন যে যিনি অপরাধী হন তার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে অপরাধের। আমরা সেই জায়গাগুলো রিভিল করার চেষ্টা করছি। আজকে সুমন আছে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের সাথে। আমরা 3 মিনিট পর তাকে নিয়ে আবারও ফিরে আসবো। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। নিজের জীবনের অপ্রিয় সত্য সুমন। সুমনের কাছে আমি আবারও ফিরছি। সুমন, যেখানটায় আমি ছিলাম যে আপনি ঢাকা শহরে আসলেন নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য বা কাজের সন্ধানে, যাই বলি না কেন আমি, এবং আপনার সেই সময় পূর্ব পরিচিত একজন পাঞ্জাবি কারিগর তার কাছে, তারপর সেখান থেকে শুরু।
তো সেখান থেকে আমি তাকে মামা ডাকতাম, বললাম যে মামা কাজ করতে থাকি, আমাকে একটু দেখে শুনে রাখবেন যাতে আমার কোনো সমস্যা না হয়। তো যাই হোক,
আপনি যে আসলেন আপনার পরিবারের মত ছিল সেখানে?
জি,
পরিবার সাপোর্ট দিয়েছিল।
হ্যাঁ সাপোর্ট দিয়েছিল। পরে তার সাথে কাজ কাম করতে থাকি, আমার কোনো সমস্যা নাই। তখন আমাকে একটা দায়িত্ব সে দিয়ে দিল, তার 13-14 জন কর্মচারী, কিন্তু এই 13-14 জন কারিগরির মাঝে সবার সে তো ছোট আমি। তিনি আমাকে একটি দায়িত্ব দিয়ে দিল যে কারখানার সম্পূর্ণ দায়িত্ব তোমার। তুমি
কয়দিন পরে দায়িত্ব দিল?
দায়িত্ব দিল মোটামুটি আপনার প্রায় 5 থেকে 6 মাস
কাজ করার পরে।
হ্যাঁ, মানে
আপনার পারফরমেন্স দেখে?
হ্যাঁ, পারফরমেন্স দেখে। হ্যাঁ, সবকিছু দায়িত্ব দিয়ে বলতেছে যে সবকিছু টাকা পয়সা যেখানে যেটা লাগবে তুমি সবগুলো আমার কাছে বলবা, কিংবা আমার সাথে লেনদেন তোমার হবে, আর কারখানা যাদের টাকা পয়সা লাগে কিংবা যারা ঠিকঠাক মতো কাজ কাম না করে তুমি এগুলো দেখে রাখবা।
আচ্ছা,
পরে আমি চিন্তা করলাম যে মামা যে এগুলো আমার দ্বারা তো সম্ভব না, কারণ দেখা যাচ্ছে আপনি মনে মনে ভাবতে পারেন যে এতগুলো একটা বিশ্বাস যদি আমার প্রতি আপনি দেন, তাহলে যদি কোনো সময় যে আমি একটা দুর্ঘটনা ঘটাই ফেলাই বিশ্বাসের উপরে, তাহলে তো আপনি অনেক কষ্ট পাবেন। কয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সেই বুদ্ধি মাথায় যেন না দেয় যে কারো একটা জিনিস তোমার হাত দিয়ে ক্ষতি হয়, আল্লাহ যেন সেই বুদ্ধি যেন তোমার মাথায় না দেয়। আমি বললাম এতটুকু দোয়া আমাকে কইরেন যাতে সারা জীবন আল্লাহর কাছে ভালো থাকতে পারি। পরে একটা ঈদ আসলো, মানে সিজনটা শেষ হয়ে গেল, দায়িত্ব দেওয়ার পরে তার প্রায় দুই মাস পরে ঈদের একটা রোজার ঈদ, তখন সময় আসলো, তাই রোজার ঈদের আমাকে দেশ গ্রামে আপনার পেঁয়াজ লাগানো হয়। আমার বড় ভাই আমাকে ফোন দিল, তখন সম্ভবত 3-4 রমজান।
আচ্ছা,
তখন আমার বড় ভাই আমাকে বলতেছে যে তোর কাছে কিছু টাকা হবে, তাহলে টাকা দিতে পারলে পেঁয়াজ কিনে দেশে লাগাবো।
আচ্ছা,
জমিতে আমাদের আবার জমি আছে।
জি,
তো আমি বললাম যে তাহলে আমি কালকে জানাবো, বড় ভাইকে বলতেছি যে মালিকের সাথে মামার সাথে কথা বলি যে কি বলে। পরে আমি মন টন ভার করে আমি দোকানে গেলাম, শোরুমে যেখানে মাল বিক্রি হয়। দোকানে দেওয়ার পরে তিনটা দোকান, তার একটা ছিল আর কি কারখানা ফ্যাক্টরি। আমি একটা সালাম দিছি, তখন বলতেছে কি রে বাবা কি হয়েছে? কই কিছু হয়নি, তবে একটু সমস্যা। কি সমস্যা? আমি তো বলাই ভয় পাইতেছি আপনার কাছে, কিন্তু জানি কিনা দিবেন কিনা। কয়ে বলো। আমি বললাম মামা আমার কিছু টাকা লাগবে। বললো কত টাকা? আমি কই আপনি যে যত টাকা দিয়ে পারেন। আমি বয়টি বলতেছি না 5,000 কিংবা 8,000 কিংবা 10,000, বয়টি বলতেছি না। তাকে আমি এমনি বললাম যে আমার 5,000 টাকা দেন, পারলে আর যা পারেন আপনি দিয়েন, সমস্যা নাই।
আচ্ছা,
এইভাবেই কথা, মানে আমি তখন অনেক ছোট তো, মানে তার সাথে খুব নর্মাল ভাষায় কথা বলতাম। তখন আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় এসে দেখা করিস। এই তারিখ এটা সম্ভবত 5 রমজান সেদিন। ইফতারি খায়া গেলাম, সন্ধ্যার পরে নামাজ টামাজ করে গেছি। যে বলতেছি যে মামা আমি আসছি, করবো খাতা আনছিস? তাই হিসেবের একটা খাতা থাকে। আমি বললাম খাতাটা এখন আনি নি। পরে সে আমাকে, আমি বলে আসছিলাম ভয় কি যে 5,000 টাকা চাবো সে কি দিবে কিনা।
আপনি
বাড়ি পাঠানোর জন্য,
ওই যে পেঁয়াজের,
পেঁয়াজের জন্য।
রাইট রাইট, ওকে।
পরে বসলাম দোকানে, মামা দেখে আমার জন্য 8,000 টাকা বের করছে। তখন আমার অনেক মানে খুশিতে কান্না আসছে যে মামা আপনি
চাইলাম 5,000 দিয়ে দিই,
4,000 টাকা। কয় দেখে আমার একটা ছেলে নেই, ঠিক আছে, কিন্তু তোকে যে এত ভালোবাসি যা বলার বাহিরে। 5,000 টাকার কথা তো বলতেই পারস নাই, তুই খালি বলছা যত পারেন তত দিয়েন, 5,000 টাকা যে বলছা তারপর তোর হাত পাও কাঁপবে। পরে যা 8,000 টাকা দিল, আমার খুশিতে অনেক আবেগ ধরে রাখতে পারলাম না। পরে আমার বাবার কাছে ফোন দিয়ে আমি বললাম একজন বাড়িতে যাবে তার কাছে টাকা পাঠানোর জন্য, যে ওর কাছে টাকা পাঠিয়ে দিব, 800 টাকা আমি রাখবো আর এক্সট্রা ভাবে। সব টাকা পাঠানোর পরে পরে তারা অনেক খুশি। তো হাল্লাই মানে এই 8,000 টাকা নেওয়ার পরে 7,500 টাকা বাড়ি পাঠাইছি। পরে 7,000 টাকার পেঁয়াজ কিনছে, 500 টাকা বাড়িতে রাখছে। তাই আল্লাহ দিলে এই 7,000 টাকা দিয়ে প্রায় 30,000 টাকা আমার ইনকাম হয়েছে, মানে দেশে কাছে
লাভ। শ্রোতা, এখানে একটু একটা বিষয় একটু নোট করতে চাই, আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কমিউনিটির মানুষ এখানে কনফেস করতে আসেন, তারা কেউ আমরা যেটাকে বলি প্রান্তিক পর্যায়ের মানুষ, যদি ক্লাসিফাইড করি আমরা, তারা কেউ মধ্যবিত্ত সমাজের, খুব রেয়ার, মধ্যবিত্ত সমাজ বলতে আমরা যেটা বোঝাই সেই অর্থে খুব রেয়ার কনফেসের জায়গা থেকে, কিংবা কেউ উচ্চবিত্ত সমাজের। প্রত্যেকেই প্রত্যেকের সামাজিকতা, অর্থনৈতিক অবস্থা, এগুলোর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। সুতরাং একজন গ্রামের কৃষক বা কৃষি পর্যায়ের সাথে জড়িত একজন মানুষ, তার যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাও যে অনেক বড় ধরনের অপরাধ হয়ে যেতে পারে, এই বিষয়টা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। যে যে জায়গাটিতে আছেন, প্রত্যেকটি জায়গাতেই খারাপ কিছু করার সুযোগ থাকে, কিংবা ব্যাকগ্রাউন্ড আপনাকে সেখানে দাঁড় করিয়ে দেয়। আমাদের এই JBSD কিংবা আমাদের বুধবারে প্রচারিত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, এগুলো অনুষ্ঠানে যারা আসেন তারা সমাজের যে কোনো পর্যায়ের মানুষ হতে পারেন, এবং যাদেরকে শুনে আমরা গুড সেন্সে মোটিভেট হই আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য। বাই দ্য ওয়ে, আজকে যিনি আছেন সুমন, তিনি মূলত একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ। তার যে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেটা শুনে সেটাই মনে হচ্ছে, কিন্তু তার যে অপরাধের জায়গাটি, সেটা কিন্তু তার জায়গা থেকে অনেক ভয়াবহ রকমের অপরাধ। সেই জায়গার ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা, বলুন। তারপরে
30,000 টাকা লাভ হওয়ার পরে আমার আব্বু সবাই খুশি যে তুই টাকা ইনকাম করে দিতেছিস, আমরা আজকে অনেক ভালো।
জি,
আস্তে আস্তে এভাবে প্রায় 4 বছর এই মাঝখানে চলে গেল, কাজকাম করে কিছু টাকা উপার্জন করলাম।
মানে এভাবেই আপনি কাজকর্ম করছেন, বাড়িতে দিচ্ছেন?
হ্যাঁ, বাড়িতে দিচ্ছি, জমি জমা রাখছে, আমার টাকার উপরে নির্ভর করে খ্যাত খোলা করে দেখা যাচ্ছে ভালো টাকা আয় হচ্ছে। এভাবে আস্তে আস্তে কাজকাম 4-5 বছর শেষ হয়ে গেল মাঝখানে। তারপরে আমি একটা ডিসিশন নিলাম যে নিজের পায়ে দাঁড়াবো, আমি একটা ব্যবসা শুরু করি। এটা হলো 2010 সাল। বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমি একটা ব্যবসা করতে চাই, ব্যবসাটা তা আপনি কি বলেন? টাকা পয়সা যদি দিতে পারেন তাহলে বলবেন, আর যদি দিতে না পারেন তাও বলবেন। আমার ভাই বলল যে কেমন কি ক্যাশ পাতি লাগবে। আমি বললাম যে সর্বপ্রথম লাখ তিনেক টাকা হলে আমার একটু লাইনটা ক্লিয়ার হবে। কয় আচ্ছা ঠিক আছে, যেহেতু জানাইছিস আমি ভাইবে চিনতে দেখি। ফোন দিলাম আমার ছোট মামার কাছে। তার আগে ছোট মামা আমাকে বলতেছে যে পাঁচ সাত বছর ধরে ঢাকা থাকিস, কিছুই করতে পারতেছিস না, কি কারণে? আমি বললাম যে পঞ্চাশ হাজার টাকা যদি আপনার কাছে চাই তাহলে তো আপনি দিবেন না, যে ব্যবসা করবো পঞ্চাশ হাজার টাকা দেন। সে তার আবার একটা অটো গাড়ি ছিল, অটো রিক্সা।
জি, এই ব্যবসা করার চিন্তাটা মাথায় আসলো কেন আপনার?
ব্যবসা করার চিন্তাটা আমার মাথায় আসলো এই কারণে যে নিজে মানে দেখি আশেপাশে তাকিয়ে দেখি যে মানুষ আজকে টাকা দিয়ে কি করছে, টাকা দিয়ে কতগুলো করছে, বাড়ি করছে, গাড়ি করছে।
তো আপনার চিন্তা হলো যে
আমি এদের মতো হতে চাই,
হতে চাই, এবং সেজন্য আমাকে বিজনেস করতে হবে। তো এই ব্যবসা করার জন্য আপনি টাকা ধার করছেন মানুষের কাছ থেকে।
হ্যাঁ,
কি ধরনের ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন, সেগুলো কি সে সময় প্ল্যান ছিল আপনার?
হ্যাঁ জি, বিজনেস করবো। আপনি যে পাঞ্জাবি কাজ করে শিখছি, ঠিক আছে, যেরকম সাব কন্ট্রাক্ট যেটাকে বলে, আমরা মানে কন্ট্রাক্টের মাধ্যমে কিছু কাজ নিয়ে আসি, সেই কাজগুলো করে টাকা পয়সা বিল পরিশোধ হলে মালগুলো তাদের দিয়ে দিই, কিংবা নিজে কিছু কিছু কাপড়।
আপনার প্ল্যান যেটা ছিল যে আপনি এই ধরনের একটা বিজনেস করবেন, এবং বাই বিজনেস এর কোন একটা পার্ট, আপনি ছোট একটা পার্ট করবেন, যে কাজগুলো আপনি শিখেছেন আপনার মামার কাছে এতদিন, সম্পর্কের মামা।
হ্যাঁ, সম্পর্কের মামা।
ওকে, হ্যাঁ বলুন। তারপর
তারপরে আমার ওই মামা বললো আচ্ছা ঠিক আছে, টাকা লাগলে পঞ্চাশ ফোন দিছি আমি, কিন্তু ব্যবসা করবো টাকা দিতে হবে। ওই ফাঁকে আর কি মামার কাছে ফোন দিছি আমি যে মামা আমার তো ব্যবসা শুরু করব, আপনি তো টাকা দিতে চাইছিলেন, দিতে পারবেন কিনা?
জি,
মামা আমাকে বলতেছে টাকাটা কবে লাগবে। তখন রোজার ঈদ পার হয়ে গেছে, কুরবানি ঈদের আগে।
আচ্ছা,
আমি বললাম যে কুরবানি ঈদের বারো দিন কিংবা পনেরো দিনের ভিতরে লাগবে, দিন পার হলে চলবে না। বলতেছে কত টাকা লাগবে। আমি বাড়ি থেকে দুই লক্ষ টাকা দিবে, আর আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে আমার এনাফ হয়ে যাবে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকা দিব। পরে যাই হোক, আগে বাড়ি গেলাম কুরবানি ঈদের দুই চার দিন আগে। পরে কুরবানি ঈদ বের হয়ে গেল, আমি ঢাকা আসলাম সত্তর হাজার টাকা নিয়ে।
আচ্ছা,
তার দুই দিন আগে আবার আমার বড় ভাই আসছিল অ্যাডভান্স করার জন্য, কারখানা যে অ্যাডভান্স, সে অ্যাডভান্স করার জন্য শুধু তিরিশ হাজার টাকা দিয়ে অ্যাডভান্স আর কি করে যাবে, যে সিকিউরিটি যে এটা না নিবো আমি কনফার্ম।
আচ্ছা,
পরে আমার বড় ভাই যাওয়ার পরে আমি তার দুই দিন পরে ঢাকা আসলাম সত্তর হাজার টাকা নিয়ে। দোকানে যে ঝাড়ু পোছা করে আল্লাহ খুদার নাম নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে এখানে এখন যেভাবে আগে পরে যাই করছি না করছি, এখন এই জায়গাটা ভালো রাখতে হবে। এবং কি আমি দুই দিনের ভিতরে কারখানার ভিতরে আমি মেশিন গুলো কিনে ঢুকে ফেলে দেবো।
সত্তর হাজার টাকা হচ্ছে আপনার পুঁজি?
না, পুঁজি আরো বেশি, কিন্তু আমি সত্তর হাজার টাকা নিয়ে ঢাকা আসি মেশিন কেনার জন্য।
পুঁজি কত ছিল আপনার সেই সময় সব মিলায়?
তিন লক্ষ টাকা ছিল।
তিন লক্ষ টাকা। আপনি ঢাকার কোথায় বিজনেসটা করার চিন্তা করছেন?
ঢাকা সদরঘাট।
ঢাকা সদরঘাটে। ওকে, তিন লাখ টাকার পুঁজি নিয়ে আপনি যাত্রা শুরু করলেন, কত সালে এটা?
এটা দুই হাজার দশ সাল শেষ হয়ে যাচ্ছে
এরকম সময়।
এমন সময়।
আচ্ছা, আপনি দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার দশ সাল পর্যন্ত, তাহলে পাঁচ বছর আপনার এই মামার কাছে কাজ করলেন ফ্যাক্টরিতে।
হ্যাঁ,
তো উনি যখন জানলো যে আপনি চলে যাচ্ছেন আলাদা একটা দোকান দিচ্ছেন ব্যবসা করছেন, তখন উনি এটা কিভাবে নিয়েছিল?
সে তার কাছ থেকে অনুমতি আমি নিয়েছি, সে আমাকে হেল্প করছে যে তুই যদি ব্যবসা করিস তাহলে আমার কারখানাটা নিয়ে নে, কোনো দুঃখ নাই, তুই না থাকলে আমার কারখানাও থাকবে না। সে আমাকে বলে দিছে তুই যেদিন থেকে থাকবি না সেদিন থেকে আমি ফ্যাক্টরি চালাবো না, করে দিব, শুধু দোকানে বসে থাকবে।
মানে এত ভালোবাসতো আপনি?
হ্যাঁ, এত ভালোবাসতো। তারপরে আমি আবার কারিগর রাখার জন্য অ্যাডভান্স করে রাখছি আগে, নতুন ব্যবসা দিব, যদি লোকজন না থাকে তাহলে আমি একটা ধরা খাবো। পরে অ্যাডভান্স করে রাখছি। ওরা আমি বাড়ি যাওয়ার পরে আমাকে ফোন দিছে যে কি ব্যাপার ভাই, আপনি আসেন না কেন, কাজ কাম শুরু হয়ে গেছে। আমি তো হ্যাঁ ভাই কালকে চলে আসতেছি। যাই হোক, এই কথা বলার পরে আমার তো মাথায় আছে যে আমি ব্যবসা শুরু করছি, আমার এখানে বসে থাকা ঠিক হবে না। ঢাকা আসলাম, আসার পরে এখানে
নাম কি দিলেন দোকানের?
দোকানের নাম আল্লাহরদান গার্মেন্টস।
আল্লাহরদান গার্মেন্টস,
দোকানের নাম।
ওকে,
পরে কাজকাম কমপ্লিট করলাম। পরে ওই যে মামার দোকানে কাজ করতাম,
জি,
সেই মামার একটা ম্যানেজার ছিল, সেই তার নাম হচ্ছে মিজান, সে আবার দোকান দিছে। আমি আবার তার কাছে বলছি ভাই আমি কিন্তু দোকান দিছি, কারখানা দিছি, আমার মাল লাগবে, আমাকে যদি মাল আপনি না দেন তাহলে কিন্তু আমি কাজ কাম করতে পারবো না, মানুষের অপরিচিত একটা লোকের কাছে কাজ আনতে পারবো না। তারপরে সে আমার কারখানার কথা শুনে প্রচুর খুশি হলো।
আচ্ছা,
সাথে সাথে আমার বললো কারখানা কোথায় চলে যাবো। সে আসলো, আসার পরে আমাকে এত ভালোবাসে যে বলার বাহিরে, তাই আইসে দেখে দেখে বললো যে খুব সুন্দর হয়েছে, চিন্তা করবো না, কালকে আমার ওখান থেকে মাল নিয়ে আসবো।
আচ্ছা,
কাজ কাম শুরু হলো। এভাবে আস্তে আস্তে প্রায় কাজ কাম চলতেছে, খুব ভালোই চলতেছে। বিদ্যুৎ বিল আসে প্রায় মাসে আমার 4,000 টাকা।
জি,
এভাবে আস্তে আস্তে আমি যাদের কাছ থেকে কাজগুলো আনি আনি আমার এরকম মানে মজুরি মালিক ছিল 5 জন।
জি,
তা দুইটা মালিক পাইছিলাম খুবই খারাপ, ওরা ঠিক মতো 7-8 টাকায় দিত না, যেরকম 10,000 করে টাকা দেওয়ার কথা ছিল, 10,000 করে টাকা দিত না, টাকা দিত 2,000-3,000 টাকা।
আচ্ছা,
এভাবে টাকা দিলে আমার হতো না, দেখা যাচ্ছে আমার কারখানায় 30,000-25,000 টাকা প্রতি সপ্তাহে লাগে। আপনি 12 জন কর্মচারী খাটাইছি, 2টা মেয়ে খাটাইছি, লেডিস মানে বোতাম লাগাতো সুতা বাস্ত, ওদের বেতন ছিল 2টা মাসে 12,000 টাকা।
আচ্ছা,
তাই 20,000 টাকা হতোই না, কমসে কম 25,000 টাকা লাগতোই।
আচ্ছা,
পরে আবার দেখা যাচ্ছে কেউ অসুস্থ, সে বলতো যে আমার এই সাথে 2,000 টাকা বাসায় বাড়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাদেরকে কাজ করতে হবে। পরে বাড়িতে কথা বললাম যে টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, কিছু টাকা পয়সার দরকার, ভাই তখন আর্থিক অবস্থা তেমন ভালো হয়নি। পরে বড় ভাই বলতেছে আচ্ছা দেখা যাক দেখি কি হয়। পরে আমি দেখতেছি যে বাড়ির তখন টাকা পয়সা সব দিকে আটকা, আটকানো টাকা মানে পরের হাতে টাকা, আমি যে 20,000 টাকা আনবো সেই টাকাটাই শর্ট। পরে আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আমাদের এলাকায় এক ভাই আছে বড় ভাই, আমার সাথে বড় আমার বড় ভাই সাথেও বড় বড় ভাই বলি, তার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার এর মধ্যে কিছু টাকা পয়সার দরকার, সুদের উপরে কিছু টাকা দিতে হবে,
সুদের উপর কিছু টাকা দিতে হবে। আচ্ছা,
সে বলল যে আমার কাছে তো টাকা নাই, কিন্তু টাকা অবশ্যই তার নিজের টাকাই, কিন্তু বলতেছে যে অন্যজনের টাকা আইনে দেব কিন্তু সময় মতো টাকাগুলো দিতে হবে। পরে আমি বললাম যে 10,000 টাকা দিতে পারবেন, বললো হ্যাঁ দিতে পারো, টাকাটা অমুক একজনের কিন্তু প্রতি মাসে মাসে লাভের টাকাগুলো দিতে হবে।
আচ্ছা,
কিন্তু আমি জীবনে কখনো ভাবিনি যে আমার সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করতে হবে। তখন আমার মাথায় কাজ করতেছে না কি করব, ক্যাশ খালি হয়ে যাচ্ছে, তারা মালিকরা ঠিক মতো টাকা পয়সা দিচ্ছে না। পরে সুদের উপর টাকা নিয়ে তারাই বড়বার কাছ থেকে 10,000 টাকা নিলাম, আর একবার কাছ থেকে 10,000 টাকা নিলাম, 20,000 টাকা নিয়ে ঢাকায় আসলাম। আসার পরে মাথার দিকে একটা টেনশন শুধু রয়েই গেল যে ক্যাশ কাভারি সব খালি হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে কিভাবে চলবো, সুদের উপর টাকা নিয়ে চলাফেরা করছি। পরে মাসে 20,000 টাকায় এমন ভাবে টাকা আনছি 1,500 টাকা মানে লাভের টাকা দিতে হবে, কিন্তু এমন সময় টাকাটা আনছি মানে থেকে গেছি, টাকা যদি না আনি এই কারখানা একেবারে অফ হয়ে যাবে,
বন্ধ হয়ে যাবে,
বন্ধ হয়ে যাবে। পরে যাই হোক, 20,000 টাকা আনার পরে আসার সাথে সাথে তার পরের দিনই 12,000 টাকা শেষ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে প্রায় 2-3 দিন আর কি গেল, বলতেছে কর্মচারীরা আমাকে 1,000 দিতে হবে, এই বৃহস্পতিবারে আমাকে 2,000 দিতে হবে, এরকম করে ওই 20,000 টাকা শেষ।
আচ্ছা,
কম বেশি আমার মালিকরা যা দিতেছে চলতেছি, ফিরতেছি, এভাবে মাসখানিক যাওয়ার পরে দেখি যে ক্যাশে টাকা নিচ্ছি একেবারে ব্যালেন্স জিরো। পরে আবার দেশে গেলাম, দেশে যে আব্বুর সাথে আলাপ করলাম, বললাম যে এভাবে ব্যবসা করা যাবে না, কাছে টাকা পয়সা নেই, তারা যে টাকা পয়সা দেয় আসলে ওই টাকায় হয় না।
আমি একটু আপনাকে এখানে থামাচ্ছি, এটা কয় মাস পরের ঘটনা?
যখন কারখানাটা মানে চালু করি প্রায় 6-7 মাসের পর ঘটনা।
6-7 মাস পরে আপনার ব্যালেন্স জিরো, মানে আপনার কাছে কোনো কাজ মূল ইয়ে নেই
সেখানে।
কিন্তু আমি যতদূর জানি যে আপনি যেখান থেকে অর্ডার নিতেন সেখানে আপনি কাজ দিয়ে দেওয়ার পর আপনার কাছে টাকা দিয়ে দেওয়ার কথা?
সব টাকা দেয় না, আমার বিল হয়েছে সপ্তাহে একটা মালিকের কাছে 20,000 টাকা, তারা দিত আমাকে 2,000 কি 3,000 টাকা।
কেন আপনার টাকাটা তারা দিত?
মানে এই ডিপার্টমেন্টের এই লাইনটা এভাবে, কিন্তু আমার 2টা মালিক পড়ে গেছে একেবারে নর্মাল, একেবারে খারাপ।
আচ্ছা,
ওরা বিশেষ করে রাজনীতিবিদ জড়িত সূত্র, ঠিক আছে, কথা বললে ওদের কাছে চাপতে পারতাম না।
তো আলটিমেটলি আপনি সপ্তাহান্তে যে টাকা পেতেন তার হয়তো 10% আপনাকে দিত বা 20% আপনাকে দিত, 80% তারা নিজের কাছে রেখে দিত। এই টাকাটা তোলার নিয়মটা কি, এটা কিভাবে করা যায়?
ওই পরিশোধ করবে ওই যে 28 রমজান কিংবা 27 রমজান,
এই সারা বছর ধরে।
হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা এভাবেই চলে।
মাই গুডনেস,
এখনো চলে, এখনো। আমি বলবো আমার মানে এখানে আজকে আমি সত্য কথা বলার জন্য শুধু একটা কারণে আজকে আমি একটা কথা মেন উদ্দেশ্যটা সেটা বলতে পারতেছি না, যেটা কিন্তু যারা এই ব্যবসাটা করতেছে সবাই যদিও জানে যে আমি এই কাজটা করে ওখান থেকে চলে আসছি, সবাই জানে, সবাই আমাকে চিনবে, হয়তো গালাগালি করবে কিন্তু বলবে যে কথাগুলো সত্য কথা বলে গেছে।
প্রিয় শ্রোতা, এখানে আপনাদের সবাইকে একটু নোট করতে চাই, ও মূলত খুব ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে একজন ছিল, এবং ও আজকে যে ঘটনাটা এখানে বলছে, যারা একেবারে ওর মতো ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, বিশেষ করে সদরঘাট কেরানীগঞ্জের এরকম যারা ছোট ছোট ব্যবসায়ী আছেন, যারা পাঞ্জাবি নিয়ে কাজ করেন, এই ব্যবসায়ীরা মূলত ওর কাজকর্মকে খুব ভালো করে জানবেন। আমরা বিশ্বাস করি অনুষ্ঠানটির অসংখ্য শ্রোতা আছেন যারা এই ধরনের কারিগর বা এইরকম কাজের সাথে যুক্ত। আজকে ওর জীবনের যে অপ্রিয় সত্য, শুধুমাত্র তারা নয়, যারা এই ধরনের ব্যবসা করতে যাচ্ছেন তাদেরকেও অনেকখানি টনক নড়িয়ে দেবে। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এডিসি রেডিও এফএম 89.28, আর জি কিবরিয়ার সাথে। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। প্রিয় শ্রোতার সময় 12:06, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.28। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সুমন রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। সুমনের কাছেই ফিরছি। যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন 09613892892 এই নম্বরে। আমি আবারও বলছি 09613892892 এই নম্বরে। ফিরছি সুমন আপনার কাছে। জি, আপনি বাড়িতে গিয়ে বলছিলেন যে এভাবে বিজনেস করা পসিবল না, তারপর
তারপরে ভাই বলতেছে তাহলে তো এখন আর কি করবো, ব্যবসা তো দিয়ে ফেলাইছিস, তা কম বেশি টাকা দেখি কোথায় পাই নাকি।
জি,
তো তখন টাকা আসলো, আমি দেখতেছি বাড়িতে টাকা পয়সা নাই। পরে আমি নিজে আর কি আমার বন্ধু বান্ধবের কাছে বললাম যে দেখ এভাবে এভাবে সমস্যা আছে, কিছু টাকা পয়সার দরকার। আগে যারা বলছিল যে দিবে তাদের কাছে না বলে অন্য লোকের কাছে বলছি, তারা বলতেছে যে আমার কাছে 20,000 টাকা আছে কিন্তু আমার না, কিন্তু দিতে হবে সুদের উপরে। বলুন, সুদের উপরে টাকা দিতে হবে? কিন্তু আমি তখন একেবারে আমার দেওয়ালে পিঠে ঠিক আছে, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে সুদের উপরে নিব। এভাবে করে প্রায় 80,000 টাকা একজনের কাছ থেকে 10,000-20,000 করে 80,000 টাকা সুদের উপরে নিয়েছি। পরে দেখতেছি যে আমার যে টাকা ইনকাম হচ্ছে,
জি,
কিন্তু ওই জায়গা থেকে ইনকামের থেকে 80,000 টাকার বিচ্ছেদ না দেখা যাচ্ছে, প্রায় মাসে 10,000 টাকা চলে যাচ্ছে। তখন আমি হিসেব করছি,
মানে সুদ চলে যাচ্ছে,
সুদ চলে যাচ্ছে।
আচ্ছা,
তখন আমি এইভাবে টাকা নিয়ে বাড়ি থেকে কিন্তু ঢাকা চলে আসলাম।
জি,
80,000 টাকা সুদের উপরে আর 3,00,000 টাকা আমার ক্যাশ নিজের। হিসেব করে দেখছি 4,00,000 টাকা এখানে ঢুকে গেছে। যতই আনতেছি ততই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যাদেরকে কাজ করে দিচ্ছি তাদের কাছ থেকে কাজ পাচ্ছি না। পরে এভাবে কাজ কিন্তু ভাবনা মাথায় রেখে এমনও দিন গেছে যে বিদ্যুৎ বিলের টাকাটা তাদের কাছে চাইছি দেয়নি, কিন্তু আমি তাদের কাছে তখনও প্রায় 1,00,000-1,50,000 টাকা পাই।
আচ্ছা, বিদ্যুৎ বিলের টাকাটা, মানে আপনার বিদ্যুৎ বিলের টাকা?
হ্যাঁ, আমার বিদ্যুৎ বিলের যে টাকাটা আইছে, হঠাৎ করে দেখা যাচ্ছে করবে করে আমি যা বলছি যে মামা আমার 2,000 টাকা লাগবে, মানে সমস্যা আছে টাকা 2,000 দেন, তারা বলছে যে টাকা নাই। পরে যাই হোক, এমন সময় আছে এই ডিপার্টমেন্টে, আসলে বিশেষ করে যারা শুনতেছে তারা বুঝবে, কিন্তু তারা বুঝে এটাই মানে বিচার করবে, তাদের বিবেক দেয়া, তাদের যদি মানে এই উত্তর গুলো পাঠাইতে পারে তারা, তাহলে আসলে আমার বিশ্বাস সঠিক উত্তর দিবে, যে আমি যেগুলো বলছি এগুলো সঠিক উত্তর দিয়ে দিবে, যে আমাদের মালিকরা কিভাবে আমাদেরকে নির্যাতন করে। পরে আস্তে আস্তে এভাবে সিজনটা উঠে গেল, রমজান মাস শেষ হয়ে গেল, বিশ রমজান পার হয়ে গেল, কাজ কাম মানে শেষ করে দিতেছি, হিসাব পাতি সবার করে বিদায় দিব। যারা কর্মচারী ছিল তাদেরকে হিসাব পাতি করে, মালিক যারা ছিল আমার, তারা আমাকে বলতেছে, একজনে বলতেছে 30,000 টাকা নাও, একজনে বলতেছে 50,000 টাকা নাও, টাকা নিয়ে আগে কর্মচারী বিদায় করো। আমি একটা জিনিস কি, তখন কম বেশি এই কাজটা সবাই করে, আগে কর্মচারীকে বিদায় দিয়ে দেয়, মালিক হিসাব করে দেয়, যেরকম আমরা একজন মালিক।
জি,
তাই টাকা এনে কম বেশি করে 50,000-30,000 টাকা এনে আমি সবাইকে বিদায় করে দিলাম।
জি,
পরে আরেক মালিকের কাছে গেলাম, সে আমাকে যাইতে বললো যে হিসাব দিব। যখন কাজ তার কাছ থেকে শুরু করি, সে আমাকে বলছে এই কাজটা রেট দেবো 35 টাকা, কিন্তু ওই ঈদের ভিতরে এসে সে দেখে হিসাব করে রাখছে সেই কাজটার রেট 27 টাকা।
মানে আপনার কাছ থেকে কথা দিয়েছে যে 35 টাকা দিবে, কিন্তু চান রাতে এসে যখন আপনাকে টাকা দিতে হবে তখন সে করতেছে 27 টাকা।
আমি হিসেব করলাম যে 8,000 পিস যদি মাল সেলাই করি তাহলে 1,000 করে পার পিসে কমলে 8,000 টাকা কম।
রাইট,
এইভাবে 8,000 টাকা করে যদি মানে একটা পার পিস মালে যদি 7 টাকা করে না থাকে, তাহলে আমার কত টাকা যে লাভটা হবে সেই লাভের টাকাটা শেষ হয়ে যাচ্ছে, ব্যবসা টিকে রাখবো কিভাবে? আমার লাভের টাকাটা তো যখন চালান আটকে গেছে আমার সব টাকা, তখন তো লাভের টাকা আসলে আমার চালান গুলো ফিরে আসবে।
জি,
সবাইকে আমি বিদায় করে দিচ্ছি আমার টার্গেট এটা, কিন্তু সবাই দেখতেছি আমি, আমার বয়সটা তখন তো কম, কিন্তু সবাই দেখতেছি আমার কথাগুলো কেউ শুনে না, কেউ রাখে না। তাদের মন মতো হিসাব করে রাখছে, তাদের মন মতো হিসাব করে দিতেছে একটা মালিকের কাছে। আমি হাতে পায়ে ধরে বলতেছি স্ট্যান্ডার্ড যে মামা আমার টাকাগুলো আজকে দেন, সে আমার 40,000 টাকা বাকি রাখছে।
জি,
যে বলতেছে ঈদের পরে দিয়ে দেব। আমি তাকে বলতেছি যে দেখেন আমি যে বাড়ি যাব আমার কাছে গাড়ি ভাড়ার টাকাটাও নাই, যার কাছে 40,000 টাকা পাই সে আপে পায়ে ধরার পরে সে আমাকে 10,000 টাকা দিয়ে বুঝতে দিল।
গাজীপুর
পাঠায়, বিক্রি করে।
পরে পাঞ্জাবি ডিজাইন গুলো কি তারাই বলে দিত?
হ্যাঁ, ডিজাইন করে দিত। মেশিন আছে, এমব্রয়ডারি মেশিন।
জি,
এই মেশিন দ্বারাই এমব্রয়ডারি।
আপনাদের কাজ ছিল মূলত সেলাই করা?
সেলাই করা, কমপ্লিট
কমপ্লিট সেলাই করা। আচ্ছা,
তারা সবাই বলতেছে যে ঈদের পরে টাকা দিব, কুরবানি ঈদের আগে টাকা দিব। শেষ করলাম, বলতেছে কুরবানি ঈদের সব টাকা পেট করে দিব। তাই যাই হোক, এভাবে আমার বড় ভাই আসলো। তখন এই যে চান্দাটির ব্যাপার, ঈদের রোজা ঈদের দুদিন আগে আসলো, মানে সে জানে যে ও বাড়িতে আসবে কিভাবে, কি করবে না না করবে। আমি যাই, তখন আসার পরে দেখতেছে যে আমার পরিস্থিতি খুবই খারাপ, যে টাকা পয়সা পাবো কম বেশি টাকা, হ্যাঁ যে যার কাছে যতটুকু পাবো সবাই আমাকে টাকা দিতেছে না, সবাই বলছে ঈদের পরে। এভাবে আমার বড় ভাই আসলো, আসার পরে দেখতে পরিস্থিতি ভালো না। আমার বড় ভাই আমার সাথে রাগ করে চলে গেল বাড়িতে।
জি,
পরে আমি আর এক দোকানে যে বললাম যে আঙ্কেল কিছু টাকা দরকার, তাদের বাড়ি বিক্রমপুর মুন্সিগঞ্জ, বললাম যে কিছু টাকা লাগবে, যদি দিতে পারেন তাহলে আমার খুব উপকার হবে। টাকা তো তোমাকে 40,000 দিয়ে দিছি, আমি যেগুলো টাকা পাই ওইগুলো টাকাগুলো আমার অর্ধেক টাকা দেন, আমি চলতে পারবো, আমি অনেকদিন করে আনছি, ব্যবসা করলে একটু দিন করাই লাগে, পুঁজি খাটানি লাগে। আমি চিন্তা করলাম যে বাকি তো আপনার সাথে কোনো কথা না। সেই লোক আবার কি করছে, এমন একটা পজিশন হয়ে দাঁড়ায় তখন কান্দা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। মানুষের যারা ব্যবসা করতেছে, যারা এই লাইনে আছে, তারা এই বুঝতেছে।
জি, আমরা বারবারই আপনার কাছ থেকে এই জিনিসটা বুঝতে পারছি যে আপনি তাদের কথায় বারবার বলছেন, আমরা বুঝতে পারছি, ঠিক আছে, বাট আপনার সঙ্গে যেটা ঘটেছে আপনি সেটাই বলুন, আমরা বুঝতে পারছি আপনার ফিলিংসের জায়গাটা। তারপর কি করলেন?
তারপরে সে আবার কি করছে, 20 টাকা মালে 5 টাকা কমাই যাচ্ছে, যে রেটটা 20 টাকা সেটা পার্টিসে 5 টাকা কমাই দিচ্ছে। তখন আমি দেখতেছি আমি আমার টার্গেট, আমি এই দোকানে টাকা পাবো 1.5 লক্ষ, ওই জায়গার টাকা হয়ে গেছে আমার 75,000 টাকা।
জি,
এইভাবে কান্দাকাটি করে সবাইকে বিদায় বিদায় করে বাড়ি চলে গেলাম। বাড়ি গেছি তখন আবার আমি 30,000 টাকা ঢাকা থেকে আমার বন্ধুর কাছ থেকে, পকেটে টাকা নাই, সবার কাছে দেখতেছি হিসাব করে প্রায় আমি 2 লক্ষ টাকা বাকি রাইখা, মানে নির্দিষ্ট টাকা, তারা যে টাকা কম উঠাইছে কম দিছে, তারপরেও আমি 2 লক্ষ টাকা রাইখা বাড়িতে যাচ্ছি।
আচ্ছা,
তাই এখন আমি বাড়িতে তো যাবো, তখন আমার কাছে প্রায় 40-42,000 টাকার মতো। দেখতেছি যে এই টাকাটাই আমার হইতেছে না, আর কিছু টাকা নিয়ে গেলে আমার কিছুটা আর কি ভালো থাকতে পারবো বাড়িতে গেলে। তখন আমার একটা বন্ধু ঢাকা থাকে, ওরা দুইজন বন্ধু খুবই ক্লোজ, খুবই ভালো, তখন একজনের নাম হলো হীরা। তখন তার কাছে আমি বললাম যে ভাই আমি তো বাড়িতে টাকা পয়সার সমস্যা, তো আমার 40,000 টাকা দেন, আমি আপনাকে কুরবানিতে দিয়ে দেবো।
জি,
তখন 40,000 টাকা কমাইতে কমাইতে 30,000 টাকা আসলো, সে বলল স্ট্যান্ডের মাধ্যমে টাকা দেবো। পরে 30,000 টাকা নিয়ে তার কাছ থেকে বাড়ি চলে গেলাম, মোটামুটি আমার কাছে প্রায় 70,000 টাকা কিছু ঋণ দিলাম। এর মাঝে একটা কথা বলিনি, সেটা হলো এক লোক দিয়ে আমি কাজ কাম উঠাই সারতে পারিনি, মানে কমপ্লিট করে সবাইকে দিয়ে সারতে পারিনি বলতে, আর একটা আমার একটা বন্ধু ছিল এখানে, ওই বন্ধুর দিয়ে কিছু কাজ করাইছিলাম। সেই বন্ধু আমার কাছে যে টাকা পাইতো, ওকে আবার সেই টাকা ও বাড়িতে চলে গেছে, আমি ওই সাইডে বাড়িতে চলে গেছি, ওর সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমার সাথে আমি ওর সাথে সাক্ষাৎ করিনি।
জি,
দেখা যাচ্ছে ও প্রায় আমার কাছ থেকে কাজ নিয়ে প্রায় 15-16,000 টাকার কাজ করছে।
আচ্ছা,
যে সেই টাকা গুলা দেই নেই, ও আমার প্রতি খুব রাগ, ও ঈদের পরে আসার পরে আমার সাথে ভালো কথাবার্তা বলছে। আমি মানে বলছি তুই আমাকে একটা সপ্তাহ সময় দে, আমি তোর এক সপ্তাহের ভিতরে টাকা পয়সা দিয়ে দেবো। তো মার্কেটের যে ম্যানেজার তার কাছে ও যায় তখন বিচার দিল যে মামা এমন এমন ঘটনা হয়েছে যে ও ঈদের আগে আমাকে দিয়ে কাজ করেছে, প্রায় আমি 16-17,000 টাকা পাই, ও টাকাটা দেয় নাই। পরে আমি যে মার্কেটের ম্যানেজারের সাথে দেখা করলাম যে মামা এমন এমন ঘটনা, তাই কি করা যায়। আচ্ছা ঠিক আছে, কালকে তার নিয়ে কথা বলবেন। আমার শরীর অসুস্থ ছিল, আমি একটা বাসায় যে শুয়ে রয়েছি, আমি আর আসতে পারিনি। তারপরের দিন সে আমাকে ওই বন্ধু ফোন দিয়েছে কি ব্যাপার কোথায়, আমি ভাই খুব কষ্টে আছি, শরীরটা ভালো না, জ্বর আছে, শরীরটা দুর্বল। সে ম্যানেজারের কাছে বলছে যে ও চলে গেছে, আজকে আর আসবে না, দেখেন আপনার কাছে কথাটা বললাম ও আপনার কথা শুনলো না, তখন ম্যানেজার মনটা খারাপ করছে, রাগ করছে। আমি আসলাম দুদিন পরে মনে হয়, ম্যানেজার আমাকে ডাকাইলো, গেলাম মানে খুব মানে মন খারাপ করে কথাবার্তা বলতেছে, বকাবকি করতেছে। আমি কিন্তু ডেট নিছি যে এদিনকে তোকে টাকাটা দিব। ও আমার কথা হলো পাঁচটা দিন এতদিন অপেক্ষা করছিস, প্রায় কমপক্ষে বিশ দিন অপেক্ষা করছিস, তুই পাঁচটা দিন অপেক্ষা করে দেখ আমি দিতে পারি কিনা। ওকে হাতে পায়ে দিলাম যে এই ব্যাপারটা নিয়ে এই জায়গা না যাওয়াই ভালো।
আচ্ছা,
তার মাঝখান দিয়ে একটু রাজনীতির সাথে জড়িত হই, কিছু কিছু লোকের সাথে সম্পর্ক হয়ে যায় ভালোই, তারা খুবই ভালো লেভেলের লোক, তাদের কাছে বললাম এমন ঘটনা। তখন ওই মার্কেটের ম্যানেজারের বিরুদ্ধে আমাদের যে সভাপতি সাহেব, আমরা যাদেরকে মানে আমাদের লিডার, আমাদের রাজনীতিবিদ, যে তাদের কাছে বললাম যে এমন ঘটনা, ও যে ওর কাছে বিচার দিছে। তাই আমাদের লিডার দেখে আবার যে ম্যানেজার সে আবার ভয় পায়।
আচ্ছা,
একত্রিত হলো হরভরে বলতেছি ম্যানেজারে সেদিনকে কোনো কথাবার্তা বললো না, আমি আবার বললাম যে এটা যা হবার তাই হবে, এখন আর কোনো কথাবার্তা বলার কোনো দরকার নেই, সে তো পারতেছে না কইতে, কিন্তু সে একটা মানে পয়েন্ট খাটাইছে যে এখন বলবো না অন্যদিন বলবো। পরে যে আমার যে লিডার আনছিলাম সে চলে গেল, ওই দিন পার হয়ে গেল, আমাকে জিজ্ঞেস করলো টাকা দিবি কবে, আমাকে আমি বললাম যে আমাকে একটা সপ্তাহ সময় দেন, একটা সপ্তাহ সময় না দিয়ে আমার কারখানা অফ করে দিছে ওই ম্যানেজারে।
ম্যানেজার আপনার কারখানা অফ করে দিয়েছে?
হ্যাঁ, কারখানা অফ করে দিয়েছে, হুকুম দিয়েছে আর কি।
আচ্ছা,
যারা মার্কেটে থাকি তাদেরকে বলছে দোকানে তালা লাগাই থাও, কিন্তু দোকানে আমার কিন্তু প্রায় আড়াই লক্ষ টাকার জিনিসপত্র দোকানের মাঝে,
মেশিন টেশিন সব
কিছু, সবকিছু মিলিয়ে আমার নিজেরও কিছু মালপত্র আছে, তখন তালা লাগাই দেয়, তখন আমি চিন্তা ভাবনা করে যাই, তখন আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি, কিন্তু টাকা পয়সার ব্যবস্থা যাদের কাছে যাইতেছি তারা তো বলতেছে যাদের কাছে টাকা হবে তারা বলছে কুরবানি ঈদে টাকা দিবে, আমি কোনো জায়গা থেকে টাকা পয়সা আনতে পারি নাই। পরে আমি কিন্তু ওই যে 3 লক্ষ টাকা সর্বোচ্চ নিয়ে নামছি 80,000 টাকা সুদের উপরে, 80,000 টাকা সুদের উপরে এই চালানটা কিন্তু 80,000 টাকার সুদ দিয়ে টানছি, এটা কিন্তু এক টাকাও দিইনি আমি তখন, মানে সুদের টাকা কিছু কিছু দিয়ে রাখতেছি। পরে ওই কোরবানিদের ভিতরে দেখতেছি যে 80,000 টাকা আরো 80,000 টাকা সুদ হয়ে গেছে,
1,60,000 হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে,
ডাবল হয়ে গেছে, ওই প্রায় 1 বছর শেষ হয়ে গেছে কোরবানিতে।
জি,
তো দেখতেছি যে টাকা ডাবল হয়ে যাচ্ছে,
কোনো প্রোডাকশন নেই কিন্তু সুদের টাকা বাড়ছে,
সুদের টাকা বাড়ছে। তখন আমি হিসেব করে দেখেছি যে টাকা মানুষের কাছে পাবো কিংবা আমার দোকানের যে মালপত্র আছে ওরা তো এখন বিক্রি করে ফেলবে, আমি কম বেশি কিছু কিছু লোকের কাছে জানাইলাম যারা যাদের
বিক্রি কারা করবে,
বিক্রি করে ফেলবে যারা মার্কেটের সেক্রেটারি সভাপতি, তারা আলোচনা করলো,
কিন্তু বিক্রি করে ওই টাকাগুলো পরিশোধ করবে, সেখান থেকে আপনি ধান নিয়ে আসছেন?
হ্যাঁ, ধান নিয়ে আসছি,
কারণ আপনি ওখানে টাকা দিতে পারছেন না,
পারছি না।
এটা কি সুদের টাকা ছিল নাকি অন্য টাকা ছিল?
এটা হলো আপনার যে কাজ কিছু কিছু কাজ করতাম, কাজ করাইছি মানুষকে দিয়ে, এই টাকাও ছিল আবার সুদের টাকাও কিছু ছিল।
আচ্ছা, মানে এই সব মিলে আপনার উপরে চাপ দিয়েছে?
হ্যাঁ, চাপ দিয়েছে।
ওকে,
পরে গড়বড় কিছু টাকা মানে বেজে গেছিল, পরে এই টাকার জন্য চাপ দিয়েছে, কিন্তু হাদা মালের আদালত একটা কথা আছে, তাই এই চাপের পরে আমি একটা ডিসিশন নিলাম যে সবকিছু বিক্রি করে দেবো।
আচ্ছা,
বিক্রি করে সবকিছু ওকে হয়ে গেল, বিক্রি করার কথা বিক্রি করে দিলাম মাত্র 90,000 টাকা।
কত লাখ টাকার জিনিস 90,000 টাকা বিক্রি
করলে? 2,40,000 টাকার জিনিস,
2,40,000 টাকার জিনিস আপনি 90,000 টাকা বিক্রি করলেন, সে সময় আপনার লোকজন আপনার কাছ থেকে কয় টাকা পাবে সবকিছু মিলিয়ে?
সবকিছু মিলিয়ে মানে তখন প্রায় 3 লক্ষ টাকা ঋণ,
3 লক্ষ টাকার ঋণ আপনি বিক্রি করলেন মাত্র 90,000 টাকা,
90,000 টাকা,
মানে 2,10,000 টাকা আপনি কোথা থেকে ম্যানেজ করবেন আপনি জানেন না?
জানি না।
ওকে, আপনি মার্কেট থেকে কত টাকা পাবেন সেই মুহূর্তে?
তখন প্রায় 2 লক্ষ টাকা পাবো,
2 লক্ষ টাকা পাবেন, মানে সবকিছু মিলিয়েও আপনার ঋণ শোধ করা সম্ভব?
সব সম্ভব না।
ফাইন, তারপর?
তারপরে বিক্রি করে দিলাম, দেওয়ার পরে কম বেশি যেখানে যে সব টুকটাক মেটেরিয়াল আনতাম কম বেশি টাকা পয়সা পাবো সবাইকে ডাকালো তারা।
আচ্ছা, আমি কিছু জিনিস কনফিউজ, কারা ডাকলো, কিসের মিটিং হলো আমাকে একটু পরিষ্কার করে বলেন।
আমাকে মার্কেটের সভাপতি, ম্যানেজার, আমার কাছে যারা টাকা পাইতো
জি
তাদেরকে মানে চাপাই আনছে সবাইকে, যে ওর কাছে কিরা কত টাকা পাবা এখানে বসো, মানে একটা পার্সেন্টেজ করলো যে একজনে 10,000 টাকা পাবে, এই 10,000 টাকা মানে একটা পার্সেন্টেজ করলো, 10,000 টাকা দেখা যাচ্ছে অর্ধেক টাকা মানে সভাপতি যা তো মানে দিয়ে দিলে কোনো সমস্যা থাকবে না। আমাকে বলছে যে সদস্য থাকবে তোমার কোনো সমস্যা হবে না।
আচ্ছা,
তারা মিলচাল করে দিল, মিলচাল করে দেওয়ার পরে আমি তো মানে নিঃস্ব, আমার তো আর কিছু নেই, আমি যদি তাদের কাছে টাকা পাই তাদের কাছে যায় হাতে পায়ে দৌড়ি, 500 টাকা দেয়, 1,000 টাকা দেয়, এরকম করতে করতে দিওয়াই অফ করে দিল, তুমি দোকান অফ করে দিছো কাজ করাবো কারে দিয়ে, টাকা দিব কেন, তুমি ব্যবসা শুরু করো টাকা দিব,
মানে সুযোগ পেয়ে গেল সবসময় একই ইউজ খোঁজে।
হ্যাঁ,
ওকে,
এভাবে আমি চিন্তা করলাম না এভাবে জীবনটা চলবে না। পরে কুরবানি দিয়ে বাড়ি যাইনি, কুরবানি দিয়ে একটা বন্ধুর সাথে ছিলাম, ওর নাম মিলন, ওদের বাসায় ছিলাম।
জি,
ঈদের দিনই কিছু কাজ কাম করছি, প্রায় 2000 টাকা পাইছি কোম্পানি থেকে।
আচ্ছা,
নামাজ কালাম পড়ে আর কি, নামাজের পরে একটা কাজ করছি, 2000 টাকা পাইছি। 2000 টাকার পরে আমি বাড়ি থেকে আমার আম্মু ফোন দেয়, অনেক কান্দাকাটি করতেছে, তুমি বাড়িতে নাই, আজকে কি তোমার হলো, তুমি বাড়িতে নাই। কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না, শুধু মানে চোখের
লজ্জায়
এত টাকা পয়সা নষ্ট হয়ে গেল, কিংবা মানুষ কাছে পায়ে দিতেছে না। পরে বন্ধু আমাকে বললো যে তোকে নিয়ে আমি তোদের দেশে যাবো, তুই আমার সাথে থাকবি, যা হয়েছে আমি শুনবো কিংবা যা হয়েছে আমি বলবো, সমস্যা নেই। তাই বাবা মা যতই ভালো থাকুক না কেন, কোনো একটা কারণে কিন্তু একটু মনটা নষ্ট হয়ে যায়, যে এত টাকা পয়সা কি করলাম কিংবা কেন নষ্ট হলো। সবাই আমাকে বলে যে আমি নাকি কোন মেয়ের পিছে টাকা পয়সা নষ্ট করে ফেলছি,
মানে বাড়িতে ধরনের কথা উঠেছে আপনি সব মেয়েদের পিছনে নষ্ট করছেন।
হ্যাঁ, কিন্তু এটা বলার কথাই, এমন একটা কাজ হয়ে গেছে কিন্তু আমি কোনো মানুষকে বোঝাইতে পারতেছি না যে এগুলা আমার দ্বারা সম্ভব না।
আচ্ছা, মার্কেটে নামলে যে এই ধরনের একটা ঝুঁকির সম্ভাবনা আছে, এটা কি আপনি আগে থেকে জানতেন?
হ্যাঁ জানতাম,
জানার পরও আপনি ঝুঁকিটা নিয়েছেন?
নিয়েছি।
ওকে, তারপর
মানে ওই আমার বন্ধু মানে ওই আমার গাড়ি ভাড়ার টাকা দিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেল। তারপরে আমাকে দেখে সবাই মানে এই যে আমার মাথার ভাই, আমার বয়স কিন্তু বেশি না, আমার মাথার চুলগুলো সাবান দিলে পড়তে পড়তে সব শেষ হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, মানুষ বলছে তুই মারা যাবে, চেহারাটা এমন মানে পরিবেশ হয়েছিল।
টাকার চিন্তায়?
টাকার চিন্তায়, খাওয়া নাই দাওয়া নাই, ভাত খেতে বসি মানে চোখের পানি, ভাত ভিজে গেছে চোখের পানি দিয়ে, ভাত মানে পেটে ঢুকিনি, এত চিন্তা, পেটের ভিতরে এত ক্ষুধা লাগছে
কিন্তু খাইতে পারছি না,
খাইতে পারছি না। বাড়িতে যাওয়ার পরে মানে আব্বু মানে বলতেছে যে একটা কথা বলছে, কথাগুলো মানে যে যত কথা বলছে সব কথাই শুনতে আমার খুব কষ্ট হয়েছে, মানে মেনে নিতে পারি না। বলতেছে যে কোন মেয়ে পছন্দ করছিস, কোন মেয়ের পিছে টাকাগুলো নষ্ট করছিস। আমি মানে শুধু কান্না, আমার শুধু কান্না ছাড়ার কোনো রাস্তা নাই, কারে বুঝাবো, কারে বলবো, কারে বুঝাই, আমি বুঝাই একটা, তারা বুঝল টাটা। তার বন্ধু বান্ধব বলে যে টাকা পয়সা কিভাবে নষ্ট হলো, এই টাকা পয়সা নিশ্চয়ই তুই কোন একটা খারাপ কাজে লাগাইছিস। আমার লাইফে আমি জীবনে কোনোদিন হলে আজ পর্যন্ত একটা ছবি দেখিনি, আমার টিকিট কিনে একটা নাটক আজ পর্যন্ত দেখিনি, কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করে না। আমার কোনো বাজে নেশা নেই, ছবি দেখার, তারপরে হলে যাওয়ার, যাত্রা দেখার, এগুলো কোনো নেশা নাই, শুধু মানে গানের ভিতরে গান শোনা কিংবা গাওয়া, এটাই হলো আমার নেশা।
জি,
পরে বাড়ি 4-5 দিন থাকার পরে আমি শুনতে পেলাম যে ঢাকার জায়গা, পরে ঢাকা আসলাম, ঢাকা এসে যাত্রাবাড়ি এখানে কাজে লাগলাম একটা লোকের মাধ্যমে। সে আমাকে বললো যে তুমি এখানে কাজ করবা, সবাইকে যদি 10 টাকা দিই তোমাকে 10 টাকার জায়গায় আমি 12 টাকা দিব। সেই মালিককে কিছু বুঝে না, আমার পরিচালনা করতে হবে, তার বাড়ি হলো পিরোজপুর।
আচ্ছা,
পরে আমার পরিচালনা করতে হবে, সেই চিন্তা ভাবনায় আমি করলাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার একটু ইনকাম ভালো হবে, 10 টাকার জায়গায় 12 টাকা পাবো, কিন্তু আমার একটু পরিশ্রম হবে, ঠিক আছে, এখানে একটা বছর থাকার পরে যাদের কাছে টাকা দিন, ঢাকা থেকে যে 30,000 টাকা আমার বন্ধু দিল, ও তাদের সাথে ফোনে যোগাযোগ হয় শুধু, কিন্তু দেখা সাক্ষাৎ হয় না, মানে মেলোমেলো হয়ে গেছি, দেখা লজ্জায় দেখা করতে পারতেছি না। পরে যাত্রাবাড়ি কাজ করতেছি, হঠাৎ করে প্রায় 2 মাস যাবার পরে, কিন্তু আমার ঠিকানা কেউ জানে না, হঠাৎ করে আমার ওই বন্ধু আদিকে দরজার সামনে হাজির, যা বলতেছে ওকে ধরে নিয়ে চল, ওকে নিয়ে যাবো। এভাবে নানান পদে নানান কথায় বলতেছে, আমি সময় নিলাম যে একটা সপ্তাহ সময় দেন আমাকে, আমি দেখি কিছু করতে পারি কিনা।
আচ্ছা,
পরে মালিক বলে আসলো, হুমকি দিয়ে আসলো, ও যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু আপনাকে ধরবো। পরে আমার আমি এখান থেকে মানে যাবো না, এই বিশ্বাস আছে, তাদের সাথে আমি দেখা করবো, দিতে পারতেছি না, সময় নেবো। পরে কাজ কাম আস্তে আস্তে করতেছি, কিছু কিছু টাকা দিতেছি, এভাবে প্রায় আমি 80,000 টাকা ঋণ পরিশোধ করে ফেলছি। ঋণ কিংবা কারো এক বন্ধুর কাছে 5,000 টাকা নিছি, এভাবে নিছি হালাতের মাধ্যমে যে আমি 6 মাস করে দিব।
আচ্ছা,
পরে প্রায় 80,000-90,000 টাকা ঋণ শোধ করে ফেলছি। পরে আস্তে আস্তে ওই যাত্রাবাড়িতে ছিলাম এই প্রায় 80-90,000 টাকা আমি কাজ করছি প্রায় 8-9 মাসে।
জি,
9 মাসে তখন রোজার ঈদ শেষ হয়ে যাচ্ছে আমার, তো ওই যে লোকের কাছ থেকে কিন্তু মেশিন নিয়েছিলাম ব্যবসার সময়, সেই লোকে আমার কাছে কিছু টাকা পেত। যাত্রাবাড়ি থেকে চলে গেলাম রোজা দিতে, সে কুরবানির ঈদের আগে আমাদের বাড়িতে গেছে। পরে ডেট নিলাম, আমি কাজ করে টাকা পয়সা শোধ করে দেবো আপনার, 3 মাস লাগে 4 মাস লাগে আমি কাজ করে টাকা পয়সা শোধ করে দেবো, এই কথার উপর তারা চলে আসলো। তারা দেখতেছে যে আমি একটা টাকা দেওয়ার মতো আমার কোনো সমর্থন নেই,
মানে বাড়িতে গিয়েও দেখলে আসলে আপনার কোনো সামর্থ্য নাই।
নাই। আচ্ছা, পরে আসার পরে তার জায়গা তার দায়িত্বে 2 মাস কাজ করলাম। 2 মাস কাজ করার পরে কুরবানি ঈদ শেষ হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় তাকে আমি 5,000 টাকা দিয়ে গেলাম। কুরবানি ঈদের পরে আবার আমি ঢাকা আসলাম, সে আমাকে বলতেছে যে এখন কি করবা, ওই মেশিন এলা। আমি বললাম যে এখন কি করবো, আপনি একটা বুদ্ধি দেন। সে আমাকে বললো যে আমি একটা ব্যবসা ধরাই দেবো, সব কিছুই আমার, তুই শুধু পরিচালনা করবি, 50% লাভ, যা লাভ হয় তোর পরিশ্রমের বিনিময় অর্ধেক, আর আমার যে টাকা চালানোর বিনিময় আমার অর্ধেক। আমি কাজটা ঠিক আছে, পরে চিন্তা ভাবনা করে দেখলো যে হয় না, পরে আমার বলতেছে তোকে আমি আবার পাঁচটা মেশিন দিই, টাকা দিতে হবে না, তুই কাজ করে আমার টাকা শোধ করবি। এটা হলো আপনার 2013 সালের শেষের দিকে মনে হয়। পরে বলতেছে যে তুই কাজ কর, সবার সাথে আলাপ কর, আগে যাদের কাছে টাকা পাবি ওনার সাথে দেখা সাক্ষাৎ কর। পরে আমি বললাম যে ভাই দেখা সাক্ষাৎ করছি, কাজ হবে না এখানে, তারা এখন বলবো যে আমি চিনি না, চিনবে ঠিক টাকা না দিলেই কথাই বলবে। পরে পাঁচটা মেশিন আমি বাড়িতে ফোন দিলাম যে আমার 5000 টাকা লাগে, দোকানের অ্যাডভান্সের অগ্রিম মানে সিকিউরিটি দিতে হবে, কিন্তু বাড়ি থেকে টাকা আনা আমার পক্ষে সম্ভব না, বড় ভাই আমার জন্য টাকা পয়সা দিয়ে অফ করে দিছে। ফোন দিলাম আমার আঙ্কেলের কাছে, আঙ্কেল আমার 5000 টাকা মিল করে দেন। পরে বলতেছে কি করবি, এই সমস্যা, রাস্তা ঠিক আছে দুদিন পরে আমি দেবো। এভাবে পুরায় পুরায় কারো কাছে 2000, কারো কাছে 500, কারো কাছে 1000 নিয়ে মিন কারখানার আবার নতুন করে 10000 টাকা অ্যাডভান্স দিই। একটা রুমের অর্ধেক একটা রুম নিই। নেওয়ার পরে কাজকাম মেশিনপত্র উঠালাম, কাজকাম শুরু করলাম। যাদের কাছ থেকে আস্তে আস্তে মালপত্র আনি, কাজকাম করতেছি, আমার টার্গেট যে যা এই কাজগুলো আমার যে যাদের কাছে টাকা পয়সা পাই, শুধু আমার জীবনটা নষ্ট করছে তারা। আমার যদি আমার টাকাগুলো সুন্দর মতো ঋণ পরিশোধ করতো, সুন্দর মতো মজুরি গুলো দিত, আমার এই কষ্টগুলো করতে হতো না। আজকে আমাকে মেশিন দিল, আমি কারখানা আবার নতুন করে শুরু করলাম। আমার টার্গেট তখন হয় নাই, যখন 6 মাস পার হয়ে গেছে। আমার একটা বন্ধু, ও চলে গেছে কাতার, ও আমার মতো একটা দুর্ঘটনা ঘটাইছি, ও করে চলে গেছে কাতার অন টাইম। ওনার 1 সপ্তাহের ভিতরে ভিসা পাসপোর্ট বাইর করে ওবে খুব চালাক। তো ও চলে গেছে, ও আমাকে বলছিল যে তোর একটা ভিসা আছে, তুই ও চলে যাবি সমস্যা নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কম বেশি জমা দেওয়ার জন্য রেডি হলাম। তো ওই জায়গার যে কাজ কাম করতেছি, ব্যবসা করতেছি, ওখানে প্রায় 5 মাস পরে আমার মাথায় একটা টার্গেট আসলো। এদের মতো ব্যবসায়িকরা আজকে এই পথে মানুষ নামাই দিছে, ঠিক মতো টাকা দেয় না, ঠিক মতো খরচ দেয় না, কত কষ্ট করে মানুষের সার পোকার কামড় খায়, একটা রাত মনে হয় সময় মতো ঘুমাইতে পারবে না, কোনো একটা দর্জি শ্রমিক ঠিক মতো মানে ঘুমাইতে পারবে না, এমন পরিবেশ। একজন এসে বলতেছে কাজ করো না, একজন এসে বলতেছে কি ব্যাপার খালি শুয়ে থাকো মোবাইল টিপো। যাই হোক, 5 মাস পরে আমার এরকম একটা টার্গেট আসলো, আমি সবার যাদের কাছ থেকে কাজ আনি, টার্গেট আসলো যে প্রতি মালিকের কাছ থেকে 2000-3000 পিস করে মাল আইনে আটকাই দেবো। তারা জানবে যে আমি মালগুলো সিলাই করতেছি, কমপ্লিট করতেছি, কিন্তু আসলেও মালগুলো অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে।
আমি ঠিক বুঝিনি, মানে আরেকবার একটু বুঝবেন যে আপনি আসলে টার্গেটটা কি নিচ্ছেন। টার্গেটটা কি হচ্ছে আপনার?
টার্গেটটা হলো যে আমি যে মালগুলো আনতেছি, এই মালগুলো আগে যে মাল আছে ওইগুলো সেল দিব, আর পরে যে মালগুলো আনতেছি ওইগুলো বাইরে বিক্রি করে দেব।
কিন্তু আপনি তো একটা সার্টেন পিরিয়ডে গিয়ে আপনি ধরা পড়ে যাবেন, খুব বেশি দিন করতে পারবেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনি তো এটা একটা অসৎ পথে আপনি যাচ্ছেন,
যার পথে যাচ্ছেন। হ্যাঁ,
সেটার পেছনে আমরা একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছি, কিন্তু এটা করে আপনি কি করতে চাচ্ছেন বা টার্গেটটা কি? আপনি টাকাগুলো আপনি অন্যায় পথে আপনার কাছে আনতে চাচ্ছেন?
আনতে চাচ্ছি। আমার সবচেয়ে বড় কষ্ট হলো যে আমি প্রথম বছরে যে ব্যবসাটা দিলাম, যারা আমাকে এভাবে ঠগাইলো, সত্যটা এমনি ঠগানাইলো,
যাদেরকে
এই একটা লোক জিত যে আজকে আমার বাবা মা বন্ধু বান্ধব এলাকার সমাজের লোক আমাকে দেখতে পারে না, শুধু বলে তুই অফিসে টাকা নষ্ট করে ফেলছিস। আমি কিন্তু তাদের কাছ থেকে কাজগুলো নিয়ে আসছি, তারাই আমাকে টাকা দেয়
নাই। আমি ঠিক আছে বুঝতে পেরেছি, তো তাদেরই প্রোডাক্ট আপনি হয়ে বিক্রি করে দিবেন অন্যায় করে অসৎ পথে, এবং এটা আপনি জিতটাকে পূরণ করবেন,
পূরণ করবেন,
তাই তো? প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছি, অপরাধের ভেতরে ঢুকে যাওয়ার পথ এবং পদ্ধতি সেটাও আবিষ্কার করেছি, কিন্তু অপরাধটা কিভাবে সংগঠিত হয়েছে, কত বড় আকারে সংগঠিত হয়েছে সেটা আমরা জানবো ঠিক 4 মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ, উইথ মি আরজি কিবরিয়া, এবং সঙ্গে রয়েছে আজকে সুমন, তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Royal Tiger Drink presents Jaha Bolibo Sabto Bolibo Recharge Yourself Royal Tiger Drink presents Jaha Bolibo Sabto Bolibo Recharge Yourself Charmini Paul are welcome welcome to the Royal Tiger Drink presents জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা বলে থাকি বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো ইন এ সেন্স
অপরাধ করার জায়গাটি যতটা কঠিন, ব্যাকগ্রাউন্ডের জায়গাটা থেকে অপরাধীরা কনফেস করবে স্বেচ্ছায় বিবেক বোধের জায়গা থেকে, সেই জায়গাটিও অনেক অনেক বেশি কঠিন। এই অনুষ্ঠানে যারা আসেন তারা গ্লানি নিয়ে বাসায় ফিরে যান, কিন্তু যারা আসেন তাদের মূলত একটি উদ্দেশ্য থাকে, তার মতো করে ভুল, তার মতো করে অন্যায় কিংবা তার মতো করে অপরাধের পথে আর যেন কেউ কখনো পা না বাড়ায়। সেই জায়গাটিতে আজকে সুমন নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরছে। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আপনি যদি কনফেস করতে চান সুমনের মতো তাহলে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এখানে ফোন করার পরে ফোন থেকে যে নির্দেশনা বা যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা মোতাবেক আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ফিরছি আবারও সুমনের কাছে। হ্যাঁ বলুন। তারপর
তারপরে পরিকল্পনা হলো যে মালগুলো আনবো আর গোপনে গোপনে
বিক্রি করবো।
তখন আমি আমার বন্ধু আমার বললো যেটা চলে গেছে কাতারে, ও বলতেছে যে ঈদেরও এখনো প্রায় 2 মাস বাকি, এখন না কিন্তু সবে বরাত বের হয়ে যাক তখন থাকবে প্রায় 1.5 মাস, তখন থেকে এটা মাথায় নিতে হবে, কারণ এখন থেকে মাথায় নিলে সমস্যা হবে,
ধরা পড়ে যাবে,
ধরা পড়ে যাবে।
কারণ আপনার বন্ধু ভাবে এই কাজটা করে সে বিদেশ গেছে,
বিদেশে চলে গেছে।
আচ্ছা,
পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে সর্বরাত বের হয়ে যাক। পরে সর্বরাতের পর থেকে মানে যে সব মালিকের কাছ থেকে কাজগুলো আনতাম, ভাবলাম কি যে এই মালিকের মাধ্যমে অন্য জায়গা থেকে আনবো এইগুলো, কারণ ওদের মাল তো দোকানে আছেই, তাই মালগুলো অন্য জায়গা থেকে আনবো যাতে করে টের না পায়। পরে মালগুলো অন্য জায়গা থেকে আনতেছি, দেখা যাচ্ছে একজনের কাছে গেছি যে মামা, তখন আবার ঈদের সময় রমজান মাসে যেটা 40 টাকা রেট সেটা রেট 80 টাকা, মানে ডাবল হয়ে যায় সিজন আসলে,
মজুরি।
পরে সিলানোর জন্য তারা পুরো পাগল হয়ে যায়, সিলাই করে কিভাবে মাল আনতে হবে 5,000 পিস 10,000 পিস দিতে পারলে ভালো। পরে আমি বললাম মামা 5,000 পিস মাল আমাকে দেন, 5,000 পিস মেশিন কয়টা চলে, 5টা চলে, না তুমি 2,000 পিস মানলাম কত করে রেট, তুমি যদি সিলাই করে দাও সুন্দর করে তোমাকে 70 টাকা দিব, মানুষ 80 টাকা দিচ্ছে আপনি 70 টাকা দিবেন, না হবে না, আচ্ছা ঠিক আছে দিয়েন 70 টাকাই হবে। মালের সাথে দেখা যাচ্ছে 10,000 টাকা দিছে, 2,000 পিস 3,000 পিস মাল দিছে, যে তুমি পুনর রমজানের ভিত্তিতে মালগুলা
অ্যাডভান্স 10,000 টাকা,
হ্যাঁ সাথে মালের সাথে 10,000 টাকা দেখা যাচ্ছে এক মালিকে 2,000 পিস মাল দিছে। তখন আমি ওর সাথে আলাপ করি যে এই লোকটা কারা, মাল কার মাধ্যমে সেল দেওয়া যাবে, কয় মনে করবি যে তোদের তুই যে মার্কেটে থাকিস এই মার্কেটে এভেলেবেল লোক, কিন্তু এমন কাজ করবি যে গলা পানির ভিতরে যদি মাছ ধরে আসর গায়ে যেন কাদা না লাগে, তাহলে কিন্তু জানে মেরে ফেলি।
এটা কার সঙ্গে কথা বলছিলেন?
আমার বন্ধুর সাথে,
মানে যে বন্ধুটি কাতার গেছে।
হ্যাঁ কাতার গেছে। ও বলতেছে যে দেখ এমন কাউকে বিশ্বাস, ও তোর জন্য জান দিয়ে দিবে কিন্তু বিশ্বাস
করবি না,
করবি না,
ওকে,
কারণ তুই কিন্তু বাঁচতে পারবি না। পরে যাই হোক আমি এই কথাটা মাথায় রাখলাম, তারপরে সেটা আমি ভাবতে লাগলাম যে এই ব্যাপারটা যদি জানে হয়তো আমার জানটা শেষ করে ফেলবে, কারণ আমি ভাবছি যে কাজটা করতেছি, কারণ আমার হাত দিয়ে আমি যে সব মানুষ মারছি, আমি অনেক উপর পোস্টে রাজনীতি করে আমাদের মানে যেভাবে মানে যেসব লোকের সাথে পরিচয় হচ্ছে অনেক মানে ই পাইছি, মানুষের কাছ থেকে আশ্বাস ভালোবাসা সবই পাইছি, তাই সেই আমরা চোর কিভাবে পিটায় মানুষ অপরাধী করলে কিভাবে পিটায় আমি পিটাইছি, একটা বিচার করলে মার্কেটের সভাপতিরা বিচার করলে আমাকে নিয়ে সেই অপরাধীকে মারতো,
মানে আপনাকে এতটা বিলিভ করতো?
হ্যাঁ বিলিভ করতো। আমি মানুষ মেরে থানার চার সাইড দিয়ে মালা প্রায় ঘুরাইতাম, মানুষ হাজার হাজার, ঢাকার সদরকে একটা মিছিল হবে আমার ডাকতে হতো, সমাবেশ হবে আমার ডাকতে হতো, তাই
যেমন আপনি যখন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সেই সময়।
হ্যাঁ
ওকে, তার মানে আপনি চিন্তা করছেন যে সেই চুরির কাজটা আমি করতে যাচ্ছি, যদি ধরা পড়ে তাহলে অবস্থাটা কি হবে?
পরে সেই জিনিস সবসময় মাথায় রাখি। পরে ওই পার গেলাম, নদী পার হইলাম, মানে এই কাস্টমার কে ফোন দিলাম,
মানে খোঁজ পেলেন আপনার এই বন্ধুর মাধ্যমে? খোঁজ নিলেন।
হ্যাঁ খোঁজ নিলাম,
মানে এরকম একজন লোক আছে যার কাছে আপনি মালটা দিলে উনি অন্য কোথাও সেল করে দিবে, ওকে, মানে দালালের সন্ধান পেলেন আপনি, সোজা বাংলায় যেটা বলে।
পরে বললাম যে ভাই আপনি কোথায়? বললো যে আমি তো বাসায় আছি, আমি আপনার সাথে একটু দেখা করবো। কোথায় আছেন? একটা ঘাটের নাম বললো, নদী নৌকা পার হয়ে যাইতে হবে। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখে আইছি, আসার পরে বললাম যে ভাই এমন এমন ঘটনা, 5,000 পিস মাল আছে, যদি একটু সেল দিয়ে দিতে পারেন কত করে পার পিস? তখন আমি বললাম যে একদিন মালের রেটটা হয়েছে 150 টাকা,
পাঞ্জাবির রেট 150 টাকা, একটা পাঞ্জাবি 150 টাকা,
150 টাকা।
আর কাস্টমার কেনে কয় টাকা করে?
কাস্টমারের রেট আছে 600-700 টাকা পাইকারি রেট,
600-700 পাইকারি রেট, আবার এটা খুচরা বিক্রয় হয়। খুচরাতে কত করে কেনে?
1000-1200 টাকা খুচরা তোমার লিমিট ছাড়া কাস্টমার কাছ থেকে যত নিতে পারে।
ওকে, 600-700 হচ্ছে পাইকারি রেট।
পাইকারি রেট
আপনারা যদি চোরাই করে বিক্রি করেন তাহলে কত রেট ধরছেন ওইখানে?
ওখানে 150 টাকা করে, মানে সেলাই করা ছাড়া।
সেলাই করা ছাড়া 150 টাকা করে, সেলাই করা সহ?
আমি সেলাই করে দিতেছি না, আমি তো মাল আনতেছি,
আনতে আমি সঙ্গে সঙ্গে সেল করে দিই। যদি সেলাই করে দিতেন তাহলে কত করে?
তাহলে প্রায় এই যে 150 টাকা দূরে প্রায় 200 টাকা পর্যন্ত পড়তে।
আমি এখানে সাধারণ মানুষের চিরিচিরির জন্য জিজ্ঞেস করছি যে আসলে এই প্রোডাক্টের রিয়েল ভ্যালুটা আসলে কত, যেগুলো আপনারা 1000-1200 টাকা করে কিনেন ঈদের সময় কিংবা সবাই বরাতে চান্দাতে বা যাই বলি না কেন, একটু জানার চেষ্টা করছি আর কি। যারা 600-700 টাকা করে পাইকারি সেল দিচ্ছেন, তাদের একটা পাঞ্জাবিতে কত টাকা খরচ পড়ে?
তাদের একটা পাঞ্জাবিতে দেখা যাচ্ছে
সব মিলিয়ে,
হ্যাঁ সব মিলিয়ে আপনার তারা বেশি লাভ করে না, তাদের প্রায় 400 টাকা 350 টাকা
350-400 টাকা তাহলে প্রতি পাঞ্জাবিতে 200 টাকা করে লাভ করে।
লাভ করে,
আচ্ছা। এবং এটা তারপরে খুচরাতে গিয়ে ডাবল আরো বেশি হয়ে যায়?
হ্যাঁ অবশ্যই হবে, তারা গাড়ি ভাড়াতে মাল নিবে আনবে যাবে।
ওকে ওকে ওকে, হ্যাঁ বলুন। তারপর
পরে আমি বললাম যে আমাকে 150 টাকা করে দিবেন, 5000 পিস মাল দিব আপনাকে আজকে দিনের ভিত্তিতে। সে আমাকে বলতেছে যে তাহলে তো টাকা 50,000 টাকা রেডি করতে হয়। আমি বললাম 50,000 টাকা রেডি করলে হবে না, কিন্তু মাল আমি যা দিব আপনাকে সব টাকা আমার সাথে সাথে পেড করতে হবে। এক মালিকের কাছ থেকে 3000 পিস মাল আনি, তার কাছে মাল দিই, সে দেখা যাচ্ছে বিল আসছে 50,000 টাকা, সে আমাকে 30,000 টাকা দিচ্ছে। এরকম করে প্রায় তার কাছে মানে একেবারে সব জায়গাতে ছড়াইছি টানা। একজনের সাথে আগে কিছুটা সেল সম্পর্ক হইতেছে, তখন রমজান মানে যাচ্ছে, রমজান যাচ্ছে প্রায় 10 রমজান শেষের পথে, কিন্তু আমার টার্গেট যে 20 রমজানের ভিতরে
সবকিছু গুছিয়ে ফেলতে হবে,
সবকিছু
গুছিয়ে আপনাকে ওখান থেকে
বের হয়ে যেতে হবে। সেভাবে তারে মাল দিতেছি প্রায় তারে 4,00,000 টাকা মাল দিছি।
4,00,000 টাকার
আমি তখন হাঁটতাম রাস্তা দিয়ে, আমার মনে হয় আমার সাথে আমি নেই, এমন মানে সবকিছু হারাই ফেলতাম যে বসে যদি এখানে বসে আছি উঠে দাঁড়াবো তখন মাথার ভিতরে শুধু অন্য একটা বুঝতে পারতাম না যে আমি আমার আছি নাকি অন্য কেউ, বুঝতে পারতাম না। তাই সাহস করে ফেলছি যে কাজে হাত দিয়ে ফেলছি, এখন পিছনের পাও দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ যেখানে প্রায় তাদের আনুমানিক হিসেব 20,00,000 টাকার মাল চলে গেছে, আমি নেই 4,00,000 টাকা পাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে একটা SMS পোলের আহ্বান করছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা শুনছিলেন তারা মোটামুটি বুঝে গিয়েছেন যে আসলে স্টোরিটা কোথায় যাবে এবং প্রিয় সত্য শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা একটা নক করছি আপনাকে যারা শুনছেন, বিশেষ করে কি পরিমাণ লিসনার আমাদেরকে এই মুহূর্তে শুনছেন এবং তাদের প্রত্যেকেই পার্টিসিপেশন আমরা আশা করি। আপনারা কি মনে করেন, ও যা বলছে সেটা কি সত্য এবং যা এখানে ও বলতে যাচ্ছে সেটা কি আসলে আপনাদের শোনা উচিত পুরো বিষয়টি? যদি আপনি মনে করেন যে হ্যাঁ ও যা বলছে সেটা সত্য এবং ওকে আরো বলার সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনারা আমাদেরকে SMS করবেন ইয়েস বলে। আর যদি মনে করেন ও যা বলছে সেটা আসলে সত্য না, উই আর কনফিউজ এবং যা বলছে সেটা আসলে আর না জানলেও চলবে, তাহলে আপনি লিখবেন নো। SMS করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস ইয়েস অথবা নো। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB, আমাদের অনুষ্ঠানের শর্টকোড JBSB স্পেস ইয়েস অথবা নো। এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেবো SMS পোলের রেজাল্ট। আচ্ছা, তো আপনি 4,00,000 টাকা আপনি ওই লোকের কাছ থেকে আপনি আয় করে ফেলেছেন, তারপর?
তারপরে যখন ওই লোকের কাছে 4,00,000 টাকা কমপ্লিট হয়ে গেল, আমার মালের রেট যে 4,00,000 টাকা আপনার কাছে আমি মাল দেওয়া হয়ে গেছে, আপনি আমাকে দিচ্ছেন প্রায় 2,00,000 টাকা। আস্তে আস্তে সে আমাকে বলতেছে তুমি আমাকে আরো প্রায় 3,00,000 টাকার মাল দিবা। আমি তাকে বলতেছি যে না, মাল আর নেই, যে যার মাল গুলো আইনে দিছি সে বিদেশে চলে যাবে, তার ডেট পড়ে গেছে, সে নিজে মাল করতো সে বিদেশে চলে যাবে, যার কারণে মাল গুলো আইনে দিছি, কিন্তু আপনি বিল গুলো পেড করেন ঠিক আছে, নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ।
মানে ওর কাছে যে মাল দিয়েছেন সেও আপনাকে বিল দেয়নি তখনও?
না, বিল দেয়নি। ওই যে 2,00,000 টাকা 4,00,000 টাকা 150 টাকার উপরে 4,00,000 টাকার মাল দিলাম, সে আমাকে 2,00,000 টাকা প্রায় পেড করছে, আর 2,00,000 টাকা পাই, সে আমাকে 5,000-10,000 টাকা করে 1,50,000 টাকা বাকি ফেলা লাগলো।
ওকে,
ওর কাছে আমি কোনো মাল দিলাম না। পরে আমি হিসেব করলাম যে একটা 10,000 পিস মাল যে আনুমানিক 200 টাকা করে, মালগুলো খুব ভালো মাল, যে 200 টাকা করে যদি বেচা যায় তাহলে কত, তখন আমি চিন্তা করতেছি যে কি করবো, 10,000 পিস মাল কি ছেড়ে দেবো এই জায়গা থেকে, আইনে ছেড়ে দিলে কেমন হবে, পারবো নাকি সহ্য করতে পারবো, এত বড় রিস্ক নিতে পারবো। পরে কি করবো রিক্স একটা নিয়ে ফেললাম, প্রথমে 3,000 পিস মাল আলাম,
3000 পিস মাল কার কাছ থেকে আনলেন?
আল্লাহ মোহাম্মদ কামালিকের কাছ থেকে মাল আইনে তখন কারখানায় নিয়ে আসলাম, আইনে স্টক করলাম, মানে দোকানে রাখলাম আমার নিজেরই। বলতেছে সবাই বলতেছে এই মাল কি সিলেগুড়ির জন্য আনছেন? আমি না এগুলো অন্য জায়গাতে সিলাই করে এনে দেবো, অন্য জায়গার কাজ শেষ হয়ে গেছে, আমার এই জায়গাতে সিলাই করে নিব, মানে আমি সিলাই করার জন্য আর কি আনছি, ওদেরকে সিলাই করে দিবো। এইগুলো কিন্তু আমি কারখানা রেখেন না, এরপর পরে কিন্তু মাল বিক্রি করার কথাও কিন্তু প্রায় শেষ করে দেয়।
আচ্ছা,
ওর সাথে কথা হইতেছে পরে আস্তে আস্তে হিসেব দিতেছে আমার 120 মালের দাম 10,000 টাকা, 220 মালের দাম 20,000 টাকা, 320 মালের দাম মানে আবার হিসেব করতেছে 200 টাকা করে। আমি শুনতেছি ফোনে ফোনে বলতে ক্যালকুলেটার ঠিক আছে, হিসেব করতেছে 120 মালের দাম 20,000 টাকা, এরকম শুনতেছে। এরকম করে ও বলতেছে যে আমি 2,00,000 টাকার মাল নিতে পারবো, তুমি আমার যে মাল দাও না কেন। ও একটা কথা মানে বলে ফেলালো যে যে মালই দাও না কেন অ্যাভারেজে আমি তোমার 2,00,000 টাকা দিবো, তুমি আমার 3,000 পিস মাল দিবা, মানে যে মাল দাও না কেন অ্যাভারেজে, একটা চুক্তি হয়ে গেল। তারপরে আমি কি করলাম, আমি কই আছে ঠিক আছে আমি তাই করবো, আর কোনো কথা নাই, বস্তাই কইরা বস্তা ভরা প্রতিদিন একটা বস্তায় 520 কিলো মাল নামাইতাম মার্কেট থেকে। মার্কেটে আবার সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু আমরা তো মার্কেটের একজন মানে ব্যবসায়িক মালিক, এবার যে নামাইতাম অপশন যাওয়া করতে প্রথম সমস্যা নাই। পরে রিক্স নিলাম প্রতিদিন রাত্রে 520 কিলো মাল নামাই, তার কাছে মাল ডেলিভারি দিই, সে সাথে সাথে মানে 50,000 টাকা আসলে 2,500 পিস মানে রেট হিসেব করে 50,000 আসে 40,000 দেয়, কিছু ধরে রাখে যে ও তো তাহলে মাল দিবে না। এরকম করে 2,00,000 টাকার মাল 3,000 পিস মাল দিছি, এত সিরা হোক ফাটা হোক ওর কোনো হিসাব নেই আমাদের।
আচ্ছা,
ও চুক্তি হয়ে গেছে 3,000 পিস মাল দিতে হবে, পরে 2,00,000 টাকার হিসেব হয়ে গেল, ওর কাছে টাকা রইল হলো আমার 30,000 টাকা, তাছাড়া ওর টাকা দিয়ে দিছি 1,70,000 টাকা।
আচ্ছা,
এরকম দিতেছে আমার ভিতরে, তখন কিন্তু মানে সময় শেষ হয়ে যাচ্ছে, প্রায় 17-18 রমজান পার হয়ে যাচ্ছে। সবার টার্গেট যে আমার দোকানে যে যতগুলো মাল, এই মালগুলো আমি কিভাবে সেলাই করে দেব, তখন তো এলোমেলো ভাবে যাদের কাছ থেকে মাল আনতেছি আগে থেকে যাদের কাজগুলো করি তাদের, বিশেষ করে তাদের কাজগুলো মালগুলো বিক্রি করি না, কম করলেও তাদেরটা পরে করছি, বিশ রমজানের পরে, আগে করিনি তাদেরটা, অন্য লোকেরটা করছি। পরে
যারা মাল দিচ্ছে আপনার তারা এসে আপনার কাছে
সময় তো একটা মাল যদি দেয় তাহলে সময় 1 সপ্তাহ লাগবে, কিন্তু আমি তো যেদিন আনতেছি দেখো 15 রমজানে আনতেছি,
ওই দিনই আপনি সাপ্লাই
তাদের সাথে কথাও কি চুক্তি হয়ে যাচ্ছে, ভাবি যে মাল দেখা নাই, মাল লট হিসেবে মানে সিরা হোক ফাটা কোনো কথা নাই, মাল এভাবে নিয়ে যাইতে হবে, তাই চুক্তি সই। তাহলে এভাবে চুক্তি করতাম, তাই আশেপাশের লোকজন দেখতো আমার দোকানে অনেক মাল, এই মাল সেল দেবো কবে, মানে ঘোরাফেরা করতেছি ওদিক সেদিক যাইতেছি। আমি আবার কি করলাম, ওই কারখানা যে মালগুলো ছিল কারখানায় প্রায় 6,000 পিস মাল ছিল, ওই মাল তখন কিন্তু 18 রমজান, কিন্তু আমি আর আছি পোলাপান কাজ করবো কয়দিন, 5 দিনে বেশি দরকার ফিরবে না, তো মালগুলো সেল কিভাবে দিব সিলাই করে। তখন আমি আবার টার্গেট দিলাম এই মালগুলো সময় শেষ, এই মালগুলো সেল দিল, এই মালগুলো আমি কি করলাম, মানুষ আমাকে বলতেছে মালগুলো নিয়ে কোথায় দেন, আমি বলতেছি যে মালগুলো আমি সিলাই করে দিয়ে আসতে পারবো না, অন্য জায়গা থেকে সিলাই করে মালগুলো সেল দিল, কিন্তু মালগুলো বিক্রি করে দিচ্ছি। এভাবে মাল বিক্রি করতে করতে 6,000 কমপ্লিট, কিছু মাল ছিল কমপ্লিট মালের আবার রেট বেশি, প্রায় 3,500 পিস মাল কমপ্লিট, এগুলো কমপ্লিট যেখানে মানে বোতাম লাগাইতে দিতাম কিংবা কাজ এই ঘাট করতে দিতাম ওখানে স্টক ছিল, বস্তা ভরে কমপ্লিট হয়ে যেতে পারে দেখা যাচ্ছে মালের একটু ডাবল হয়ে যায়। পরে প্রায় 3,500-3,700 পিস মাল কমপ্লিট।
কত প্রাইস মিলল এটার?
এটা প্রায় 300 টাকা
পার পিস, 300 টাকা করে
কাপড়, খুব ভালো কাপড় সেল দিয়ে দিলাম। পরে এইভাবে চুক্তি হচ্ছে আমার হাতে, প্রায় তখন প্রায় 10,00,000 টাকার ক্যাশ,
তখন 10,00,000 টাকার ক্যাশ আপনার হাতে। ওকে,
তখন আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন কি আরো কিছু করব, যদি আরো কিছু করি তাহলে টাকার পরিমাণ বাড়িয়ে যাবে, কিন্তু আমারও সমস্যা হবে, সময় শেষ, এখান থেকে মানে যা কিছু আছে সবকিছু গোল, তো আমি তো ওখান থেকে কিছু নিতে পারবো না, ওখান থেকে আমি একটা সুতা পর্যন্ত নিতে পারবো না, আমার ওখানে মেশিন পত্র সবই আছে, আমি কিছু নিতে পারবো না, তাহলে আমি এখন কি করবো, এখন দেখলাম 22 রমজান পর্যন্ত এখানে থাকবো, এর মাঝে যত মানে যা করতে পারার করবো। পরে আমার ওই বন্ধুকে নিয়ে আমি মানে ই করলাম যে চল দুজনে আজকে একসাথে থাকবো, ও আর আমি একসাথে থাকার পরে মাল আনলাম 12,000 দিয়েছে।
৪ দিনের
ভিতরে ও বলতেছে যে দেখেন আমরা অন্য জায়গা থেকে মাল কমপ্লিট করে আনবো, কিন্তু এভাবে 12,000 পিস মাল থেকে একজনদের 3,000 পিস করে মাল করে আমরা কিন্তু ওই বিক্রি করে ফেলাইতেছি। পরে এভাবে 12,000 পিস মাল মানে সেল দিয়ে ফেললাম।
12,000?
হ্যাঁ, 12,000 পিস মাল সেল দিয়ে ফেলাইলাম। তখন ও আনুমানিক একটা হিসেব করতেছে, খালি ও মানে বেশি হিসেবটা করতে পারে না, দেখা যাচ্ছে 120 মাল হিসেব করতেছে, 100 টাকা করে 10,000 টাকা, মানে ও আবার একটু বড় ধরনের হিসেব করতে পারে না। 1,000 পিস মালের দাম 1,00,000 টাকা, 100 টাকা করে, 200 টাকা করে 2,00,000 টাকা, তো এরকম করে হিসাব করে ও দেখতেছে যে আমাদের গ্রামে হাতে প্রায় 20,00,000 টাকা ক্যাশ।
তখন আপনাদের হাতে 20,00,000 টাকা ক্যাশ।
তখন আমরা চিন্তা করছি যে
এখানে আপনারা যে প্রোডাক্ট বিক্রি করে দিয়েছেন অবৈধ পথে সেটা প্রায় কোটি টাকার উপরে।
হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি যে ওদের মাথা কুত্তা পাগল হয়ে যাবে আমাদের ধরার জন্য।
প্রিয় শ্রোতা, আমরা কিন্তু এসএমএস কল কন্টিনিউ করছি। আমরা একটু আগে জানিয়েছি আপনাদেরকে স্টোরিটা আমরা সামনে দিকে নিব কি নিব না সেটা আপনার ভোটের উপর ডিপেন্ড করছে। যারা শুনছেন আমাদেরকে অবশ্যই ভোট করবেন। ভোট করার জন্য সহজ নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস, আপনি যদি মনে করেন স্টোরিটা কন্টিনিউ করা উচিত ও যা বলছে তা সত্য তাহলে লিখবেন ইয়েস, অথবা যদি উল্টোটা মনে করেন তাহলে লিখবেন নো। এরপর ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর 2221 নম্বরে। একটু পরে কিন্তু আমরা কম্পিউটারের কাছ থেকে জানবো SMS পোলের রেজাল্ট। বলুন তারপর।
তারপরে ভাবছি যে এখানে আর থাকা সম্ভব হবে না, কারখানার যেসব লোকজন আছে ওদেরকে বিদায় করতে হবে আগে। আমি কি করলাম, কারখানার যত মাল টাল আছে সব একদিনের ভিতরে আমি বললাম যেগুলা শিলেনে বাকি, কিছু কিছু অর্ধেক শিলে হয়ে গেছে শিলেনে বাকি, আমি বলতেছি যে মাল মোলার কারখানা শিলে করা হবে না, সব বাইরে থেকে শিলে করে নিয়ে আসি, কিন্তু সব মাল বিক্রি করে ফেলাইছি, কোনো মাল আর নাই বিক্রি করা ছাড়া। তাই কম বেশি যাদের সাথে মানে ই ছিলাম সবকিছু শেয়ার করতাম, কি টাকা পয়সা ধার করতাম, যাদের কাছ থেকে মাল মেটেরিয়াল আনতাম তারাও টাকা পয়সা পাইতো, তারা এসে ফলো করতেছে যে কারখানা কাজকর্ম শেষ হয়ে যাচ্ছে, তার টাকা পয়সা দরকার, তার টাকা পয়সা তো তখন পুরো প্রচুর গরম, যদি টাকা পয়সা নিয়ে নেন কয় টাকা পাবেন, নিয়ে যান সমস্যা কি, টাকা পয়সা হোক কম বেশি দিতেছি, কিন্তু মার্কেটে কিছু কিছু মালিকরা টাকা পাবে, কিছু কিছু কাজকাম করাইতাম, ওরা এসে দেখতেছে যে কাজকাম প্রায় শেষ করে দিচ্ছে কিন্তু মালগুলো ও ডেলিভারি দিয়ে দিচ্ছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে মালগুলো কাজকাম শেষ করে দিলে আমাকে মাল বাহির থেকে কমপ্লিট করে দিতেছে, আমার দ্বারা সম্ভব না, আমার মাথা মুথা খারাপ আছে অন্য একটা ব্যাপারে, আমার মাথা মুথা খারাপ, আমি মালগুলো মানে দিয়ে সারতে পারবো না, মানুষের বকাবাদি শুনতে পারবো না, তাই মাল কিন্তু ওই দিনের ভিতরে আমি সব কিছু কারখানাকে বিদায় করে দিয়েছি,
লোকজন বিদায়,
হ্যাঁ লোক মাল টাল বাইর করে দিয়ে তখন রমজান মাস রাত 3টার সময় মাল বাইর করে দিয়েছি, আর মানুষ জানে যে অন্য ফ্যাক্টরিতে মাল সেলাই করতে দিতে যাইতেছে, মাল টাল বিদায় করে দিয়ে দিয়েছি, তারপরের দিন আর কি টাকা পয়সা কিছু টাকা পয়সা নিয়ে আমি ওই টাকা ছিল আমার ওই বন্ধুর কাছে, কিন্তু ও বন্ধু আমার সাথে কখনো দু নম্বরই করেনি,
মানে সমস্ত টাকা ওই বন্ধুর কাছে রেখেছে,
হ্যাঁ কিছু টাকা ছিল আমার কাছে এরকম 10,000 আনি 20,000 আনি এরকম টাকা আমার কাছে আছে। তারপরে তারপরের দিন আমি বলতেছি, আমি তখন মানে ইসে আসি নবাবপুর, ঢাকা নবাবপুরে একটা হোস্টেলে, হোস্টেলে আসার পরে ওখানে কি মানে একটা ফ্যান,
মানে টাকা আপনার বন্ধুর কাছে, আপনি পরের দিন দোকান টোকান সবকিছু ফেলে আপনি রওনা দিলেন নবাবপুরে,
না দোকান টোকান ফেলে মানে তখন দোকানের কর্মচারীরা দোকানে আছে,
আচ্ছা
ও মানে ওই দিন বিকালে পাঠাই দিব আমি নবাবপুর থেকে যাইয়া ও জায়গা থেকে পাঠাই দিব, এখানে আসি আমার একটা আর একটা বন্ধুর সাথে বলতেছে একটা হোটেল ঘুরে আসি, কিন্তু আমি কখনো ঢাকা শহরে এই জায়গাটা চিনি নাই আর এখনো আমি চিনি না,
আচ্ছা
তো বলতেছে পরে ও এই কথা, আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো, পরে এই কথা বলার পরে সেদিন আর নবাবপুরে ওই হোটেলে গেলাম না, ঘুরতে ঘুরতে গুলিস্তান গেলাম, যাওয়ার পরে বঙ্গবঙ্গ স্টেডিয়াম দেওয়ার মানে খুব শখ ছিল ভিতরে যাওয়া, সেদিন আবার 25 টাকা করে টিকিট খেলা হচ্ছে,
আচ্ছা
ভিতরে যাই খেলা টেলার দিকে, বিকালবেলা 4টার দিকে আমি ওইখান থেকে বাইর হয়েছি, পরে আমি কারখানায় ফোন দিয়েছি যে ছেলে ফেলেছে, আমি বলছি সবাই যার যার মতো যে যে অবস্থায় আছো ব্যাগ ট্যাগ নিয়ে কারখানাটা তালা মারে অমুকের কাছে চাবিটা দিয়ে চলে আসো, আমি নৌকা ঘাটে দাঁড়িয়ে দিছি সবাই বাড়ি চলে যাবো, পরে আমি যে ওকে কাছে আমি নৌকা ঘাটে মানে খেলে আসতেছি, মানুষ দেড়জন জিজ্ঞেস করছে কে কোথায় যাবো, বাড়ি চলে যাবো কাজকাম শেষ হয়ে গেছে আমাকে রাখবো না বাইরে থাকবো, ও গেছে কমপক্ষে ওকে মানে 2,000 করে টাকা দিলে তো, আমি কি করলাম ওকে 3,000-4,000 করে টাকা দিয়ে আমি যা হবে হয়েছে শুধু মতো বাড়ি চলে যাও, কোনো কথা নাই কোনো জায়গায় আমি শুনিনি এক পদারি করছো, কারণ ওদের একটা লোক যদি আটকে যায় তাহলে আমি আটকে যাবো,
কিভাবে
কিভাবে ও মানে দেখা যাচ্ছে আমাদের এলাকারও কিছু লোক আমার সাথে এই দোকানে কাজ করছে, পুরো ডেটা লিস্ট সর্বব্র জানে অ্যাড্রেস, তাহলে আমার টার্গেট যে ও যদি এখানে থাকে যায় তাহলে আমি ধরা খাই দেবো,
আপনার বাড়ি ছেড়ে গিয়ে আপনাকে খোঁজ করে বের করে দেবে,
খোঁজ করে দেবে, তারপরে আমি বলো ওদেরকে ওরা আবার কিছু কিছু দেখা যাচ্ছে আমার সাথে বুদ্ধি কম, আমার টার্গেট দেবে মানে সবার মাথার বুদ্ধি দেবেন এক না, তাই ওই যে আমি আবার তখন একটা জিনিস ব্যবসা দেওয়ার আগে একটা জিনিস ফলো করছি, আমার বন্ধু বলছিল যে গলা ভাঙতে মাসুম মারা কিন্তু গায়ে যেন কাদা না জড়ায়। পরে এই এই কথাটা আমার এই বন্ধু যে বন্ধুর সাথে দুর্ঘটনা ঘটাই দিচ্ছে, এই বন্ধু বলছে যে এই কাজ করবা কেউ না জানেন, তা আমার টার্গেট একটাই যে এইগুলো কাজগুলো করছি এখানে কোনো স্মৃতি রাখা যাবে না, সবকিছু বিদায় করতে হবে।
যখন আপনি দোকান থেকে কর্মচারী বের করে নিলেন তখন আপনার দোকানে কোনো প্রোডাক্ট নাই? আমরা একটা বিরতির ঘন্টা পেয়েছি এখানে, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর ফিরে এসে আপনাদেরকে জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই আশাব্যঞ্জক নয়, তবে এখনো সুযোগ আছে আপনাদের এসএমএস করার, আপনাদেরকে এসএমএস করতে হবে 2221 এই নম্বরে ইয়েস অথবা নো লিখে। আমরা ফিরে আসবো ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গেই সুমনকে নিয়ে ঘটনার একেবারে শেষ পার্টে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ উইথ আরজে কিবরিয়া। ফিরছি ঠিক রাত একটায়। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। এবং আজকে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের এই দরবারে মুখোমুখি হয়েছে সুমন। সুমনের কাছে আমি যাবার আগে যেটা বলছিলাম যে এসএমএস পোলের রেজাল্ট ফিরে এসে জানিয়ে দেবো, আমরা এই মুহূর্তে কম্পিউটারের মুখোমুখি হচ্ছি, পার্সেন্টেজটা জেনে নেবো কম্পিউটারের কাছ থেকে, কত পার্সেন্ট ইয়েস বলেছেন আপনারা, কত পার্সেন্ট নো। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে।
Yes, 93%, no, 2%, no comments, 5%.
প্রিয় শ্রোতা আমরা দেখলাম যে 93% বলছে ইয়েস এবং 2% বলছে নো আর 5% হচ্ছে নো কমেন্টস। হিউজ পরিমাণ জানতে চাই আসলে যে আজকের এই ঘটনাটা শেষ পর্যায়ে কোন দিকে গিয়েছে। আমরা সুমনের কাছে আবারও ফিরছি, তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওকে সুমন, আমরা যেখানটাতে ছিলাম আপনি বলছিলেন যে সবাইকে সদর ঘাটে আসার জন্য বা কিছু সবাই টাকা দিয়ে ম্যানেজ করে দিচ্ছেন, তারপর
তারপরে আমি ওদেরকে বিদায় দিলাম। তারপরে আমি কারখানায় গেলাম, আমার তখন প্রায় 70,000 টাকা মানে জিনিসপত্র দোকানের কারখানার ভিতরে আছে, ইত্যাদি টাইম হয়ে গেল প্রায় আর কি, হবে হবে বাপ এমন একটা সময় ইত্যাদি টাইম হবে, তখন সম্ভবত বাইরে সন্ধান, কিন্তু সবাই বলতেছে যে এত তাড়াতাড়ি কাজ শেষ করে দিল, ঘটনা কি? সেই দিনটা ছিল শুক্রবার, শুক্রবার আবার একটু কাজ কাম কম হয়, সপ্তাহ ভরে কাজ করলে একটু রেস্টের প্রয়োজন আছে, সবাই আসতেছে আর যাচ্ছে। তো হঠাৎ করে মানে আমাদের মার্কেটের একটা যার কাছ থেকে একটা কাজ করাইতাম, সে আমার কাছে প্রায় 6,000-6,500 টাকা পেত, সে দোকানের সামনে এসে দেখে মানে আমি একটা মেশিন কারখানা থেকে বের করে ফেলাইছি, সে তখন একটা জিনিস ফলো করছে যে কিভাবে মেশিন কেন বাইর করছে, কিন্তু মেশিন একটা বাইর করে যার কাছ থেকে মেশিন আনছিলাম তাকে দিয়ে আসছি।
ওকে ওকে,
কিন্তু সে জানে যে মেশিন আমি এটা পাল্টে অন্য একটা নেবো।
আচ্ছা, তাকে ইনফরমেশনটা দিয়েছেন? হ্যাঁ।
পরে বৃহস্পতিবার মেশিনটা দিয়ে আসলাম
জি,
আর শুক্রবারে হলো কারখানা টারখানা ঝাড়ু দিয়ে মানে সবকিছু ওকে, সবাই চলে গেছে আমি আছি। তারপরে আমি কি করছি মানে সামনের একটা প্যান্টের কারখানার একটা লোক ছেলে, ও আমার সাথে থাকে সবসময় একসাথে চলাফেরা করে, কিন্তু ও বুঝতে পারে না, কিন্তু একটা কথা জানে, মাঝে মধ্যে একটা কথা বলতাম যে আমি একটা প্রতিশোধ নিব, আমি একটা শিক্ষা দিব মানুষ আমাকে কি
কথাগুলো আপনি বলতেন
ওর সাথে বলতাম
ওর সাথে বলতেন এটা?
হ্যাঁ, ও বলতেছে কি দেড় ছেড়ে দেবেন গা, আমি বলতাম যদি পারি তাহলে দেড় ছেড়ে চলে যাবো। সে ও বলতেছে তখন যদি পারেন তাহলে এমন কাজ করবেন না যে আরো ক্ষতি হয়, এমন কাজ করবেন যাতে জীবনে কখনো
পিছনে ফিরে না তাকাতে হয়।
হ্যাঁ, না তাকাতে হয়। পরে যাই হোক, ওর সাথে সব কথা বলতাম, ওই ছেলেটাই কারখানায় এসে ও একটা প্যান্ট ঠিক করতেছে আমার কারখানায় বসে বসে মেশিন দিয়ে সেলাই করতেছে, তাই আমি আবার অন্য একটা রুমে যাই শুয়ে দিছি, তখন মার্কেটের জেনারেটর আছে, বিদ্যুৎ চলে গেছে জেনারেটর আছে, এর ভিতরে মানে হাওয়া শুরু হয়ে গেছে। যে রুমে শুয়ে দিছি ওই রুমের একটা ছেলে বলতেছে, মামলা দীপন বলতেছে যে এই সুমন ভাই আপনি কেন এখানে এসে শুয়ে গেছেন, আপনি তো অনেক লোক খোঁজাখুঁজি করতেছে, কি সমস্যা? আমার সাথে যারা যাদের সাথে মানে দর্জি একটা শ্রমিক সংগঠন আছে, সংগঠনে তো জড়িত থাকা লাগে, এই সংগঠনের লোকই মার্কেটের আরো আশেপাশে যারা ছিল তারা ওরা বলতেছে কি ব্যাপার যে তুমি এখানে রয়েছো কিন্তু অনেক লোক আসতেছে মেশিন বলে বিক্রি করে দিছো, শুনতেছি ঘরের মাল নাই, ঘটনা কি? আমার তখন মার্কেটের আমার মাথায় একটা কাজ করছে যে আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই, এই মার্কেট ছেড়ে কিভাবে পালাইতে হবে, আমার পালাইতে হবে। কারখানা যেহেতু চালু করা আছে খোলা, ও কারখানায় আসবেই, কিন্তু টাকা পয়সা তো সবাই আমি লুটিয়ে নিছি আগে। তারপরে এই চিন্তা ভাবনা করে আমাকে আবার আমার এক ভাই, ভাইয়ের নামটা মানে মকিম ভাই বলি আর কি, বলতেছে যে কিরে তোর দোকানে এত লোকজন আছে কঠোর নাকি? আমি কই না সমস্যা নেই, আপনারা জানেন আমি আসতেছি। এই কথা কুয়ে আমি কি করছি, মার্কেটটা সাততলায় বিল্ডিং বুঝছেন, সাততলা দিয়ে আমি ছিলাম পাঁচতলায়, পাঁচতলা থেকে সাততলা যেয়ে মার্কেটে আটটা সিঁড়ি, এত বড় মার্কেট আটটা সিঁড়ি, আমি কি করছি এমন একটা সিঁড়ি দেয় নাম, তখন কিন্তু আমার দোকানে যে আইসে বসে রয়েছে আমাকে ফোন দিতেছে, আমার ফোনে আবার মিস কল অ্যালার্ট সার্ভিস চালু করা, ফোন অফ করে রাখছে। কিন্তু ওই ছেলেটাকে আমি বলছি আমি যেখানে আছি আগে কিছু বললো না, আমি যাইতেছি চুপথাকো।
কোন ছেলেটাকে?
ওই যে ছেলেটা আমাকে যে বললো যে ভাই আপনার দোকানে অনেক লোক আসছে, তখন আমার মাথায় বিট জিজ্ঞেস করছে যে ওরা তো আমাকে এখন পাইলেও ছাড়বে না মাল দেওয়া ছাড়া। যাই হোক আমি অনেকটা সিঁড়িতে নামি, ফোনটা মানে ওই বিল্ডিং এর তিনতলায় নামার সাথে সাথে ফোনটা একটু অন করছি, অন করার সাথে দেখি কি মানে একশোবার এক একজন যে ফোন দিচ্ছে, মানে এক একজন একশোবার মিস কল অ্যালার্ট সার্ভিস চালু হয়েছে, মানে মিস কল আসতেছে, মিস কল অমুক দিচ্ছে, তিনটা অমুক দিচ্ছে, চারটি, এরকম মনে হয় যে একটু পরব না সর্বসম্মত যদি দেখলাম যে এক ঘন্টা ফোন বন্ধ ছিল, এক একজনে মানে কমপক্ষে একশোবার করে ফোন দিছে।
আচ্ছা,
পরে একজনের ফোনটা রিসিভ করলাম, রিসিভ করার পরে সে বলতেছে আমাকে যে বাবা তুমি কোথায়, কিন্তু সে আমার সাথে আগে কোনো ভালো ব্যবহার করেনি।
আচ্ছা,
সে বলতেছে মানে কারখানায় যখন লোক পাঠাইছে দেখছে অবস্থা হাওকাম লাগিয়ে গেছে, ও তো নাই মালতাল নিয়ে চলে গেছে, বুঝতে পারছে যখন একটা কামুক সন্দেহজনক একটা ভিতরে কাজ করছে, তখন বলতেছে যে বাবু তুমি কোথায়, আঙ্কেল কি হয়েছে? তো বাবা আমার মালের কিছু করতে হবে না, সিলাই করো নাই, দরকার নাই, আমার মালটা ফেরত দিয়ে দাও। প্রথম কথাই ছিল এটা, যে আমার মাল কিছু করতে হবে না, বোতাম লাগানো ভালো কথা, সিলাই করো নি ভালো কথা, শুনলাম কারখানা টারখানায় কি এলো মেলো। আমি কই না আঙ্কেল কোনো সমস্যা নাই, ঘন্টা খানিক দেরি করেন, মালটা বাজারে এক বাসে আছে, বুতাম লাগাইতেছি, মালটা নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। বাবা বুতাম লাগা লাগবো না, তুমি যেমনি আছে যে অবস্থায় আছে ওই অবস্থায় লোক যাইতেছে মালটি পাঠাই দেবো। তখন আমি চিন্তা করতেছি মার্কেট আটটা সিঁড়ি, এমন একটা সিঁড়ি বের হইতে হবে আল্লাহ ছাড়া আমি ছাড়া কেউ জানো, তখন আমার জানটা আমার হাতের ভিতরে। তখন যাই হোক ফোনটা আবার অফ করে দিলাম, জ্বালা থেকে অফ করে একটা সিঁড়িতে নেমে আমি এমন জায়গা দিয়ে বের হলাম বিদ্যুৎ গতিতে ছুটলাম। তখন আমার একটা প্ল্যান ছিল ওই দোকানে কাপড় চোপড় সব কিন্তু দোকানের মাঝেই রাখা, শুধু আমার হাতে আমার ফোনটা কিন্তু কোমরে আছে 400 টাকা।
আচ্ছা,
আর ওই সব টাকা সব মানে আলাদা জায়গা দিছে।
জি,
তারপরে ওর সাথে আমার আমি ফোন দিই, ওর ফোনটা আবার বন্ধ, ফোনে চার্জ নেই, কিন্তু আমি ফোন অন করতে পারতেছি না, অন করে দেখতেছি আমার ওই প্যান্ট যে কাপড় চোপড় যে ছিল আমার মানি ব্যাগের ভিতরেও তখনও প্রায় 26-27 হাজার টাকা, শুধু টাকায় অন্য কোনো কাজ নেই, একটা মানি ব্যাগের ভিতরে 26-27 হাজার টাকা রাখাই। তখন যারা কারখানায় যাইতেছে তারা বসে রয়েছে, তাদের ভিতরে তো খালি আগুন জ্বলতেছে, ও কোথায়, কিভাবে ওকে পাবো, কিভাবে ধরবো। তখন আমি চলে গেছি কারখানা থেকে প্রায় 20 টাকার হিসাবে এত দূর, যে একটা বিল্ডিং নতুন বিল্ডিং করতেছে, ওই বিল্ডিংটায় বসে বসে ভাবতেছি যে কোন রাস্তাতে বেরিয়ে যাবে, এখানে যদি থাকি কিংবা যদি পথ দেওয়া যায় বা এখানে যেখানে বাঘের পর সেনে রাইট পাই, দেখা যাচ্ছে এমন জায়গা রয়েছি যাইতে সেই জায়গা দিয়ে ধরা খাবো।
জি,
পরে আমি একটা সিএনজি ভাড়া করলাম, সিএনজিকে বললাম যে অমুক জায়গা নামা দিবেন, সিএনজি এলাকায় তাই বললো 100 টাকা ভাড়া দিলাম। ওখানে যে ওই যে ছেলেটাকে দোকানে বসে কাজের জন্য ছিল, কাজ করছে আমার দোকানে বসা,
জি,
তাকে বললাম যে কে কে আছে, কয়েক কমপক্ষে 13-14 জন মালিক আছে দোকানে,
দোকানে 13-14 জন মালিক স্ট্যান্ড বাই।
হ্যাঁ,
এবং তখন আপনার দোকানে ও কাজ করছে?
ও কাজ করছে এবং মানে ও মানে সবাই জানে ওর কাছে মানে চাবি রেখে গেছে, মানে দোকানটা খোলা হয়েছে কাজ করতেছে।
জি,
কারণ ওর উপরে দোষা পেলে তোরে আটকে দিবে।
আচ্ছা,
যে ও একটা অল্টার কাজ ঠিক করতেছে তখন 13 জন মালিক সবাই চলে আইছে তখন রাত 8-9টা বাজে গেছে।
মানে যা বোঝার মোটামুটি সবাই বুঝে গেছে,
বুঝে গেছে যে আর এলাকায় নাই। তখন আমার টার্গেট হলো যে ওর বন্ধুরে বলবো, ফোন দিয়ে যায় ফোনের প্যান্টের ভিতরে মানি ব্যাগ আছে, মানি ব্যাগের ভিতরে কিছু টাকা আছে 26,000-27,000 টাকা, ওই টাকা আর ওই প্যান্টটা নিয়ে আসবি আর কিছু হতে হবে। যে যে কিছু যদি জিজ্ঞেস করে বলবেন যে প্যান্টটা আপনার, আপনার কথা বললে প্যান্টটা নিয়ে যাবেন দোকানে, পরে নিরিবিলি হইলে নিয়ে আসবেন। পরে সবাই আধা ঘন্টা পরে সবাই একত্রিত হয়ে যায়, সবার একটা কথাই ওকে কিভাবে পাওয়া যাবে, ওকে কিভাবে আনা যাবে। কিন্তু আমি তো ফোন অন করি না, আমি ফোন অন করে দেখি যে কে কতবার যে ফোন দিতেছে আমাকে।
এখানে একটু থামাচ্ছি আপনাকে, টাকা তখন আপনার কাছে না, আপনার ফ্রেন্ডের কাছে?
ফ্রেন্ডের কাছে।
ফ্রেন্ডের নাম কি ছিল?
ফ্রেন্ডের নাম ছিল রফিক।
রফিক, রফিকের কাছে সমস্ত টাকা?
সমস্ত
এই 20 লাখ টাকা সমস্তটাই রফিকের কাছে?
হ্যাঁ, আমরা মানে এই আমার আমি তখন ওই টাকার কিস্তি থেকে সর্বমোট 50,000 টাকা আমার কাছে, যে ব্যাংক এজেন্সি 26,000 টাকা আছে
আর ওর কাছে ছিল 20 লাখের মতো।
হ্যাঁ, 20 লাখের মতো টাকা ছিল।
ওকে,
পরে ও আমার বিশ্বাস ও কখনো 2 নম্বরই করবে না।
আচ্ছা,
পরে যাই হোক ওই সবাই বসে যে মিটিং করতেছে ওকে কিভাবে পাওয়া যায়।
জি, এগুলো আপনি জানছেন কিভাবে?
ও ফোনের মাধ্যমে, ও আমার ওই জায়গা ওই জায়গা থেকে যখন চলে আইছি তখন সে না আমি ওই জায়গায় খারাপ হয়েছি, তার আগে তো ভালোই ছিলাম। আর সবাই যে আমার ভালো দিক চাই খারাপ দিক চাইতেছে তা তো না, যেরকম আর ওই বন্ধুটা বসাই চাইছিলাম ও সব নেটওয়ার্ক আমাকে দিতেছে।
আচ্ছা, কি হচ্ছে না হচ্ছে সব জানা?
সব জানাচ্ছে। কিংবা যে দোকানের পাশে ছিলাম ওই পাশাপাশি দোকানে একটা মহিলা ছিল, সে আমাকে সব ফোনে বলতো।
আচ্ছা,
যে দেখেন আপনাকে পাইলে কিন্তু ছাড়বে না।
আচ্ছা,
তারপরে ওই মহিলা আমাকে বলতেছে যে তোমাকে কিন্তু খুঁজতেছে অনেক লোক যাতায়াত দিচ্ছে খোঁজার জন্য, ঠিক আছে। তারপরে ও দোকানে অনেক কিছু রাখা ছিল আমার, যেরকম ছবি টবি আপনার জন্ম নিবন্ধন সবগুলো রাখা ছিল। রাখার পরে ওই বন্ধুকে দিয়ে ক্যাপাসিটির মাধ্যমে সেগুলো আমি লুটিয়ে নিছি, যেগুলো থাকলে সমস্যা হবে। পরে 12 জন মালিকে মার্কেটের যে জমিদার তার কাছে বিচার দিল, বিচার চাইলো যে আমাদের যে ক্ষতিগুলো করে গেছে
আমি
শুধু ফোনটা একবার অফ করি অন করি, কে ফোন দিতেছে আর কে দিতেছে না। আর আমার
কোথায় মানে লোকেশন আপনার কোথায়?
তখন আমি ছিলাম এটা হলো আপনার জিঞ্জির এলাকা, জিঞ্জিরা।
ওখানে পরিচিত আপনার কেউ ছিল?
পরিচিত কেউ ছিল না, অনপরিচিত জায়গায় আমি ছিলাম। পরিচিত জায়গা থাকলেও আমি বিশ্বাস করতাম না তখন, যে পরিচিত লোক আমার কাছে অবিশ্বাস যোগ্য দাঁড়াইছিল, আমি অনপরিচিত লোকের কাছে যেয়ে দাঁড়াইতাম।
ওকে, এটা হচ্ছে আপনার 2014 সালের ঘটনা?
হ্যাঁ, 14 সালের ঘটনা।
আচ্ছা,
পরে ওদিকে যেতাম, যাওয়ার পরে দেখা এক দোকানে বসতাম, টিকিট দেখতাম বা কখনো, কিন্তু একটা চা খাই একটা সিগারেট খাই ওই দোকানে আধা ঘন্টা পার করতাম। কারণ কি, যে আমি এমন টাইমে এই জায়গা থেকে বের হয়ে যাব যে রাস্তাঘাট দিয়ে ওই এলাকার কোনো লোকজন চলাচল না করে। আবার এমন টাইমে বের হবো ওই আমার বন্ধুটা আসতে হবে মানি বেকার ওই ফুলপ্যান্টটা নিয়ে, তখন তো আমি লুঙ্গি পরা বের হয়ে গেছি। পরে ও সব কিছু বললো, ও বলছে যে আমি প্যান্ট নিয়ে আমার দোকানে রাখছি আপনি কোথায়? আমি বললাম যে আমি অমুক জায়গায় আছি, তুমি প্যান্টটা নিয়ে এখানে চলে আসো। তারপরে ও কি করলো, প্যান্টটা নিয়ে চাবি চুবি যে ওই জায়গায় চাবি তো আর ফেরত দেবেন আমাকে, দোকান তো অফ, কারখানা কোনো লোক ঢুকতে পারতো না, সাইড কারখানা সব আলোচনা করতেছে, কিন্তু ও বলতেছে পাইলে কিন্তু একেবারে শেষ করে ফেলবো, জানে মেরে ফেলবে। পরে ও যখন যায় আমার কাছে আমি ফোন দিলাম যে অমুক জায়গায় আসো, ওই জায়গাটার নাম আমি বলবো না, কিন্তু ও আমার ও আর একটা লোক, ওই যে লোকটা আমাকে বলছিল যে দোকানে কিন্তু অনেক লোকজন এসে খোঁজাখুঁজি করতেছে, সে ও আর ওই সেই লোকটা গেছে প্যান্টের নিয়ে, প্যান্টের নিয়ে যাওয়ার পরে ওদেরকে হাতে 1,000 টাকা দেবে। ওরা তখনও জানে না যে আমি সব মালগুলো বিক্রি করে ফেলছি, ওরা তখনও জানে যে মালগুলো বাসায় আছে। তারপরে আমাকে বলতেছে কি মালগুলো ফেরত দিবেন না বিক্রি করে ফেলবেন। আমি মনে মনে ভাবি মাল তো সব বিক্রি করে ফেলাইছি, কিন্তু তোরা এখনো জানিস না। যাই হোক, তখন কিন্তু আমার জানার আমার হাতে নেই, তখন আমার ভিতরে ভাত কি চাল হয়ে যাচ্ছে, হাত তো দুর্বল হয়ে যাচ্ছে, যে আমি কি করছি। ওই মার্কেট থেকে যে আমি নামছি তখন আমার মনে হয় যে আমি মরে গেছি।
ওকে,
তারপরে ভয়তে ভয়তে আস্তে আস্তে আমি ওই ওই জায়গা থেকে ত্যাগ করলাম, ওখান থেকে গেলাম নবপুর এক হোটেলে। মানে তখন তো আমি বাড়ি যেতে পারবো না, যদি বাড়ি যাই তাহলে তো ধরা খেয়ে যাবো। একটা রুম নিলাম আবাসিক হোটেলে, রুম ভাড়া ছিল মানে সিঙ্গেল রুমের ভাড়ায় 300 টাকা।
আচ্ছা,
পরে আমি বললাম যে আমি 5 দিন থাকবো, পরে সে বলতেছে 3,500 টাকা অর্ধেক টাকা দিতে হবে আগে অ্যাডভান্স। পরে দিলাম, থাকবো যেহেতু। ওখান থেকে আস্তে আস্তে আমাকে বাড়িতে বাড়ি আবার যোগাযোগ হচ্ছে কি বাড়ি আসবি কবে, কিন্তু তখন কেউ মানে এলাকায় কোনো নিউজ পোস্ট হয় নাই। আর এই ঘটনাটা যে আমি করছি ঘটাইছি এখনো মনে করেন যে মানুষই মানে ছড়াইছে না, মানে খালি মনে মনে খুঁজতেছে আমাকে কোথায় পাবো কোথায় পাবো, কিন্তু অধিকাংশ লোকই জানে আমি বাইরে চলে গেছি
দেশের বাইরে।
হ্যাঁ আমি দেশের বাইরে কারণ সিমগুলো অফ করে দিছি। তারপরে আমি এই নবাবপুরে হোস্টেলে থাকার পরে এই জায়গা থেকে আমার ওই বন্ধুর সাথে যোগাযোগ করছে।
আচ্ছা রফিকের সাথে?
হ্যাঁ রফিকের সাথে। ও আইসে আমাকে একদিন কে 3 লক্ষ টাকা দিল।
৩ লাখ ৩ লাখ টাকা দিয়ে ৩ লাখ টাকা দিয়ে কিন্তু মানে আমার কাছে তখন মনে হয় যে আমি আমি মানুষ আমার কাছে ৩ লাখ টাকা থাকবে এটা কি মনে করা হয়। বিপদ হতে পারে, হ্যাঁ বিপদ হতে পারে। পরে একজনের কাছে মানে ২০০০০ টাকা কইরা একজনের কাছে প্রথমে দিলাম যে ২০০০০ টাকা নিয়ে তুই এই টাকাটা অমুকের কাছে দিস। এইভাবে করে আমি প্রায় ২.৫ লক্ষ টাকা পাঠাই দিছি।
২৬ জন তখন এই যে এক লোকের কাছে যে প্রায় ২ লক্ষ টাকা সর্বপ্রথম যে লোকের সাথে লেনদেন করছি সেই লোকের আমি ফোন দিলাম কোথায় আপনি, উনি বলতেছে আমি যেখানেই থাকি না কেন এখন কোন সময় নাই, এখন টাকা পয়সা পাবা না, টাকা পয়সা পাবা ঈদের পরে। আমি আবার বললাম কি বলে না বলে ঈদের পরে। পরে সেই জায়গা সে যে জায়গা দোকান করতো সেই জায়গা আমি জায়গায় দোকানের পরিবেশ দেখলাম, দেখার পরে সে এই লোক আমি আখের নাগলে পাইতেছি না, সে আমার থেকে দূরে দূরে থাকে। পরে যাইয়া ওই দোকানের সাইডে একটা মার্কেটে তখন রমজান মাসে পুলিশ সিকিউরিটি দেখে। পরে পুলিশে মানে যে এসআই তার কাছে বললাম বিস্তারিত ঘটনা, অফিসারের সাথে আমার ই লেনদেন ইয়ে হয়েছে কি আমি টাকা আমার উঠায় দিবে, যদি ৫০০০০ টাকা উঠাতে আমার ৫০০০০ টাকা দিতে হবে।
আপনার ৫০০০০ টাকা দিলে
পুলিশকে ৫০০০০ দিতে হবে ৫০০০০ ২ লাখ আসলে পরে ২০০০০ টাকা দিতে যাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই দিব। পরে এভাবে মালিকেরও টাকা পয়সা জায়গা রাখছে যতবারই বাড়ি করছে। পরে দেখলেও আমি ওলে কৌশলে আটকে দিছি পয়েন্টে আটকে গেছে। পরে যাই হোক টাকাটা দিয়ে দিল।
কত টাকা?
টাকাটা দিলে হলো আমাকে সর্বমোট টাকা দিছিল ১৮,০০০ টাকা। তখন আমি আলো ওটা পুস্তকলা ব্রিজ ব্রিজের উড়ায় পুলিশ আমাকে নিজেই গাড়ি টুকে দিছে। তাদেরকে ২০০০০ টাকা দেওয়ার চুক্তি ছিল ৫০০০০ আমি তাদেরকে ৩০০০০ টাকা দিছি।
৩০০০০ টাকা দিছি
দেওয়ার পরে বিদায় দিল। ওর পশ্চিম বাড়ি চলে আসলাম। তাহলে মোটামুটি প্রায় আমি ৬ লক্ষ টাকার বুঝ আমি নিজে পেয়ে গেলাম। ওই যে ওরে থুয়ে যে আসলাম তার এর মাঝে আমি ৬ লক্ষ টাকার বুঝ আমার হাতে, কিন্তু আমি ভাঙতেছি ফিরতেছি এটা তো আমার আমার নিজের হিসাব। তাই ঈদে ২ দিন পরে বাড়ি আসলো, আসার পরে আমাকে টাকা দিল ৫০০০০। এভাবেই টাকা খারাপ তখনই হইলাম যে টাকা যখন কোথাও মানে কাজে লাগাইতে পারছি না, যে কারোর হাতে ৫০০০০ টাকা দিব তখন বলবে এই টাকা চুরি করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে যখন টাকা কাজে লাগাইতে পারিনি তখন দেখা যাচ্ছে শুধু মানে খাওয়ান।
আচ্ছা রফিকের কাছ থেকে আপনি কত টাকা পেলেন শেষ পর্যন্ত সব মিলিয়ে?
সব মিলিয়ে প্রায় আমি ওর কাছ থেকে টাকা পাইছি প্রায় ১৩,১৩ লক্ষ টাকা।
১৩,১৩ লক্ষ টাকা। বাকি টাকা কি করেছে? বাকি টাকা
মানে ঘুরে ফিরে খাইনি, লুটপাট করছি কিংবা কার কার ওই যে বাকি টাকার কথা বলতেছেন ২০ লাখের ভিতরে,
হ্যাঁ
এই টাকার ভিতরে ওই নিয়েছি,
বাকিটুকু ও নিয়েছে।
হ্যাঁ নিয়েছে, কিন্তু পরিশ্রম সবই আমার কাছে।
৬.৫ লাখ টাকার মতো সে নিয়ে নিল, আপনাকে দিল ১৩.৫ লাখ। ওকে
মানে বিশ্বাস ওই পর্যন্তই ছিল, তারপরে যে একটু বিশ্বাস নষ্ট হয়ে গেল তখন কি মানে ও আমাকে আবার একটা কথা বলছিল যে আমি বিদেশে যাই, ও আবার ফিরে দিয়ে বিদেশে গেছে, ওর উপরে ৬.৫ লাখ টাকা লাগছে। তো বলছে যে রিফিলে হোক টাকা যেহেতু হাতে আসে নষ্ট বেশি হবেই, অবৈধ টাকা নষ্ট হয়ে যাবে যেভাবে আসে ওভাবে ছিল যায়। আমি বললাম ঠিকই কইছিস। তাই এ পর্যন্ত হলো মানে টাকা লেনদেন আমার সাথে হয়ে গেল, ও বিদেশে ডেট পুড়ে গেল, ও বিদেশে চলে গেল, আমি একা। এখন আমি দূরে দিছি যে আমি বিদেশে যাবো, কিভাবে দেশে থাকা যাবে না, যেখানে যে কোনো মুহূর্তে ধরা খেতে পারেন। যে বর্তমান এমন অবস্থায় চলি আপনি কোলে বেশি যাবে না মনে হয়, আমার মনে হয় আমি সময়কে সময়কে রূপ ধারণ করছি
না। কিন্তু আপনি আমি জানতে চাচ্ছি যে ওই টাকাগুলো আপনি কি করলেন, কিভাবে কিভাবে কি করলেন?
ওই টাকাগুলো শুধু আমি মানে অবৈধ পথে নষ্ট করছি, যেরকম কিছু কিছু জিনিস খাবার খেতে যে খাবারটা আর কি ভালো, তাছাড়া কিন্তু অবৈধ বলতে যেরকম নাচ গান এগুলো দেখা দেখা একজনের সাথে এক জায়গায় গেছি, ওই জায়গায় ৫০০ টাকা খরচ হবে না, তাও ১০০০ টাকা হয়ে গেছে,
মানে বেশি বেশি করে খরচ করেছে।
হ্যাঁ খরচ করে বাপ দেখাইছি, চলতে ফিরছি, দেখা যাচ্ছে একটা ফোন আমি একটা ফোন ২৪,০০০ টাকা ঢুকিয়েছি।
এগুলো করে করে আপনি টাকা নষ্ট করেছেন?
নষ্ট করছি, তাছাড়া কোনো টাকা কোনো কখনো কাজে খাটাই।
একটা কথা আছে, বসে অপচয় করলে রাজের ভাণ্ডার শূন্য হয়ে
যায়
যদি আর্নিং সোর্স না থাকে। যাই হোক বলুন তারপর।
তারপরে এভাবেই মানে ও চলে গেল, তারপরে আমি মাথা নষ্ট হয়ে গেলো যে কি করবো কি করবো। মানে তখন আমি টাকা পয়সা আবার একটু মানে চাপাইয়া ১ লাখ টাকা জমা দিলাম, বিদেশে চলে যাবো। যাই হোক সেটা শেষ মুহূর্ত হলো না, কিন্তু মানুষে জানে আমি বিদেশে চলে গেছি, কিন্তু আমি যে একটা বছর ধরে কিভাবে আছি, পালিয়ে আছি, কোথায় আছি, কিন্তু সবাই আমাকে
আপনার বাড়িতে বাড়ির ঠিকানা কেউ জানতো না,
বাড়ির ঠিকানা জানতো যারা গেছে তারা শুধু আমাকেই খুঁজে, তারা মানে অন্য কোনো কিছু আমার আমাদের বাড়ি থেকে তখন বলে না যে ওকে পেলে খাইয়ে ফেলাবো, শুধু তারা মানে অন্য যাদের যারা যাদের এই ক্ষতি হয়েছে তার অন্য লোক পাঠায় যে যায় দেখো বাড়ি আছে কিনা, ওরা বলে না যে কাজটা করে আসছে।
আপনার বাড়ির লোকজন জানে এসব ঘটনা?
যে বাড়ির লোকজন এখন কেউ জানে না,
এখনো কেউ জানে না,
মানে আমাদের খুঁজে আমাকে খুঁজে মানে বলে বাড়িতে ফোন দিলে বলে যে অমুক একটা লোক আসছে তোর খোঁজার জন্য, কিন্তু তোকে তো পায় না, কিন্তু ওদের টার্গেট একটা বাড়িতে যখন জানবে তখন আমাকে আর পাবেই না, এখন তো পাই না তখন আরো পাবে না।
আপনি যে এই যে বাড়িতে জানাননি বাড়ির লোক, বাড়িতেও তো আপনি তেমন একটা জানা
জানেন
তো, বাড়ির লোকজন কি জানে আপনি কোথায় আছেন কি করতেছেন?
মানে এই যোগাযোগ হয় যে কাজ বর্তমান যে বর্তমানে একটা কাজ কাম করতেছি, মানে ভালো টাকা রোজগারি করি। আমি
কি করেন বর্তমানে?
বর্তমানে পাঞ্জাবি কাজ করি।
এখনো পাঞ্জাবি কাজের মধ্যে আছেন?
কিন্তু টাকা মানে ভালো টাকা ইনকাম হয়।
ওকে,
এখন মানে এই অবস্থায় আছি, কিন্তু মাঝে মধ্যে ফোনে ফোন আসে যখন ওই সিম গুলো লাগাই কিংবা এসএমএস গুলো আসে যে শুধু তোকে একবার চাই, তোকে একবার দেখতে চাই, তুই কোথায় আছিস, যেভাবে হোক বের করবো। আমার কথা হলো আমি এই জায়গায় এই একটা উদ্দেশ্য হয়ে আসছি যে কোন কারণে আমি এই কাজগুলো করছি, কোন কারণে আমি এই পথে আসলাম, আজকে আমি এই ভুলগুলো করছি, তাই যার কারণে আমি যেখানে যাচ্ছি আমি সবটা কাজে বাধাপ্রাপ্ত হচ্ছি। আমার ভয় যে কোন রাস্তায় বাইরে হতে পারি না, এই ভয়ের জন্য যে রাস্তায় বাইর হলে পারে আমাকে দূরে ফেলবে, মনের ভিতরে যে ভয়টা, এই ভয়টা এখনো শেষ হচ্ছে না। বাদ খাইতে গেলে এই কথা মনে করি যেখানে যাবো আমি সেখানেই কথা মনে করি।
বেশভূষার মধ্যে আপনার কোনো পরিবর্তন এনেছিলেন, লাইক দাড়ি রাখা বা ইয়ে করে ফেলা যাতে আপনাকে চিনতে না পারে, এই ধরনের কোনো চেঞ্জ এনেছিলেন?
না কিছু
এরকম কোনো চেঞ্জ আনেনি। ওকে, আপনি তো চাইলে বিদেশেও চলে যেতে পারতেন, আপনি চেষ্টা করেননি কেন?
মানে চেষ্টা করছি কিন্তু আমার মানে কাগজপত্র রেডি ছিল না।
আপনার এই 13.5 লাখ টাকা কি সম্পূর্ণই আপনি অপচয় করে শেষ করে দিয়েছেন?
কিছু টাকা আছে, একেবারে সব শেষ হয়নি।
কত টাকা আছে আপনার হাতে?
প্রায় 1.2 লাখ টাকা আছে।
2 লাখ টাকা আপনার চিন্তা ভাবনা কেন, কি করবেন?
1.2 লাখ টাকা হলে সম্ভবত ঈদের পরে সম্ভবত চলে যাবো, মানে কথাবার্তা চলতেছে। এদের পরে
আমরা একটা কথা সবসময় বলি প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব, মানুষের জীবনে যে মানে অপরিণামদর্শী বা যেটাই বলি না কেন যে ভয়াবহ রকমের ঘটনাগুলো ঘটে যায়, সেখানে আসলে যা সত্য থাকে সেটাই সত্য। এবং এখানে আসলে নতুন করে একটু ঘটনার ইচ্ছে করলেই মোড় পাল্টে দিয়ে কিছু একটা আপনাদেরকে বলানো বা ওর মুখ থেকে বের করে নিয়ে আসা, সেটা আমরা চাইলেই পারি, কিন্তু আমরা জীবনের হার্ড রিয়েলিটি ফেস করতে চাই। দেখুন, ও কিন্তু একটু আগে বারবার বলছে কথাটা যে আমি সব জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছি, এখনো 2 লাখ টাকা ওর কাছে আছে, চাইলে ও 2 লাখ টাকা হয়তো সৎ পথে বা অন্য কোথাও ব্যয় করতে পারে, কিন্তু না, ওর মনের মধ্যে ইচ্ছা হচ্ছে, এখনো সে চেষ্টা করে যাচ্ছে এবং চাইলে সে টাকা দিয়ে অন্য কোথাও চলে যাবে। আচ্ছা, আপনি যে বারবার বলছিলেন একটা কথা যে আমার শুরুতেও বলেছেন যখন আপনি আপনার জীবনের অপরিহার্য সত্য বলা শুরু করলেন যে আমার আজকে এখন প্রত্যেকটা কাজে আমি বাধাপ্রাপ্ত হই, ভালো কোনো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হই, কি হয়েছে এমন যে যেটাকে আপনি মনে করছেন যে আপনার পাপের ফসল হচ্ছে এটা?
যেরকম আমি আমার বাবা মা আমাকে বিয়ে করাবে বলতেছি যে হ্যাঁ একটা মেয়ে দেখো ভালো দেখা, মেয়েটা ভালো হলে হবে, বিয়ে করে হবে, বাড়িতে বউ নাই বউ দরকার।
জি,
তখন আমি একটা মেয়ে দেখলাম, মেয়ে দেখার পরে সে বলতেছে যে কেমন, আমি বললাম যে ভালো।
কোথায় দেখলেন মেয়েটাকে?
দেশে।
দেশে
দেখেছি? হ্যাঁ দেশে দেখেছি। সে বলতেছে যে আমি বললাম যে দেখো, এর মাঝখান দিয়ে মানে আর একটা আমার একটা বন্ধু, ওর নাম হলো কুদরত।
জি,
ওই কুদ্দুতের আপন মামাতো বোন আমি যে মেয়েটাকে লাভ করি গত রমজান মাস থেকে, আমার বাবা মাকে বিয়ে করবে আমি কিন্তু কোনো লাভ করিনি কাউকে, তাই রমজান মাস থেকে শুরু যে আমি বিয়ে করবো, যে মেয়েটাকে যদি একটু লাভ করতে পারতাম একে নিয়ে ঘর সংসার করবো, আর কোনো আশা নেই। পরে ওই ছেলে ওই ছেলেটাই মেয়েটাকে খুব ভালোবাসে, পরে আমি জিজ্ঞেস করছি যে তুই কি ওকে বিয়ে করবি, ও বলছে যে না আমি বিয়ে করবো না, ও আমাকে ঘৃণা করে, তাহলে আমি ওকে বিয়ে করে সুখ দিতে পারবো না। পরে যাই হোক, আমি সবকিছু জিজ্ঞেস করার পরে সব সময় আমি বলছি যে তুই কি বিয়ে করবি, বলছে যে না। পরে ওই মেয়েটার নাম্বার, হ্যাঁ ছবি, আমার ফোনে অনেকগুলো ছবি আছে, পরে ছবিগুলো নিয়েছি, ছবি দেখে আমার খুব ভালো লাগছে, ওই মেয়েটাকে আবার আমি একদিন দেখছি চেষ্টা করে, দেখার পরে আমি বলছি এই মেয়ে আমি বিয়ে করবো, আর কিছু চাই না, এই মেয়ে বিয়ে করবো। পরে ফোন নিয়ে রমজান মাস থেকে শুরু হলো কথা বলা, রমজান মাস থেকে মেয়ে আমাকে বলতেছে মেয়ে এমন কোনো দিন আর রাত নেই যে কথা বলা অফ থাকতে পারে,
মানে আপনারা ফল ইন লাভ।
হ্যাঁ, মানে মেয়েটা আমাকে বলতেছে যে রমজান মাসে যেহেতু সম্পর্ক হয়েছে রমজান মাসের পবিত্রতা যেন রক্ষা থাকে, আর কিছু শুনতে চাই না, এই ভালোবাসা যেভাবেই যা হোক না কেন, আমি বলছি যদি পছন্দ না হয়, বলছে যে পছন্দ হবেই হবে। পরে যাই হোক, এভাবে প্রতিটা দিন রাত নাই দিন নাই, যেখানে যাবে সেখানে কথা বলবে, যেখানে যাবে সেখানে মিনিটে মিনিটে ফোন, মানে অফ, দিনের ভিতরে একটা অফ, ঘুমানোর সময় আছে, খাওয়া দাওয়ার সময় সে অফ থাকে না, কথা বলার সময় থাকে। পরে যাই হোক,
পরে ফোনে সবকিছু মেয়ের বাপের সাথে ছেলে মার সাথে কথা বললাম যে আমাদের বাড়িতে আপনারা আসেন। পরে মেয়ের আব্বু আমাদের বাড়িতে যায় সবকিছু দেখে আসলো। আমরা আমাদের গার্জিয়ানরা মেয়েকে দেখার আগে মেয়েকে দেখে আমাদেরকে দেখে আসলো, বললো সবকিছু ওকে পছন্দ হয়েছে। পরে পছন্দ হয়েছে তারা প্রথম যেদিন গেছে সেদিন গিয়ে আমাকে ওরা অনেক কিছু জিনিসপত্র নিয়ে গেছে খাবারের। আব্বা বলতেছে কি রে তুই কি আগে যে দেখাইছে, আমি কই না দেখিনি, কই তাহলে এত কিছু জিনিস নিয়ে আসছে কারণ কি, আমি কই ভালো লাগছে তাই নিয়ে আসছে। পরে তারা আমাদেরকে ডেট দিল যে তোমরা যাও তোমার দুলাভাইয়ের সাথে করে তোমরা যাও মেয়েদের বাসা আমার বর্তমান ঢাকায়। সে চলে এলো, আসার পরে আমার ফোন দিছি মেয়ে কি ব্যাপার আব্বু কি বলছে, আমি কই বলে গেছে যে পছন্দ হয় নাই, যে বাবা তুমি আর আমাদের ফোনে ফোন দিও না। মেয়ের মা কাঁদতে কাঁদতে মেয়ে কাঁদতে কাঁদতে পুরো অস্থির। আবার একটু পরে ফোন দিছি, ফোন দিয়ে বলছি না দুষ্টুমি করছি পুরো খুশি। পরে ছবি নিয়ে গেছি মেয়ের আব্বু এসে, তার ওই দিনকে মেয়ের আব্বু দেয়া ছবি টবি দেখাইছে। তারপরের দিন আবার আমাদের ফরিদপুর থেকে লোক নিয়ে আমাদের বাড়িতে গেছে, আমার আমি কি করি কোথায় থাকি সবকিছু, ঈদের পরে কি করবো ব্যবসা বাণিজ্য করবো না বা হেঁটে যাবো সবকিছু জানছে। জানার পরে আমি বললাম যে ব্যবসা বাণিজ্য করবো, যদি পারি তাহলে চলে যাবো বাইরে। পরে সবকিছুই ওকে দিয়ে তাদের তারা ডেট দিয়ে আসলো আমাদেরকে ঢাকা আসার জন্য। পরে আমি আমরা আমি আর আমার দুইটা বন্ধু ঢাকা আসলাম। ঢাকা আসার পরে দেখলাম দেখে সবই পছন্দ। আমি আসার পরে বলছি যে আমাদের বাড়িতে কিন্তু কাজ করতে হবে, মেয়ে বলছে হ্যাঁ পারবো যত কাজ থাক আমি পারবো। আমি যখন ফোনে কথা বলতাম মেয়ের সাথে, ওই ছেলেটা যে মেয়েকে ভালোবাসে ওই ছেলেটা সবই শুনতো, ও সবই জানে যে মেয়ের সাথে আমার কি হয়েছে। মেয়ে যখন আমাকে যেটা বলতেছে ফোনে কিন্তু দুষ্টুমি খাইলে মানে কথা হয়, ওই ছেলে সবই জানে সবই শুনতেছে, ছেলেটা ওরই ফুফাতো ভাই। তারপরে সবই শুনে কিন্তু মেয়ে জানে না যে ছেলের সাথে আমি সে মেয়ের সাথে যেগুলো কথা বলতেছি ছেলে সবই শুনতেছে। আমাকে জিজ্ঞেস করে ছেলেটার নাম কুদ্দু তো কোথায়, আমি বলি যে আমার পাশে নাই, কিন্তু সব যতগুলো কথা বলে
এইসব ক্লোজ ব্যাপারগুলো
না না শুনেন, ও তো বলছে কেন বলছি ওই মেয়ে ও বিয়ে করতে চাচ্ছে, ওর হলো আপন মামাতো বোন, ওকে জিজ্ঞেস করার প্রয়োজন এই কারণে মনে করছি যে ও যদি পরে কোনো ভেজাল করে তাই আমি জিজ্ঞেস করে নিই যে ও কি বিয়ে করবি কি করবি না। পরে যাই হোক ঢাকা এসে দেখে গেলাম সবকিছু ওকে ফাইনাল ডেট করবে কারদিন হবে বিয়ে হবে। পরে মেয়েটার সাথে দিন নাই রাত নাই, মেয়ের একই কথা আমি বাঁচবো না মরে যাবো, আমি গলা রসি দেবো যদি তুমি আমাকে বিয়ে না করো। আমি বললাম আমি বিশ্বাস হারো না, আমি তো তোমাকে বিয়ে করবোই। তার পরবর্তীতে এই যে সাতটা দুই আগে আমি ঢাকা আসবো, আসার পরে ফোন দিয়েছি মেয়ের বাপের দেশে, বলছে বাসায় কেউ না তুমি একটু বেড়ায় যাও। পরে গেছি যাক বাসায় এক রাত একদিন ছিলাম বাসায় ওর সাথে আমার, মানে ও তো জানে যে আমার সাথে ওর বিয়েই সবাই রাজি, বাবা মা সবার গার্জিয়ান পক্ষ সবাই রাজি, তো ও তো জানে ওর সাথে আমার বিয়ে, আমিও তো জানি ওর সাথে আমার বিয়ে। কিন্তু ও তো ইচ্ছাকৃত ভাবে মানুষের মনে তো অনেক কিছুই চায়, তো অনেক কিছু চাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মাঝে কিছু না কিছু হয়ে গেছে। যেরকম ওর কথা একটাই যে আমি আর তুমি তো স্বামী স্ত্রী যে আমাদের বিয়ে হবে এক সপ্তাহ পরে। পরে যাই হোক ওদিনকে হলো, তারপর দিন থাকার পরে বাসায় চলে আসলাম।
ওদিনকে হলো মানে কি আপনাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক হয়ে গেল বিয়ের আগে?
হ্যাঁ বিয়ের আগে।
ও এটা কিভাবে হতো, মানে এটা তো আপনাকে বলেছিল যে পবিত্রতা রক্ষা করতে, কিন্তু বিয়ের আগে সম্পর্কে পবিত্রতা রক্ষা?
আমি হ্যাঁ বলছি ঠিক আছে, মনটা ধরে রাখা খুবই কঠিন,
মানে সেই চাচ্ছিল।
হ্যাঁ সেই চাচ্ছিল, তো ওর যতটুকু পূরণ সেটা ও পূরণ করে নিল। তারপরে দিন ওর আব্বু আম্মু
কিভাবে হলো, ও তো বাবা মার সঙ্গেই থাকতো,
ওর বাবা দেশে, ওর আম্মু একটা চাকরি করে, চাকরি চলে গেছে, ও বাসায় ওর একটা মামাতো ভাই বাসায়,
মানে এটা কি ঢাকাতে?
হ্যাঁ ঢাকাতে।
ওকে
ফ্ল্যাট বাসে তো চারটা রুম।
ওকে
পরে যাই হোক ক্যাপাসিটির মাধ্যমে হয়েছে, ওর কি মানে ক্যাপাসিটি করে নিছে বুদ্ধি আর কি ভালো। পরে যাই হোক হয়েছে, হওয়ার পরে পরে দিন সকালবেলা খাবার দাবার করে আমি চলে গেলাম গাজীপুর। গাজীপুর যাওয়ার পরে আমাকে ফোন দিয়েছে যে কালকে একটু বাসা খালি পারলে একটু আইসো, আমি কই চেষ্টা করবো এখন যাওয়া সম্ভব না এক সপ্তাহ পরে বিয়ে, ঠিক আছে কয় না একটু আইসো। তাই ওকে যে আমি এত ভালোবাসি আমার লাইফে কাউকে লাভ করিনি। তারপরে গাজীপুর চলে গেলাম, ও ফোন দিয়ে বলতেছে যে কালকে এক বাসা খালি তুমি চাইছো, অনেকক্ষণ বলার পরে আমি বললাম যে হ্যাঁ আমি যাবো ঠিক আছে। পরে গেলাম, যাওয়ার পরে বাসায় ঢোকার আগে ওর একটা খালুর সাথে আমার দেখা, ওর খালু বলতেছে চলো বাসায় যাই, আমি কিনা বাসায় যাবো না একটা কাজে আইছিলাম। ওর বাইরটার নাম আবার মাসুদ, যে মাসুদ কোথায়, ওর ও নাকি বাড়ি যাওয়ার কথা শুনছিলাম, বলতেছে বাড়ি যাবে না, তাই আমি চিন্তা করতেছি আমি তো ধরা খাই যাচ্ছি এখানে। তাই ও ফাঁকে যে আবার ফোন দিয়েছে, আমি কিছু না বাড়ি চলে যাবো একসাথে আবার চাও খাইছি। পরে ও বলতেছে যে গেছে খালু, খালু গেছে তুমি কোথায় আমি কোন জায়গায় আসো। ও ওই মেয়েটা আবার কি করছে, মেয়েটার নাম আবার সেতু, মেয়েটা যেরকম এক ফ্ল্যাট বাসা তো চারটে রুম, শীতে উঠলে প্রথম একটা রুম, ওই মেয়েটা কি করছে মাসুদ নামে যে ছেলেটা ও অন্য একটা রুমে তালা মেরে রাখছে। আর প্রথম রুমে
মাসুদ ছেলেটা কে ছিল ওর বাসায়?
ওর হলো ভাই হয় মামাতো ভাই, ও আবার সবই জানে, জানে ওর সাথে আমার বিয়ে। কিন্তু ওই দিন যে আমি গেছি আর ও আমাকে বলছে মাসুদকে আটকে রাখবো আমার সমান বয়সী,
মাসুদকে আটকে রাখবো, কেন আটকে রাখবো,
কেন আটকে রাখবো, ওর মনে যেটা চাইতেছে সেটা করবে।
আচ্ছা, এবং মাসুদকে আটকে রাখবো এই কারণে যাতে সে কোনো ডিস্টার্ব করতে না পারে।
না পারে,
ওকে,
ঠিক আছে। তারপরে ও কন্ডাক্টর ওনে আটকে রাখছে, পরে আমি গেছি আর যাই দেখি শাড়ি কাপড় পরে বসে গেছি, পরে ওর যতটুকু মন চাই তা নেওয়ার সবকিছু নিয়েছে।
এক্স্যাক্টলি, আপনি এখানে ওর ওর কথা বলছেন, আপনারও তো ইচ্ছা ছিল।
হ্যাঁ, আমার
আপনি যেতেন না, আপনারা দুজনে মিলে এটা করেছেন। হ্যাঁ, তারপর,
হ্যাঁ, দুজনে মিলে করার পরে তারপরে এখন দেখি মানে ওদের ফ্যামিলিতে সবাই ওই খালুকে বলছে, ও যে খালু কারোর কাছে বললেন না, তুই সাথে দেখাইছে, তো খালু যাইয়া যখন ওই ছেলের কাছে বলছে আমার কথা,
মাসুদকে,
মাসুদকে বলছে, তখন ওর ভিতরে কামড় দিচ্ছে, দুর্ঘটনা ঘটে গেছে। ওই সেতু কেন আমাকে আটকে রাখলো আধা ঘন্টার জন্য, আর খালুর সাথে নিচে দেখা হয়েছিল, হয় আধা ঘন্টার ভিতরে সবকিছু হয়ে গেছে। খালুর সাথে দেখা হয়েছে ওই ছেলের কাছে যে বলছে, তখন ছেলের ভিতরে যে কামড় দিচ্ছে, কিরে, ও তো অবশ্যই আসছিল, ওরা দুজনে আজকে মনে হয় সবকিছু করে গেছে, কিন্তু একদিন যে একটা ছিলাম সেদিনকে কোনো সন্দেহ না, কিন্তু আমার তাদের কথা হলো বিয়ে ঠিক হয়ে গেছে তারপরেও কেন ও আসলো। তারপরে মানে ফোনে কথা বলি, আমাকে ফোন দেয় ওই জায়গা থেকে, খুব রাগারাগি হচ্ছে ওই ছেলেটা, ফোন দিতেছে যে একটা ক্ষতি করে চলে গেলেন, ঠিক আছে, এটা ঠিক হলো না, আমাকে ভাই বিশ্বাস করেন, কিছুই হয়নি, তখন তারা বলা যায় না এই কাজটা হয়েছে, তখন আমি ভাই বলি বিশ্বাস করেনি, কিচ্ছু হয়নি, তোকে পায়ে দিদি আপনাকে বিশ্বাস করে, কিছুই হয়নি। তখন ওর খালুকে ওই সেতু না করছে, যে খালু আমরা তিনজন জানি আর কারোর কাছে বললেন না কিছু, ওই খালু ওর মার কাছে বলছে, তারপরে জামা নিয়ে গেছি বানাই দেওয়ার জন্য, মেয়েটার আব্বা ঘটনা যখন জানে যে ও বাসায় আসছিল, মেয়েটার আব্বা বলতেছে আমাকে, সে তো একটা জামা আছে তোমার কাছে, কিন্তু জামাটা ও বেড়াইতে যাবে, দিয়ে যাও না কেন। তখন আমার ভিতরে কাজ করতেছে যে মতামত খুঁজে যাচ্ছে। তারপরে আমি বললাম যে দেখি শুক্রবারে যাওয়া যায় কিনা, এই যে শুক্রবার, এই শুক্রবারে যাওয়া যায় কিনা, পরে আচ্ছা ঠিক আছে। পরে ঘন্টাখানিক পরে আবার আমি ফোন দিছি যে আঙ্কেল জামাটা আমি কালকে দিয়ে আসবো। জামাটা দেওয়ার আসার পরে জামাটা দিতে গেলাম ওদের বাসার নিচের ছোট বোনের কাছে, জামাটা দিয়ে আসলাম, আসার পরে ওর আব্বাকে আমি বারবার ফোন দিতেছি, ফোন দিতে পারে না, কিন্তু এর মাঝে ওর বাপে প্রতিটা দিন তিন দিন নাই রাত নয় সবসময় আমার সাথে সাক্ষাৎ আছে, ওর মা সবসময় সাক্ষাৎ আছে, আব্বু কেমন আছো, কই আছো, কি করতেছো, মেয়ে বিয়ে দিবে, ও তাদের কথা জামাই হয়ে গেছে, আর মেয়ের কথা ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি জীবনে কাউকে লাভ করিনি, ঠিক আছে, আর করবো না, আমার জীবনে তুমি শেষ, তুমি তুমিই প্রথম। তাই এই কথা বলে মেয়ের বাপ প্রেমের ওই দিনকে বারবার ফোন দিতে ফোন রিসিভ করে না, সে আমাকে অনেকক্ষণ পরে বলতেছে যে ঘন্টাখানিক পরে ফোন দাও, আমি বিজি আছি। ঘন্টাখানিক পরে ফোন দিলাম, কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে, কয় আমি ফোন দিতেছি তোমার, পরে মেয়ের কাছে ফোন দিলাম, মেয়ের কাছে, মেয়ে আমাকে বাপ তুমি যে কাঁদছে স্যার বলতেছে, কয় আমি মরে যাব, কেন কি হয়েছে, কয় আমি আর আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, কেন কি হয়েছে, তো ফোন আমাকে দেয় না, আমাকে একটা রুমে আটকে রাখে, আমি ওই ছেলেকে ভালোবাসি না, ওই ছেলেটা আমার কি পাইছে, আমার বাবা মা আমার কি পাইছে, আমার জীবনটা কি নষ্ট করে দিবে, আমি যার সাথে সংসার করতে চাই না এই মানুষের সাথে সংসার কিভাবে করবো, কিভাবে করলে সুখ হবে। পরে যাই হোক, চার পাঁচটা দিন ধরে কোনো যোগাযোগ নেই, কিন্তু ওই মেয়ে শুনতে পারছি মানে ঘটকালি করছে যে ছেলের সাথে বিয়ে হইতেছে ওরই মেয়ে ভাই, আমার বিয়ের ঘটকালি করতেছে।
আমি যেটা বুঝি যে আপনার সঙ্গে মেয়েটার বিয়ে হয়নি, অন্য কারোর সঙ্গে মেয়েটার বিয়ে হচ্ছে, তাই তো?
হ্যাঁ,
ওকে, পয়েন্ট। এখানে মেয়েটা কি জানে আপনার অতীত জীবনের ঘটনাগুলো, যে আপনি যে 20 লাখ টাকা যেভাবে চুরি করেছেন বা এই যে পরিস্থিতিতে আপনি কাজগুলো করেছেন, এগুলো কি জানে মেয়েটা?
না, কিছু জানে না।
আপনার কি মনে হয় যে মেয়েটা যদি জানে তাহলে আপনাকে সে বিয়ে করবে? জাস্ট অনেস্ট অপিনিয়ন, আপনি যেটা ফিল করেন সেটাই বলবেন।
হ্যাঁ, আমার বিশ্বাস
করবে।
হ্যাঁ, করবে।
ভালোবাসা যখন মানুষ থাকে তখন অনেক অন্তর্ভুক্ত বিশ্বাস নিয়ে এই বিলিভ গুলো নিয়ে সামনে চলে, কিন্তু আমার মনে হয় যে রিয়েল সিনারিও যদি আপনি আজকে যা বললেন সেটা যদি জানে তাহলে আমার মনে হয় না সে আপনাকে বিয়ে করবে। আপনি মনে করছেন যে আপনার এই বিয়েটা ভেঙে যাওয়ার পেছনে আপনার অতীত জীবনের পাপটা দেয়?
হ্যাঁ,
তাই তো? এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে। আমরা প্রিয় শ্রোতা, মূলত প্রত্যেকটা মানুষই ধর্মীয় মানুষ, ধর্ম বিভেদ রয়েছে মানুষের মধ্যে, কিন্তু প্রত্যেকটা মানুষই নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিই, এবং সেই জায়গাটি থেকে আমাদের ভেতরে এক ধরনের সেন্স অবশ্যই কাজ করে যে আমি যে পাপ করছি সে পাপের প্রায়শ্চিত্ত, সে পাপের বিভিন্ন রকমের অপরাধ, এবং সেই অপরাধের যে শাস্তি সেটা আমাকে জীবনদশায় পেতেই হবে কিংবা মৃত্যুর পরে পেতে হবে। এবং যারা অপরাধ করেন সেই মনের মধ্যে ভয়টা নিয়ে করেন এবং তারা সেই ধরনের প্রায়শ্চিত্তের শিকার হন। পরবর্তীতে যখন তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটতে থাকে র্যান্ডামলি, তখন তারা মনে করেন তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করছেন। এটা আমার কথা না, আমার মনে হয় যিনি সাইকিয়াট্রিস্ট আছেন আজকে আমাদের পুরো অনুষ্ঠানটা শুনলেন, তিনি ভালো বলতে পারবেন। এই বিলিফটা আমাদের সমাজে আছে এবং এটা থাকা প্রয়োজন। ইন এ সেন্স আমরা যেন সমাজে ভালো কাজ করি, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও এই বিশ্বাস
জন্মের পর জন্ম শত শত বছর ধরে মানুষের মধ্যে আছে এবং সেই প্রাশ্চিত্যের জায়গাটাও আমাদেরকে প্রতি মুহূর্তেই মনে করিয়ে দেয় যে আমরা কি পাপ করেছি। বিবেকের জায়গাটা তো মারাত্মক রকমের কঠিন এবং এই জন্যই আমরা বারবার অনুষ্ঠানের থিমের জায়গাটাকে বলি যে বিবেক বোধের জায়গা থেকে আপনি যদি অনুভব করেন যে আপনি যা করেছেন ভুল করেছেন, যে মানুষ হিসেবে ভুল করেছেন এবং আপনার পাপের প্রায়শ্চিত্ত যাতে আর কারো জীবনে রিপিট না হয়, তাহলে আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। যাই হোক, এই হচ্ছে আমাদের সুমনের জীবনের অপ্রিয় সত্য। আমরা এই পর্যায়ে মুখোমুখি হব আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট রয়েছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, আপনার মুখোমুখি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
আমাদের অনেক শিক্ষানো আছে, আমাদের সমাজের অনেক কিছু বিজয় এবং জানার ব্যাপার এখানে রয়েছে। সে কিন্তু কম লেখাপড়া করেছে, শিক্ষা এখানে করলে পড়েছে, যদি দেখেছে খুবই সাধারণ কাজ আমাদের সাধারণ মানুষের কাজ খুবই করে এবং এক সময়ের যদি কাজ করতে গিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন ভালো আকাঙ্ক্ষা থাকে যে আমি একটু বড় হবো, আমি প্রতিষ্ঠিত হবো, সেজন্য সেটা করা শুরু করেছে, গান টান করেও ব্যবসা শুরু করে। খুবই মহৎ উদ্যোগ, কিন্তু আমাদের সমাজ আমাদেরকে কিভাবে আটকে দেয়, কিভাবে আমাদেরকে নষ্ট করে দেয়, এটা তো ভালো প্রমাণ হচ্ছে সমাজ। সে গাছ জানা করে একটা ব্যবসা তার কোনো চেষ্টা করলো, কিন্তু কি হলো, এই সমাজের নষ্ট মানুষগুলো ওই তার যে ব্যবসায়িক অংশীদারগুলো তারা তাকে বিভিন্ন অংশীদার দিয়ে হয়রানি করে, তার মালা আটকে দিচ্ছে বা যে দাম ছিল তার অনেক কম তাকে দেখলো যে আসলে টাকা পয়সা উপার্জন তো ভালোভাবে করা যায় না, খারাপভাবেই করতে হয়। আমি সবাইকে ডিসিজনের কথাটা বললাম যে সমাজে যে সমাজে ভালো কাজের জন্য পুরস্কার না থাকে বা সম্মান না থাকে বা রিওয়ার্ড না থাকে, সেই সমাজে ভালো কিছু করে না। সেই সমাজে খারাপ কাজ করে, প্রতারণা করে অথবা অন্যকে ঢুকিয়ে তারপরে প্রতিষ্ঠা পাওয়া যায়, সেই সমাজে কিন্তু এই খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে থাকে। কেউ যদি জীবনে অত্যাচারিত হয়, কেউ যদি দেখা যায় অনেক নিষ্ঠুরতার মধ্যে এসে চলে গেছে, অনেকে তাকে নিয়ে অত্যাচার নির্যাতন করেছে, সেও কিন্তু এক সময় আবার নিজেই অত্যাচারী হয়ে ওঠে, সে অন্যকে অত্যাচার নির্যাতন করে। এটা সাইকোলজির একটা সাধারণ ক্ষেত্রে। এটা একই রকমের যে লোকসানের সম্মুখীন হয়, প্রতারণার সম্মুখীন হয়, সে কিন্তু এক সময়ে অন্যকে প্রতারণা করা অভ্যাস করে ওঠে। অর্থাৎ একটা সুস্থ সুন্দর সমাজ করতে হলে সমাজের মানুষের ভিতরে পরিবর্তন আনতে হবে, সামাজিক সিস্টেমের ভিতরে পরিবর্তন আনতে হবে, যাতে অন্তত সামাজিকভাবে বা প্রশাসনিকভাবে বা অন্যান্যভাবে দেখা যায় যে মন্দ পন্থা অবলম্বন করে, ক্রিমিনাল পন্থা বা অপরাধ পন্থা অবলম্বন করে, যাতে কেউ উপকৃত হতে না পারে বা কেউ রিওয়ার্ডেড না হতে পারে, তারা যাতে শাস্তির সম্মুখীন হয়, অপমানের সম্মুখীন হয়। এখন উল্টো দিকে যারা সহজ জীবনযাপন করে, পরিশ্রমী জীবনযাপন করে, তারা যেন সম্মানিত হয় এবং কিছু প্রতিষ্ঠা চায়। এই যদি সিস্টেম আমরা সমাজে তৈরি করতে না পারি, তাহলে এই সমাজের দশ মূল্যবোধ, আমরা অনেক কথায় যদি মূল্যবোধ হারিয়ে ফেলেছি, এই জন্য এরকম হচ্ছে। আসলে মূল্যবোধ তৈরি হতে তো সমাজের এই সিস্টেমের দিকে দিয়ে সিস্টেমটাকেই আমাদের তৈরি করতে হবে। এই কারণেই এটা হয়েছে। এই কারণে আমি এই সমাজের লোকদেরকে যেমন চোখ তুলে দেখতে হবে, তোমাকেও ভাবতে হবে যে এই সমাজ বা এই জীবন এমন সরল মসৃণ পথ নয়। এখানে অনেক বাধা থাকবে, অনেক প্রতারণা থাকবে, অনেক জালিয়াতি থাকবে, অনেক রকমের নির্যাতন থাকবে। এগুলি মোকাবেলা করেই আমাদের জীবন যাপন করতে হবে, আমাদেরকে সঠিক থাকতে হবে, ভালো পথে থাকতে হবে। প্রমাণ নিশ্চিত প্রমাণ পেয়েছে যে অন্যের ক্ষতি করে, অন্যকে প্রতারণা করে লাভ করে, তার সে তেমন কিছু জীবনে প্রতিষ্ঠা বা অর্জন করতে পারেনি। সেই যে 20-25 লাখ টাকা সে পেয়েছে, এখন তাকে সারা জীবন জিম্মি হয়ে থাকতে হচ্ছে, তার ওই লোকদের কাছে ফিরতে পারবে না, তাকে পেলেই তারা মেরে ফেলবে। তার সে একটা ফেরারি জীবন যাপন করতেছে, টাকা দিয়ে কি হবে যদি এরকম ফেরারি জীবন যাপন করে, এবং আলটিমেটলি সে টাকাও তার কাছে আর এখন নাই, থাকবে না এই জন্য। এবং বিভিন্ন জায়গায় এখন বাধা পাচ্ছে, এই জন্য সে মনে করতেছে এবং তার অনুভূতি এসেছে যে আসলে এত বাধা, এত বিপত্তিটা প্রধান কারণ হচ্ছে সম্ভবত ওই যে আমি মানুষকে ঠকিয়েছি। এটা এই যে সুমনের ভিতরে যে শুভবোধটা তৈরি হয়েছে, আমরা আশা করি সকল অপরাধী, আগে যারা অপরাধী তার সঙ্গে অপরাধ করেছে বা প্রতারণা করেছে এবং এখনো সমাজে যারা এরকম অপরাধ করে বেড়াচ্ছে, তাদের ভিতরে যেন সুমনের মতন একটা সুমন তৈরি হয়, একটা সুবোধ মানসিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে আমরা আশা করবো। সুমন সে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে প্রথম দিকেও সে ভালো ছিল, তবে পরিস্থিতির কারণে সে খারাপ হয়ে গেল, যে খারাপ হওয়াটা উচিত না, কারণ আমাকে বুঝতে হবে যে জীবন এত সহজ নয়, জীবন এরকম কঠিন কঠিন, এই কঠিন জীবনের দিকে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা আশা করি যে সে অভিজ্ঞতা থেকে যা শিখেছে সেটা তৈরি করে সে তার মেধা এবং শ্রমিক কাজে আবার সে ভালো ঘুরে দাঁড়াবে এবং সৎ পথে ভালো পথে উপার্জন করার চেষ্টা করবে। সেখান থেকে যতটুকু অর্জন হয় যতটুকু পাওয়া যায় সেটা থেকে সন্তুষ্ট জীবনযাপন যদি কিছু করে তাহলে কিন্তু সুস্থ এবং ভালো জীবনযাপন করতে পারবে। এবং আমি আশা করি সুমন তার ভালো মনটা মনে রাখবে এবং এই যে এখন সুযোগ বৃদ্ধি তার ঘুরে হয়েছে সেটা থেকে কথা রাখবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা একটা ব্রিদিং স্পেস নিচ্ছি একটু পরে আপনাদের কমেন্টস গুলো নিয়ে, এবং কমেন্টস এর প্রেক্ষাপটে ওর যে প্রতিক্রিয়া সেগুলো নিয়ে আমরা একটু পরে ফিরব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা বেশ কিছু কমেন্টস পেয়েছি ফেসবুকে, এসএমএস এ, এবং তাৎক্ষণিকভাবে অনেকে আমাদেরকে মেইলও করেছেন। বেলাল লিখেছে, ভাইয়া সুমন একদম সঠিক কথা বলেছে, আমি ওই রকম ব্যবসা করতে গিয়ে ওই সব বড় ব্যবসায়ীদের কাছে আমার টাকা আটকে যায় এবং আমি আর আমার পরিবার একই সাথে পথে বসে গেছি। সাগর যাত্রাবাড়ি থেকে লিখেছেন, সুমনের জন্য আমার কষ্ট হলো, ওর এই ভয়ঙ্কর অপরাধ কোনোভাবেই সমর্থনযোগ্য না, যারা ওর ক্ষতি করেছিল ও তাদের ছাড়া অন্যদের ক্ষতি করেছে। আরিফ কলাবাগান থেকে লিখেছে, ভাইয়া জেবিএসবি শুনলে অনেক কিছু জানতে পারি, আজ যা শিখলাম পাঞ্জাবির জগতে এত কিছু হয় এটা আমার কখনো ভাবনার মধ্যেই ছিল না। রাতুল চট্টগ্রাম থেকে লিখেছে, কুকুর কামড়ালে কি কুকুরকে কামড়াতে হবে। মৌ চাঁদপুর থেকে লিখেছে, যে মেয়েটাকে সুমন বিয়ে করতে চেয়েছে, শুধু ওই মেয়ে না, কোনো মেয়েই সুমনকে বিয়ে করবে না। আবার অনেকে সুমনের পক্ষ হয়েও অনেক ধরনের কথাবার্তা লিখেছেন, আর আত্মউপলব্ধির জায়গা থেকে সুমন তো নিজেই একজন উপলব্ধি করে আজকে এখানে এসছে। তো সবকিছু মিলিয়ে সুমন, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, যারা তখন শুনলো ফেসবুকে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে, খুব ছোট করে?
হ্যাঁ, আমি একটা কথা বলবো, আমি যে ভুলটা করছি এই ভুল যেন কেউ না করে, কারণ হয়তো আমার জীবনটা আরো নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই সবাইকে মানে আমি সবার জন্য দোয়া করব।
আর একই সাথে আপনি যে কারণে আপনি ভুলটা করলেন, যেটা কারণে আপনার মনের মধ্যে জিতটা চাপলো, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
তাদের উদ্দেশ্য বলার আছে বলতে, মানুষের উপরে কখনো যেন অত্যাচার খারাপ কিছু না বলে, কারণ যদি দোষ না থাকে, আমার কথা হলো যদি আমার দোষ থাকে তাহলে বলবেন,
আপনার যদি টাকাটা তারা ঠিক মতো
দিত,
তাহলে
আমি সুন্দর মতো চলে যেতে পারতাম, আর কোনো সমস্যা হতো না, যার কারণে আমি চলতে পারিনি, অভাবে পড়ে গেছি। অভাবে পড়ার কারণ হলো এটা
না, কিন্তু অভাবে পড়েও তো আমাদের এই ধরনের কাজ করা উচিত নয়, উপরে দেখছেন?
হ্যাঁ অবশ্যই, সেটা আমি জানি।
আপনি কি পারবেন সারাটা জীবনে এই এই কোটি কোটি টাকার মাল যেটা আত্মসাত আপনি করেছেন, 20 লাখ টাকা আপনি পেয়েছেন, মাত্র 13 লাখ টাকা আপনার হাতে কাছে ছিল, আপনি তো তাদের কোটি টাকার প্রোডাক্ট শেষ করে দিয়েছেন, এই টাকাটা আপনি সারাটা জীবন যত পুণ্যের কাজই করেন না কেন
শোধ হবে না?
আনথিংকেবল। প্রিয় শ্রোতা, আমরা দুপক্ষকেই বলতে চাই, যারা এই মজুরির ঠিক মতো যোগ্য সম্মান দেন, একটা কথা আছে ইসলামে যেটা হচ্ছে যে শ্রমিকের মজুরি কত দ্রুত পরিশোধ করতে হবে, মাথার ঘাম মাটিতে পড়ার আগে তার মূল্য পরিশোধ করে দাও, তার পারিশ্রমিক পরিশোধ করে দাও, তার পারিশ্রমিক দিয়ে দাও, কত আর্লি এটাকে পরিশোধ করার কথা বলা যায়। অথচ যারা এই কাজটা করেন, এই শ্রমিকের মজুরি ভাবে আটকে রাখেন, দেখুন আমরা কিভাবে তারা এই চেনের মধ্যে চলে আসেন এবং তারা কিভাবে বঞ্চিত হন। সুতরাং ওই রবীন্দ্রনাথের কথাটা বারবার বলতে হয় যে যারা তুমি পেছনে ফেলেছ সে তোমাকে পেছন থেকে টানছে, কাউকে পেছনে ফেলে কাউকে বঞ্চিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ সবাইকে নিয়ে আমরা পুরো রাষ্ট্রের যদি বলি এর একটা সমাজ ব্যবস্থা, ক্ষুদ্রার্থে একটা কমিউনিটি, এখানে একজন মানুষ পিছিয়ে থাকলে পুরো দেশটাই পিছিয়ে থাকবে। সুতরাং আপনি যে কমিউনিটিতে বসবাস করছেন, আপনার কাজের জায়গা, আপনার ঘরের জায়গা, আপনার পরিবারের জায়গা, ওখানে যদি কেউ পিছিয়ে থাকে আপনি পিছিয়ে থাকবেন, সবাইকে নিয়ে সামনে যদি যেতে পারেন তাহলেই আমরা এগোতে পারবো। সুতরাং কারোর প্রতি অন্যায় করে, কাউকে লাথি মেরে, কাউকে সাইড করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা ক্ষণস্থায়ী মনে হতে পারে আপনি এগিয়েছেন, কিন্তু আসলেই আপনি এগোননি, কারণ যাকে পিছনে ফেলেছেন সে পেছন থেকে আপনাকে টানছে। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা আজকে শেষ করতে চাই, তবে তার আগে আপনাদেরকে বলছি যারা এই অনুষ্ঠানে এসে যোগ দিতে চান, কনফিউজ করতে চান, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। গত সপ্তাহে যারা আমাদেরকে মেইল করেছেন, চিঠি লিখেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই, এবং তাদের মধ্যে থেকে একজনের চিঠি এই মুহূর্তে আমাদেরকে পড়ে শোনাবে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি নিলয় গাজীপুর থেকে লিখছি। একবার আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করলাম যে সবাই ঘুরতে যাব। একটা তারিখ ঠিক করা হলো, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় সবাই আসলো, শুধু একজন ছাড়া। পরে তাকে ফোন দেয়া হলো, কিন্তু সে বলল তাকে তাদের বাসা থেকে ডেকে আনতে হবে এবং তাকে আসার জন্য তাদের বাসায় মোটরসাইকেল পাঠাতে হবে, তা না হলে সে আসবেও না আর তার ক্যামেরাও দেবে না। তো এটা শোনার পর আমার খুব রাগ হয় এবং ওকে ছাড়াই আমরা সবাই চলে যাই। আজও পর্যন্ত ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, কোনো কথা পর্যন্ত হয় না। জানি না কার ভুল, তবে মনে হচ্ছে যাই হোক না কেন বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করা উচিত না, কেননা বন্ধুত্বের মতো একটা পবিত্র সম্পর্ক সামান্য কারণে ভেঙে যেতে পারে না। তাহলে বন্ধুত্বের উপর থেকে সবার বিশ্বাস উঠে যাবে। আমি চাইব সামান্য কারণে বন্ধুত্বের সম্পর্ক যেন কখনোই কারো নষ্ট না হয়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে ধন্যবাদ আপনাকে এই বন্ধুটিকে। প্রিয় শ্রোতা, যারা আমাদের এখানে মেইল করতে চান কিংবা চিঠি পাঠাতে চান, তাদেরকে বলছি আমাদেরকে চিঠি পাঠানোর ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, অনুষ্ঠানের নাম প্রথমে লিখতে হবে, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, ঢাকা। আপনারা এই অনুষ্ঠানটি এবং একই সাথে আমাদের যাবতীয় অনুষ্ঠান যদি ডাউনলোড করে শুনতে চান, তাহলে লগ ইন করুন www.abcradiobd.fm এই অ্যাড্রেসে। আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি। ধীরে ধীরে পর্দা নামছে যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত 11:20 আরো একবার আপনার দরজায় আমরা করণ আনব, আরো একবার একজন বন্ধুকে সামনে এনে মনে করিয়ে দিব এর মতো করে ভুল এবং অপরাধ করে আপনিও প্রায়শ্চিত্তের জায়গায় যাবেন না। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব টিমের পক্ষ থেকে শুভরাত্রি।